This track was downloaded from FusionBD.com.
Pranab, Bhalobashar Bangladesh.
জানি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে, কারণ বাড়তি তো আজকে বৃহস্পতি, আর সময়টাও দেখতে হবে ঠিক রাত 10:36, তার মানে এটা টাইম হচ্ছে কিসের টাইম বলুন তো? এক্স্যাক্টলি, প্রাণব ভালোবাসার বাংলাদেশের। এবং আমি জানি এটাও যে সবাই খুব মন দিয়ে শুনছেন এবং মন দিয়ে শুনতেই থাকবেন যতক্ষণ আমরা থাকবো আপনার সাথে। আর আমার ভয়েসটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন খুব একটা এক্সাইটেড একটা ফিলিং হচ্ছে, খুব একটা হ্যাপি হ্যাপি একটা ফিলিং হচ্ছে। আর এই সুখ সুখ অনুভূতি নিয়েই বন্ধু সবাইকে আমি স্বাগত জানাতে চাই সপ্তাহান্তের বিশেষ আয়োজন প্রাণব ভালোবাসার বাংলাদেশে। মেঘলা আছি আপনার সাথে, এবং সবথেকে খুশির এবং সুখের ব্যাপার এটাই যে গুরু এতেশাম আজকে আসছেন আমাদের স্টুডিওতে, আপনাদের সবার সাথে কথা বলবেন এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আছে, যা জিজ্ঞেস করার আছে সবই আজকে করতে পারবেন সরাসরি গুরু এতেশাম, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিবেন ইনশাল্লাহ। এবং অবশ্যই বন্ধু, আজকের অতিথি বন্ধু তো থাকছেনই, তিনি না থাকলে কি আর জমে? অবশ্যই উনি থাকছেন। সো এই সব কিছুর ভিড়ে নিশ্চয়ই আপনি আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না, আর শুনতেই থাকবেন। আর আমরা কিন্তু অবশ্যই আছি আপনার সাথে ঠিক রাত 1:30 পর্যন্ত, এবং গল্প স্বল্প যদি জমেই যায় সময়টা আর একটু বেশি অতিক্রান্ত হলে দোষ কি, তাই না? সো বন্ধু আপনি থাকবেন, এবং অবশ্যই আপনার ভ্যালুয়েবল যে সমস্ত মতামত আছে, মানে যে সমস্ত কমেন্ট আছে, যে সমস্ত কথা আছে, সবকিছুই আপনি অকপটে জানিয়ে দিতে পারেন, নির্দ্বিধায় জানিয়ে দিতে পারেন আমাদের কাছে। এবং জানানোর জন্য ওয়ে আছে, সেই ওয়েটাই আমি আপনাকে বাতলে দিতে চাই। যেমন আমাদেরকে SMS করতে পারেন এবং ফেসবুকেও কমেন্ট করতে পারেন। সো নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান আপনি লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো আশা করছি বন্ধু অবশ্যই আমাদের এই পেজটিতে ভিজিট করবেন এবং এই পেজে লাইক দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন, এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। এবং যারা ফেসবুকে রান করছেন তারা দেখতেই পারছেন যে অলরেডি আমরা একটি পোস্ট আপলোড করে দিয়েছি ফটোগ্রাফ সহ। সো সেই পোস্টে বন্ধু রিকোয়েস্ট করবো বরাবরের মতো, সবসময়ের মতো, যে লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যদি চান আপনি পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে, এবং অবশ্যই এখান থেকে আপনার কমেন্ট করবেন। আরও একটা জিনিস যেটা হচ্ছে যে অনেক বন্ধুর জীবনে অনেক ঘটনা আছে, অনেক কিছু জড়িয়ে আছে তাদের জীবনে, অনেক ভালোবাসার কথা, অনেক না বলা বেদনার কথা, অনেক কিছু। সো আপনি যদি সেই সমস্ত কথাগুলো আমাদের এই প্ল্যাটফর্মে এসে শেয়ার করতে চান, আপনার বন্ধুদেরকে জানিয়ে দিতে চান, যদি নিজের মনটাকে একটু হালকা করতে চান, তাহলে অবশ্যই আপনি আসতে পারেন আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে পারেন আপনার ভালোবাসার কথা। এবং এই জন্য আপনাকে যে ছোট্ট এবং যে সহজ কাজটি করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু সুন্দর করে লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর বন্ধু এই কথাটা বিশেষভাবে উল্লেখ্য যে একবার না, আপনাকে একাধিকবার বা অনেকবার SMS করতে হবে। আর অনেক কিছু বলার আছে বন্ধু আপনার সাথে, অনেক কথা আছে, যে সমস্ত কথা আমি বলতে চাই, বলতে চান গুরু এতেশাম, এবং স্পেশালি আজকের আমাদের বিশেষ অতিথি বন্ধু তো আছেনই, তার কথাই আমরা শুনব। এবং আপনার যে সমস্ত কথাগুলো বলবার আছে না, সেই সমস্ত কথাগুলো আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। আর যদি বলতেই চান তাহলে তো প্ল্যাটফর্ম খোলা আছে, নিয়মটি অনুসরণ করে চলেই আসুন, খুবই সোজা। সো আজকে যে ওয়েলকাম সংটি আপনার জন্য থাকছে সেটি আপনার আমার সবারই ফেভারিট, খুবই পছন্দের এবং সবার খুব পছন্দের হবে। এক্স্যাক্টলি, বসন্তকাল তো রয়েছে, চলছে, বসন্ত বাতাসে কি অবস্থা আপনার সবকিছু লিখে পাঠিয়ে দিন তো আমার কাছে, সাথেই থাকুন। হ্যালো ফ্রেন্ড, আর একবার ওয়েলকাম করছি প্রাণব ভালোবাসার বাংলাদেশে। আপনি আছেন আমার সাথে, আমি আছি আপনার সাথে, আমরা সবাই একসাথে, উই অল আর টুগেদার। এবং অবশ্যই স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন গুরু এতেশাম। আমি আর 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 অবশ্যই আরেকটু ওয়েট করাতে চাই আপনাদেরকে, আর একটু পরেই গুরুকে ওয়েলকাম করব। এবং তার আগে আমি কিছু টেক্সট পড়ে নিতে চাই। যেমন আছেন এই মুহূর্তে আমার সাথে তাজুল ইসলাম ঢাকা নবীগঞ্জ থেকে, উনি লিখেছেন যে গুরুর জন্য অনেক ওয়েট করছেন উনি। এবং আছেন ইকবাল নাখালপাড়া থেকে, লিখেছেন যে মেঘলা আপু উনি গুরুর জন্য দোয়া করছেন এবং ওনার জন্য দোয়া করতে বলেছেন। এই মুহূর্তে আছেন মিথিলা মিরপুর থেকে, আছেন জসিম নরসিংদী থেকে, আমাদের সাথে এই মুহূর্তে আছেন সোহাগ খান টঙ্গী থেকে। বন্ধু আপনি আপনার কথাগুলো আমাদেরকে এইভাবে লিখে পাঠাতে থাকুন, SMS করুন, মোবাইলের মেসেজ অপশনে যান এবং টাইপ করুন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার HTO লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং সরি বন্ধু, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, আর অপেক্ষা করাতে চাই না, বিকজ
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
আমরা সবাই এই কবিতাটা খুব মিস করছিলাম, এবং ইনফ্যাক্ট ফেসবুকে এবং টেক্সটে অনেকেই এই কবিতাটা লিখে SMS এবং কমেন্ট করতেন, এই দুই সপ্তাহ ধরে করছিলেন, যে এই জিনিসটা অনেকদিন ধরে শোনা হয় না। এবং গত সপ্তাহে যদিও আপনি ছিলেন ওভার ফোন, তারপরেও যে স্টুডিওতে সশরীরে এসে একটা অন্যরকম একটা আবেদন থাকে, সেটা সবাই খুব মিস করছিল। তো আজকে সেই জিনিসটা শুনতে পেরে আই থিঙ্ক, এবং আই এম শিওর যে সব বন্ধুরা অনেক 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 খুশি হয়েছে। আর গুরু, আমার পক্ষ থেকেও অনেক থ্যাঙ্কস জানাচ্ছি যে আপনি এখনো পুরোপুরি হয়তো সুস্থ হননি, আমি দেখে বুঝতে পারছি, কিন্তু তারপরেও আপনি বন্ধুদের ভালোবাসার টানে এই পর্যন্ত এই শরীরে রেস্ট না নিয়ে চলে এসেছেন, এর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা।
এটা মানে আমাদের মতো সাধারণ মানুষের জীবনে এটা একটা মিরাকল বলতে পারিস, যে মানুষের ভালোবাসা মানুষকে সত্যি সত্যি অন্য এক উচ্চতায়, শক্তিতে অন্য এক জায়গাতে নিয়ে যায়। 20 দিন পর হসপিটালে, অন্তরীণ 20 দিন থাকার পরে প্রথম যে অনুভূতিটা হয়েছিল আমার হসপিটাল থেকে বের হয়ে আসার পর, এত অদ্ভুত ভালো লাগা আমাকে আবিষ্ট করে রেখেছিল। কিন্তু পর মুহূর্তেই পাশের একটি দৃশ্য অনেক বেশি কষ্টেরও কারণ সৃষ্টি করেছিল। হয়তো কথাটা এভাবে বললে সঠিকভাবে বলা হয়, বলেন কতক্ষণ সহ্য করা যায়, কতক্ষণ চুপ করে থাকা যায়। ক্ষুধার জ্বালায় মাথা ঘুরে ভন ভন, পেটেতে খাওন নাই, খেতেতে ফসল নাই, গাঙ্গে পানি নাই, বেবাক গেছে শুকায়। ভাবলাম উপায় আছে একটাই, স্যার পুতেরে ঢাকিয়ে আনি মাটিতে শোয়াই, আল্লাহর নাম নিয়ে করিনি জবাই, ফেনকি দিয়ে উঠিল লাল ঠকটকে লাল, নাক বরাবর টানি লইলাম ঘ্রাণ, ঘ্রাণ নয় ওরে আচমকা শুনি স্যার পুতের গান, বাপসান বাপসান বড় ভোক লাগছে বাপসান, খাওন চাই। বর্তমান দেশের অবস্থা হয়তো এত খারাপ না, কিন্তু এই অবস্থার কাছাকাছি বললেও হয়তো অত্যুক্তি হবে না, যে ভালো লাগা নিয়ে 20 দিন পর আমি বের হয়েছিলাম হসপিটাল থেকে। অসম্ভব কষ্ট লাগলো যখন মুখ ফেরাতেই কোনো এক আবর্জনা, কোনো এক ডাস্টবিনের স্তূপের মধ্যে কোনো এক মাকে তার সন্তানকে খাবার কুড়িয়ে খাওয়াতে দেখেছি, এবং এই দৃশ্যটা ঘুরে ফিরে আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, আর এই কথাগুলো বারবার আমার মনের মধ্যে আমি আওড়াচ্ছিলাম। তো দেশ হয়তো এই দৃশ্যের কাছাকাছি নাই, বাট যে দৃশ্যের বর্ণনা আমি দিলাম সে দৃশ্য কখনো আমাদের কাছে কাম্য না, কিন্তু যে দৃশ্য দেখেছি বা যে দৃশ্য দেখতে হয় আমাদেরকে, সে কষ্টের কাছাকাছি মানুষ না যাক সেটাই আমাদের চাওয়া হতে পারে।
এক্স্যাক্টলি, এই চাওয়াটা আমাদের অবশ্যই যৌক্তিক এবং আমাদের এটা আশা, এবং সেই আশাটা অবশ্যই পূরণ করবেন আল্লাহ তাআলা। এবং অবশ্যই বন্ধুরা তো সাথে আছেন, তাদের ভালোবাসা তাদের অনুপ্রেরণায় আমাদের এই পথ চলা, আমাদের এই প্রাণাব ভালোবাসার বাংলাদেশ। এবং অনেক অনেক বন্ধুই SMS করছেন, সাথে কমেন্টও আছে। তো কিছু SMS এবং কমেন্ট আমি নিয়ে নিতে চাই। যেমন আছেন আমাদের সাথে রাব্বি, লিখেছেন যে গুরুকে ভালো লাগছে দেখে। এবং নুপুর আক্তার লিখেছেন যে থ্যাংকস গুরু। এবং আছেন এই মুহূর্তে আমাদের সাথে বিলাস মগবাজার থেকে। টিপুও লিখেছেন যে ওয়েলকাম গুরু, অনেক ভালো লাগছে আপনি স্টুডিওতে আসাতে। এবং ইমদাদুল ইসলাম আছেন, লিখেছেন সালাম জানাচ্ছি গুরুকে। মোহাম্মদ রকিবুল আছেন, আছেন রবিন, ওকে লিখেছেন যে গুরুকে এতদিন অনেক মিস করেছি। মোতালেবু লিখেছেন যে আমি ভালোবাসার ওকে আমাদের যে মঙ্গলবারে অনুষ্ঠান হয় ভালোবাসার ডায়েরি, সেটাতে উনি আসতে চান, এই কথাটি লিখেছেন। আর বন্ধু, এর মধ্যে জানিয়ে দিই যে প্রতি মঙ্গলবার ঠিক রাত 10:30 অনুষ্ঠিত হয় ভালোবাসার ডায়েরি, অবশ্যই শুনবেন, শুনতে মিস করবেন না। এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে হারিস, লিখেছেন যে গুরু কেমন আছেন। আছেন আমাদের সাথে মিন্টু, ওকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বিদ্যুৎ শিকদার, লিখেছেন গুরুর কথা শুনে খুব ভালো লাগছে। আছেন আমাদের সাথে জিয়াউর রহমান, লিখেছেন যে হ্যালো গুরু, কেমন আছেন আপনি। এবং SMS করেছেন অনেক বন্ধু, যেমন আছেন তুষার খান শরীয়তপুর থেকে, আছেন আমাদের সাথে কামরুল হাসান, হেলালুক যুক্ত হয়েছেন কিশোরগঞ্জ থেকে। আর বন্ধু, আপনিও আপনার কথাগুলো লিখতে থাকুন আমাদেরকে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি আপনি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং ফেসবুকে আপনি যদি ভিজিট করেন তাহলে আপনি দেখতেই পারবেন আমাদের ঢাকা FM এর যে অফিশিয়াল ফ্যান পেজ আছে, সেখানটিতে আপনি আমাদের পোস্ট আপলোড করা আছে, সেই পোস্টে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যদি চান আপনি শেয়ারও করতে পারেন পোস্টটি। সো আমাদের ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এন্ড গুরু হেদেশম,
আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা আপনারা আপনাদের দোয়াতে আমাকে মনে রেখেছেন, আমাকে স্মরণ করেছেন, আপনারা আপনাদের ভালোবাসায় আমাকে স্মরণ করেছেন, এর জন্য সত্যি অনেক অনেক কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে। আর কিছু মানুষ আমার মনের মধ্যে স্পষ্টত ছাপ ফেলে যায়, কিছু মানুষের কর্মতৎপরতা, তাদের জ্ঞান এবং তাদের কিছু মহিমান্বিত কাজ আমাকেও দারুণভাবে ছুঁয়ে যায়। আমারও আসলে এভাবেই মানে উচ্চস্বরে বলতে পছন্দ করি আমি, যে আমি এই মানুষগুলোর সত্যিকার অর্থে ফ্যান। স্পেশালি আমি কথা বলছি এখন আমার বন্ধুবর তানভীর তারেকের। তানভীর তারেক নর্মালি সে একজন কম্পোজার এবং স্পেশালি তার লেখালেখিরও দারুণ এক হাত আছে, এবং তার হাত ধরে উঠে এসেছে দুইটি বই, একটি বানোয়াট বাস্তব এবং আরেকটি লীলামহল, একটি উপন্যাস এবং আরেকটি ছোট গল্প। আমি কিছু মানুষ যেটা বলছিলাম যে আমার স্পষ্টতে মনের মধ্যে ছাপ ফেলে যায় যা তাদের কর্মতৎপরতা এবং তাদের মানসিকতার কারণে তাদের ভালো কিছু কাজের জন্য। তো বন্ধু তানভীর তারেককে আমি আজকে একরকম চেয়ে এসে নিয়ে এসেছি, যে
সেটা ঠিক এভাবে না। আমি যদি বলি যে ইন্দ্রেশ ভাই যখন বলছিলেন যে আপনি আপনি হসপিটালে, আমি আমি আসলে হঠাৎ করে একটু চমকে যায় যে গুরু তাহলে স্টেশন বা এত লাখ লাখ ভক্তের আসলে নিশ্চয়ই যে মেঘলা জয় বলছিল সবাই ভ্রমণ, তখন আমরাও মিস করছিলাম। এবং আমি প্রাণ ভরে দোয়া চেয়েছি, দোয়ার ভেতরে হয়তো কিছুটা স্বার্থও লুকিয়েছিল গুরু। আমি একটু মানে খুবই স্পষ্টভাবে বলতে চাই যে আমার মেলায় আসার পর থেকে আমি ইন্তেজ ভাইকে বলছিলাম জানুয়ারির শেষ দিকে যে আমি একটু গুরুর সাথে এই এই প্রোগ্রামটাতে অ্যাটলিস্ট একটু পার্টিসিপেট করতে চাই, অংশ নিতে চাই। তো আজকে আমার সৌভাগ্য বলবো যে আপনার সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ পেয়েছি।
এটা হয়তো তার মিত্রের পক্ষ থেকে কিছুটা বিনয়, কিন্তু আমি আসলে যারা আমার পছন্দের মানুষ, যারা আমার বন্ধুবর, বললেই যে আমি এইভাবে আমার লিসনার্স কমিউনিটির সাথে এই ইন্ট্রোডাকশনটা করিয়ে দিতে উদ্যোগী হয়ে ব্যাপারটা এরকম না। মানুষ হিসেবে তাকে আমি পছন্দ করি এবং তার কাজ আমাকে স্পর্শ করে, সে কারণেই হয়তো আজকের এই মুহূর্ত, যে মুহূর্তে আমরা তাকে নিয়ে হাজির হয়েছি। তার দুইটি বই, একটি বানোয়াট বাস্তব আর একটি লীলামহল, একটি উপন্যাস এবং একটি ছোট গল্প, যেটা আমি বলছিলাম। আর আমার বড় শখ ছিল বই মেলাতে তার স্টলে বসার, কিন্তু এক্ষেত্রে হয়তো ভাগ্য দেবী আমার প্রতি প্রসন্ন হয়নি, সেই কারণে হয়তো সেই সুযোগটা আমার হয়ে উঠল না। এবং স্টল দুটির নাম আমি যেভাবে বর্ণনা দিচ্ছিল অফিয়ে আমার চোখের সামনে ভাসতেছে, মন ছুটে যাচ্ছে, বাট আই এম ভেরি আনফরচুনেট যে আমি সেই জায়গাতে বসার সুযোগটা পেলাম না। ওই পরিবেশ সম্বন্ধে একটু তানভীর তারেকের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। তানভীর, মন বড় খারাপ বন্ধু, মন ভালো করে দেওয়া একটা গান শুনতে চাই, তারপর আমি আজকের অনুষ্ঠান শুরু করব।
আমি একটা ভালোবাসার গান দিয়ে শুরু করি। এটা গানটা লেখা হচ্ছে আহসান কবির।
আচ্ছা, তার আগে আমি বইমেলার স্টলের একটু বর্ণনা একটু শুনে নি, যে দুটি স্টল দেয়া হয়েছে।
দুটি স্টল, লীলামহল আমার প্রথম উপন্যাস জাগৃতি থেকে বেরিয়েছে, 134 নম্বর স্টল, এবং ছোট গল্প গ্রন্থ সংকলন বেরিয়েছে ভাষাচিত্র, এটা 379 নম্বর স্টলে। এটা আমার দ্বিতীয় বইমেলা, গত বইমেলা আমার গল্প গ্রন্থ বেরিয়েছিল। এবং এটা আমি বলবো যে থাকে না যে কিছু প্রাণের, আমি অফিস ইত্তেফাক অফিস শেষ করে আমি যত তাড়াতাড়ি পারি এই মাসটা অন্তত যে পেস্ট মেকআপটা শেষ করে ছুটে যাই, কতক্ষণে আমি স্টলটার সামনে দাঁড়িয়ে থাকবো, এই মানুষজন দেখছে, আমি দূর থেকে দেখছি যে আমার বইটা নাড়ছে, কেউ কিনছে কেউ কিনছে না, বাট নেড়ে চেড়ে দেখছে। যখনই ওর দিকে দৃষ্টিটা আসে, মানে যে কোনো পাঠকের, আমার এই অনুভূতিটা আসলে মানে ঠিক এক্সপ্লেন করার মতো না। মানে আমার সন্তানকে যদি কেউ কোলে নেয়, ঠিক ওই রকম আর কি একটা ফিলিংস। তো এইগুলো, এই অনুভূতিগুলো আমি নিতে আসলে এই ধুলোমাখা সরোদী উদ্যানে দাঁড়িয়ে থাকি, ঘুরি ফিরি, খুবই ভালো ভালো লাগে। মানে এটা ভালো লাগার সীমা পরিসীমা নেই,
এটা গান হয়ে যায় বন্ধু। হ্যাঁ,
লেখা আহসান কবিরের, উনি নিজেও খুবই ভালো একজন লেখক, আমার বন্ধু মানুষ, সুসংগীত আমার। নদীর মতো ভাঙবি যদি নদীর মতোই থা, আমার জন্য মুঠোয় করে মোহনা তারা, আকাশ হয়ে ডাকবি যদি আকাশ হয়ে জন্য মুঠোয় করে সন্ধ্যা তারা রাখ রে, সন্ধ্যা তারা তোরে ছাড়া জীবন আমার বিরহেরই সুর, বুকের ভেতর কাঁদে আজ একলা সমুদ্র, বুকের ভেতর কাঁদে আজ একলা সমুদ্র। নদীর মতো ভাঙবি যদি নদীর মতোই থা, আমার জন্য মুঠোয় করে মোহনা তারা, আকাশ হয়ে ডাকবি যদি আকাশ হয়ে থা, আমার জন্য মুঠোর ভেতর মোহনাটা রাখ রে, সন্ধ্যা তারারা।
কথাগুলো এত চমৎকার ভাবে, মানে সুরের আরোপটা এত চমৎকার, কথার মধ্যে আমার বুকের মধ্যে একলা সমুদ্র, প্রত্যেকটা কথায় মানে একদম মানে মনিমুক্তের মতো করে যেন গাথা হয়েছে একটার সাথে আরেকটা। বন্ধু, মন ভালো হয়ে গেছে, মন ভালো হয়ে গেছে কি, মনটা একটু মেঘলাটাই ভালো লাগে আর কি,
একদম হারিয়ে যাওয়ার মতো।
দোয়া থাকলো অনেক তানভীর তারেকের জন্য, লীলামহল এবং বানোয়াট বাস্তব এই এই সিলসিলা চলতেই থাকুক, চলতেই থাকুক, আর তার সৃজনশীলতার হাত ধরে আরো অনেক উপন্যাস, আরো অনেক গল্প উঠে আসুক, আমাদের সাহিত্য অঙ্গনকে আরো বেশি সমৃদ্ধ করুক, এবং তার সৃজনশীলতায় মাঝে তানভীর তারেক বহু বছর বেঁচে থাকুক। আমার বন্ধু, ভালো থাকুক।
অনেক অনেক দোয়া থাকবে এবং দোয়া করবেন, এবং সকল লিসনারের প্রতি আমার অনুরোধ, বই দুটা সংগ্রহ করুন, ভালো লাগা মন্দ লাগা একটু শেয়ার করলে এটা আসলে সবচেয়ে বড় মানে চাওয়াটা থাকে যে কোনো লেখকদের বা যে কোনো সৃজনশীল মানুষদের যে রিপ্লাইটা কি আসে, আমি ওটার জন্য বসে থাকি এবং প্রচুর ভালো লাগা পাচ্ছি। কিছু কিছু জায়গায় সমালোচনা, কিছু কিছু জায়গায় কমপ্লিমেন্টস পাচ্ছি, এগুলোই আসলে আমার সামনের দিনে পাথে আর কি।
যথার্থই, এবং আমরা চাইব বানোয়াট বাস্তব এবং লীলা মহলের সাফল্য তো অবশ্যই অবশ্যই সাফল্য কামনা করি, এবং সেই সাথে বস্তুনিষ্ঠ ফিডব্যাক যেটা বলছিল তানভীর তানভীর তারেক, সেটাও আমরা চাই যে সেটা উঠে আসুক। তার আগে বইটা কেনাটা জরুরি, এবং আমি আমার পক্ষ থেকে আমি প্রথমে স্মারক হিসেবে দুইটা সংগ্রহ করার চেষ্টা করছি, এবং আমার স্টুডিও থেকে তানভীর এই বানোয়াট বাস্তব এবং লীলা মহল, এবং সত্যিকার অর্থে এটা একটা অনেক বড় দিক। এখন যেহেতু ই বুকিং, বিভিন্ন রকম আইপ্যাড চলে এসেছে, বিভিন্ন রকমের কম্পিটিশন, যত রকমের কথাবার্তা থাকুক না কেন, এ সাদা পৃষ্ঠার মধ্যে কালোর রংগুলোকে
আবেদন আমি মনে করি
চোখ থেকে না দেখলে এটা আসলে পরিপূর্ণতা পায় না। এবং এখনকার তরুণ যারা লেখক তারা যে এই রিপ্রেজেন্ট করতেছে এটা বুঝিয়ে দেয়া, তাদের হাত দিয়ে লীলা মহল, তাদের হাত দিয়ে বানোয়াট বাস্তব উঠে আসছে, এটাই বুঝিয়ে দেয়া যে ই বুকিং বা এসব কিছুর ভিড়ে কখনোই বই আমার হারিয়ে যাবে না, কখনোই বইয়ের মধ্যে লেখাগুলো কখনো হারিয়ে যাবে না, এবং এরা এরা এটা চিরভাস্বর হয়ে আমাদের মাঝে থাকবে। অনেক ধন্যবাদ তার ভিতরে আমাদের সাথে আমাদের ভালোবাসার বাংলাদেশে আসবার জন্য।
থ্যাংক ইউ কৃতজ্ঞতা সবার প্রতি।
বন্ধুরা, আমরা এক্ষুনি ফিরে আসছি একটু ছোট্ট বিরতির পর, আজকের যিনি গেস্ট তাকে সাথে নিয়ে যথারীতিতে হটসিট অলঙ্কৃত করবেন, এবং কিছু টেক্সট কিছু ফিডব্যাক নিয়ে মেঘলা আমরা ফিরে আসছি এক্ষুনি।
অবশ্যই। আর বন্ধু, একটু ব্রেক তো নিবই, কিন্তু ব্রেক নেওয়ার আগে আমি অবশ্যই কিছু টেক্সট এবং কমেন্ট পড়তে চাই। যেমন আছেন এই মুহূর্তে আমার সাথে, ওকে, নাজমুল লিখেছেন যে গুরু ইউ আর মোস্ট ওয়েলকাম, ও আছেন কামাল লিখেছেন তানভীর ভাইকে ওয়েলকাম করছি, এবং মনিব হাসান মৃদুল লিখেছেন ওয়েলকাম তানভীর ভাইকে, এবং উনি বইমেলাতে যাবেন এবং বইটি মানে সংগ্রহ করবেন এই যে লিখেছেন। আরও আছেন আমাদের সাথে এই মুহূর্তে, ওকে, শ্রেষ্ঠ আছেন টঙ্গী থেকে, আছেন সোহেল, উনিও টঙ্গী থেকে যুক্ত হয়েছেন, আছেন আমাদের সাথে এই মুহূর্তে, মিঠুন পান্থপথ থেকে, নিয়ামত আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, প্রিয়াও আছেন কুমিল্লা থেকে, এবং আছেন রাফিয়া সাভার থেকে, মাসুমা আমাদের সাথে আছেন, এবং জিয়াউর আছেন গাজীপুর থেকে, আছেন আমাদের সাথে এই মুহূর্তে আরো অনেক বন্ধু। আর ফেসবুকে ফটোগ্রাফ আপলোড করা হবে একটু পরে আমাদের অতিথি বন্ধুর, সুবন্ধু অবশ্যই আপনি ফেসবুকে ভিজিট করবেন। আর এতক্ষণ তো আপনি শুনলেন আমাদের তানভীর ভাইয়ের কথা, তার গান শুনলেন, এবং বইমেলায় তার দুটি বই এসছে সেই সম্পর্কেও আপনারা শুনলেন, এবং আশা করছি বইটি আপনারা সংগ্রহ করবেন বইগুলি, এবং বন্ধু আপনি অবশ্যই ফেসবুকে ভিজিট করবেন। আর একটু পরেই ফেসবুকে একটি নতুন ফটোগ্রাফ আপলোড করা হবে, সেটি দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন আর কি। এবং ফেসবুকে ভিজিট করার অ্যাড্রেসটি আমি বলে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4। এবং আমাদেরকে আপনি SMS করতে পারেন, যেভাবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং ট্যাগ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার HTO লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং জানিয়ে দিতে চাই বন্ধু, ইংলিশ প্লাস ক্যারিয়ার নিয়ে সাইফুর স্যারের বুলেট ক্লাস হবে আগামী 25 ফেব্রুয়ারি দুপুর 3টায় ও সন্ধে 6:30টায় গোপালগঞ্জ জেলার শেখমনি অডিটোরিয়ামে। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432062 এই নম্বরটিতে, এবং আপনি আমাদের সাথে অবশ্যই কানেক্টেড আছেন এবং কানেক্টেড হবেন, এবং আপনার মনের কথাগুলো অবশ্যই আপনি আমাদেরকে জানাতেই থাকবেন। আর যদি মনের কথাগুলো আমাদের এই প্ল্যাটফর্মে এসে সরাসরি আপনি জানাতে চান তো জানাতেই পারেন, এবং এর জন্য খুব সহজ একটি কাজ আপনাকে করতে হবে, সেটি হচ্ছে SMS। আর SMS এর নিয়মটি একেবারে সোজা, আর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং একবার না বন্ধু, একাধিকবার আর অনেকবার করে SMS করতে হবে। আর যারা এই মাত্র যুক্ত হলেন তাদেরকে বলছি, আপনি শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ, আর আমাদের এই আয়োজনটি আপনি শুনতে পাচ্ছেন ঢাকা FM 90.4 থেকে। মেঘলা আছি আপনার সাথে, এবং স্টুডিওতে এই মুহূর্তে আছেন গুরু এহতেশাম, এবং একটু পরেই যুক্ত হবেন আমাদের নিয়মিত অতিথি বন্ধু। আর ফেসবুকে আরো একবার বলছি বন্ধু, নতুন একটি ফটোগ্রাফ আপলোড করা হয়েছে, সো প্লিজ আপনারা সেই ফটোগ্রাফটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর যদি চান তাহলে আপনি শেয়ারও করতে পারেন। আর এই মুহূর্তে বন্ধু চলে যাব ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেকে, ব্রেকের পরেই ফিরে আসছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন।
This track was downloaded from FusionBD.com.
জি, আমি জানি আপনি আছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশে এবং আমাদের এই আয়োজনটি আপনি শুনতে পাচ্ছেন ঢাকা FM 90.4 থেকে। এই মুহূর্তে স্টুডিওতে আছেন গুরু এহতেশাম এবং আছেন আমাদের অতিথি বন্ধু যার জন্য সবার অনেক অপেক্ষা, এবং আমি মেঘলা তো আছি, এবং আমাদের সাথে সংযুক্তির যে মাধ্যমটি, যে মাধ্যমগুলো, সেই সমস্ত ওয়েগুলো আপনাকে জানিয়ে দিব। কিন্তু তার আগে আরও একটি জিনিস জানিয়ে দিতে চাই যে সাইফোর্সের সব ব্রাঞ্চে ব্যতিক্রম ধর্মী টেস্ট বেসড সলভড ক্লাস ভিত্তিক সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432086 এই নাম্বারটিতে, এবং আমাদের সাথে যদি যুক্ত হতেই চান, যদি না, আমরা চাই, খুব চাই আপনাদের সংযুক্তি, এবং অনেক কিছু জানার আছে আপনার গুরু এহতেশামের কাছে, এবং আমাদের অতিথি বন্ধুর গল্পও আপনার একটু পরে শুনতে পারবেন। সো সেই গল্প সংক্রান্ত যে সমস্ত কথাই আপনার মাথায় আসুক না কেন, মনে আসুক না কেন, আপনি নির্দ্বিধায় জানতেই পারেন, বলতেই পারেন, লিখতেই পারেন। আর সেই লেখার আপনার যে মাধ্যমটি সেটা হচ্ছে SMS এবং ফেসবুকের কমেন্ট। তো আপনি SMS করবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজটিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি আপনি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে যে আমাদের অফিসিয়াল ফ্যান পেজ আছে সেটিতে আপনি অবশ্যই বন্ধু কমেন্ট করবেন, এবং তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং একদমই আমি আর ওয়েট করাতে চাই না, আমি চলে যেতে চাই গুরু এহতেশামের কাছে এবং তার মাধ্যমে আজকের অতিথি বন্ধুর কাছে।
আমি স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসার বাংলাদেশের আজকের অতিথি বন্ধু যিনি অলরেডি হট সিট অলঙ্কৃত করেছেন, স্বাগত আপনাকে। এবং আপনি অনেক এক্সাইটেড যতটুকু আপনাকে দেখে মনে হচ্ছে আমার, এবং ফাইনালি আপনি হট সিটে বসেছেন, আপনার অনুভূতি কেমন?
জি, অনুভূতিটা আসলে কিভাবে প্রকাশ করব, আপনাকে দেখার অনেক শখ ছিল গুরু, মানে আমি জীবনে বিশ্বাস করতে পারতেছি না, এখনো চোখকে বিশ্বাস করতে পারতেছি না যে আপনি আমার সামনে বসে আছেন আর আমি আপনাকে দেখবো, আমি আমার লাইফের যে ঘটনাগুলো সেগুলো মানে এখানে এসে বলতে পারবো। আল্লাহ আমার মানে অনেক বড় ধরনের একটা মানে ইচ্ছা পূরণ করছে। আর গত সপ্তাহে আপনি অসুস্থ ছিলেন শুনে আমি মানে খুবই দুঃখ পাইছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আল্লাহ আপনাকে ভালো করে দিছে এবং আমাকে আপনাকে আপনার সামনে মানে এনে দেওয়ার একটা সুযোগ করে দিছে, সেজন্য ঢাকা FM কে আমার মানে অনেক অনেক ধন্যবাদ।
সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা শুনি আপনার জীবনের কথা, একদম চাইবো যে ছোটবেলা থেকে আপনি আপনার মতো করে শুরু করবেন।
জি, বলবো গুরু, আমার ছোটবেলাটা কি বলবো, কষ্টের বলবো নাকি সুখের বলবো জানি না, তো প্রথম থেকেই বলতে শুরু করি, একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন তো আর সে জানে না যে আসলে যে সে কিভাবে বড় হচ্ছে, কার কাছে বড় হচ্ছে, বাবা করতেছে না মা করতেছে, কে করতেছে, কেউই জানে না। তো আস্তে আস্তে একটা সময় সে নিজে বুঝে, হাঁটতে শিখে, বলতে শিখে, মাকে ডাকতে শিখে, বাবাকে ডাকতে শিখে। হ্যাঁ, আমার জীবনেও আসছে এই সময়টা, সবার জীবনেই আসে, সব শিশুরাই একভাবেই বড় হয়, কিন্তু কেউ সুখের মাধ্যমে, কেউ দুঃখের মাধ্যমে। তো আমি বড় হয়েছি অনেক অনেক কষ্টের মধ্যে বড় হয়েছি, আমি লেখাপড়া জীবনে যে করতে পারবো যতটুকু এখন করছি তা আমি কোনোদিনও ভাবতেও পারি নাই যে আমি আমি লেখাপড়া করতে পারবো, আমি ভাবি নাই যে আমি কোনোদিন একটা ভালো ড্রেস পরতে পারবো। আমার মনে হইত মানে আমার সবসময় মনে হইতো যে আমি বোধহয় জীবনে কোনোদিন কারোর সামনে গিয়ে ভালো একটা কাপড় পরে দাঁড়াইতে পারবো না, ভালোভাবে কথা বলতে পারবো না, গুছায় কারোর সাথে কথা বলতে পারবো না, মানে ভালো একটা পরিবেশে মিশতে পারবো না। লেখাপড়া জিনিসটা আমি কোনোদিনও মানে মনে হয় না যে আমি কোনোদিনও লেখাপড়া করতে পারবো, এরকম একটা সিচুয়েশনে আমি বড় হয়েছি। আমার আমার বাবা মায়ের মধ্যে আমি ছোটবেলা থেকে দেখছি আমার বাবা আমার মা মানে সবসময় শুধু ঝগড়াঝাটি করতো, কিন্তু আমি তো একটা ছোট মানুষ, আমি এগুলো টলার করতে পারতাম না, আমার আমি এগুলো কখনো মানতে পারতাম না। সবার বাবা মাকে দেখতাম কত আনন্দে দিন কাটায়, বাচ্চাদেরকে নিয়ে হাসি খুশি ঘুরতে যায়, কত আনন্দ করে। অথচ আমার জীবনে এই জিনিসটা ছিল না, তখন আমি একাই ছিলাম, আমার কোনো ভাই বোন ছিল না। এখন আমরা তিন বোন, বাবা মা নিয়ে আমরা পাঁচজন। তো আমি আমি হওয়ার অনেক পরে আমার একটা বোন হয়, সে মারা যায়। এখন আমরা বর্তমানে তিন বোন। তো একটা সময় আমার মানে আমার বাবা মায়ের সম্পর্কটা এমনই একটা পর্যায়ে চলে যায় যে আমার দাদুর কারণে তাদের একটা বিচ্ছেদের মতন ই হয়ে যায়। তো আমার বাবা আমার মাকে মানে আমার মা আমার বাবা থেকে অনেক আলাদা হয়ে যায়, অনেক আলাদা। আর মা আলাদা হয়ে গেলে সন্তানের তখন আর কি থাকে। তো আমার দাদু আমার চাচুরা বাদাম চীনা বাদামের ব্যবসা করতো, আমার মা আমার কাছে ছিল না, আমার বাবাও ছিল না। তো আমার আমার ফুপুরা আমাকে ওই বাদাম বাদাম মানে খুঁজতে দিত আর কি, ভাঙতে দিত, ভেঙে ভেঙে যে বিক্রি করে। তো আমার ফুপুরা বলতো যে মানে এত বড় বড় বল, অনেক বড় বড় বল দিত, বলতো এই বলের এক বল বাদাম যদি খুঁজতে না পারে তাহলে আজকে ওর খাবার দেওয়া হবে না, খেতে পারবে না। আমার দাদি আমাকে লুকায় লুকায় খাওয়াইতো, কখনো পেট ভরে খাইতে পারতাম না, কোনোদিনও আমার গায়ের জামাটা ধুয়ে দেয় নাই, আমার চুলটা বেঁধে দেয় নাই, কারণ আমার মা ছিল না, আমার বাবাও ছিল না। ওরা ওরা ঝগড়া করে দুজন দুই দিকে ছিল। পরে আমার নানি এগুলো দেখতে পারতো না। আমার নানি একদিন আমার মাকে অনেক গালাগালি করে, করার পরে আমার আমার মা ঢাকা থেকে গ্রামে যায়, গিয়ে আমার বাবার সাথে আবারও মানে এক পর্যায়ে বেহায়ার মতোই আমার মা আমার বাবাকে বাবাও মাকে দুজন দুজনকে আর কি আমার জন্য আবার এক হয়ে যায়। এক হয়ে আমাকে এই সমস্ত মানে গ্রাম থেকে আমার দাদুর কাছ থেকে নিয়ে আসে ঢাকাতে। এসে আমার মায়ের প্রচেষ্টায় আমি স্কুলে ভর্তি হই। তখন আমি জানি যে স্কুল জিনিসটা কি, কিন্তু তখন আমি ভালোভাবে কথাও বলতে পারতাম না, কারণ আমি গ্রামে বড় হয়েছি। মানে আমাদের গ্রাম হলো বরগুনাতে, বরিশালের ভাষা তো একদম সবাই জানে, স্পেশালি ভাষা। তো ওইভাবে কথা বলতাম, আমার কথা শুনে সবাই হাসতো, কি বলে কি বলে, কিন্তু আমি তো আর ওদের মতন এরকম না, আমি কিভাবে কথা বলবো। তো আস্তে আস্তে লেখাপড়া করতে করতে এক সময় দেখা গেল যে আমিও তাদের মতোই হয়ে গেলাম। ভালোই চলতেছিল, সময়টা ভালোই যাচ্ছিল। তো আস্তে আস্তে বড় হচ্ছি, টু থ্রি ফোর, আমার আমার লাইফে আমার বাবা মা আমার চাচারা মামারা আমাকে নিয়ে গর্ব করছে যে মানে আমি আমার বংশের বড় নাতি, আমার বাবার বংশের এবং আমার নানুর বংশের আমি মেঝো। তো সবাই আমাকে নিয়ে খুব বড় কথা বলে, এবং তাদের সবার মানে স্বপ্ন ছিল যে আমি হয়তোবা অনেক বড় কিছু হব একজন, কিন্তু আমার বাবার কিছু হেয়ালির কারণে আমি হতে পারি নাই, করতে পারি নাই, আমার লাইফটাকে সুন্দর করতে পারি নাই। তো আমার আমার লাইফে আমি কোনোদিনও যতটুকুই লেখাপড়া করছি, সেকেন্ড পজিশন কি আমি আজও পর্যন্ত চোখে দেখি নাই, কারণ আমি সেকেন্ড জিনিসটাকে হেড করি। ছোট থেকে আমার একটা জিদ ছিল যে আমি লেখাপড়া যখন করবোই তাহলে আমি কেন সবার সিরিয়ালের পেছনে থাকবো। ইন্টারেস্টিং একটা ঘটনা আছে, যখন আমি লেখাপড়া করি তখন আমি যখন ক্লাস টুতে পরীক্ষা দেই তখন মানে সবার রোল হয় 22, 23, 24, 25, তো আমার রোল এক হয়। আমি এত জোরে কান্নাকাটি শুরু করি, আমার রোল কেন এক হইল, আমি তো কাঁদতে কাঁদতে বাসায় আসছি, বাসায় এসে আব্বুরা বলতেছি যে মানে আব্বু জিজ্ঞেস করতেছে কি হয়েছে তোমার, তা বলছে কি আব্বু জানো আমার রেজাল্ট ভালো হয় নাই, তা বলছে রেজাল্ট ভালো হয় নাই মানে কেন, মানে আব্বু তখন বুঝতে পারে নাই যে আসলে যে এক রোলটা যে কি। তো আব্বু মানে তাড়াহুড়া করে গেছে, আমি তখন তিনটা টিচারের কাছে পড়ি, আমাকে তিনটা টিচারের কাছে পড়ায়, সে তো অনেক আগের কথা, তখন এখন তো একটা টিচারকে 700-800 টাকা দিয়ে মানে টিচিং করাতে হয়, তখন তো মাত্র 200-250 টাকা দিলেই পড়াতো, ওরকম আমাকে তিনটা টিচারের কাছে পড়াইতো। তো বাবাও গেছে স্কুলে, যাওয়ার পরে স্যারকে জিজ্ঞেস করলো আমার মেয়ে এত ভালো লেখাপড়া করছে ওর রোল কেন এক হইল, ওর রোল কেন 30 হইল না। তারপরে পরে আমার স্যার বলতেছে, আরে ভাই আপনি কেন বুঝতেছেন না, আপনার মেয়েই তো ফার্স্ট হইছে, ওই তো ক্লাসে ফার্স্ট ছাত্রী। এরপরে আমি বুঝলাম যে আসলে মানে রোল এক জিনিসটা আছে কি, তখন আমি উপলব্ধি করতে পারতাম। তো এরপর থেকে আমার জেদ যে আমি জীবনে এক যখন করছি, আমার আমার লাইফে যেন সেকেন্ড আর কখনো না আসে, আমি সবসময় একই করব। তো এটা আমার লাইফে খুব মানে লেখাপড়া জীবনে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এরপর যখন ফাইভে চলে আসে, আমরা মানে আমরা তো এখানে সরকারি স্কুলে লেখাপড়া করতে পারি নাই, ঢাকাতে আব্বু প্রাইভেট স্কুলেই লেখাপড়া করেছে। আমাদের বাবার অবস্থা শালী খুব ভালো ছিল। মাঝে একটা কথা বলি, আমার আমার বাবা মানে আজকে আমাদের যে পরিণতি সব আমার বাবার কারণেই, কারণ আমার বাবা জুয়া খেলতো, আর জুয়া খেলে আমার বাবা লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলছে। আর আমার মায়ের কথা শুনতো না, মা কিছু বললে মাকে অনেক অত্যাচার করত, এই জন্য আজ আমাদের এই পরিণতি। তা নইলে আজ হয়তো বা আমার কপালে এত কষ্ট এত দুঃখ হইতো না, আমিও হয়তো বা লেখাপড়া করলে একটা ভালো পজিশনে যেতে পারতাম।
আল্লাহ জানে যে আশার সাথে কথা আমরা শুরু করেছি সে কথার আস্তে আস্তে সমাপ্তি কোন দিকে যাবে, কারণ আশার যখন কথা বলা শুরু করে তখন আশার যে জীবনের কথা উঠে এসেছে এবং যে জীবনের কথাগুলো বলছিল, স্পেশালি যে একটা বড় বোল দিয়ে দেওয়া হয়েছে সেখানে বাদামগুলো খুঁটে খুঁটে পরিষ্কার করে তোলা, এবং তার কথার মধ্যে অনেকগুলো প্রসঙ্গ উঠে এসেছে যে আমি কথা ঠিকভাবে বলতে পারবো, যেভাবে সমাজ কথা বলাটা পছন্দ করে আমি কি তাদের মতো করে চলতে পারবো, সমাজ যেভাবে চলতে পছন্দ করে আমি কি ভালো একটা পোশাক কিনে পড়তে পারবো, যে ধরনের পোশাক পরার শখ আমার মনের মধ্যে জাগে, আমার আমার স্বপ্ন যেভাবে চলার পড়ালেখা করার সেগুলো করতে পারবো কিনা। এবং সত্যি বড় বেশি দুঃখের এই বিষয়টা যে বর্তমানে আমাদের সমাজে যে সমাজটাকে নিয়ে আমরা গর্ব করতাম সেখানে অনেক বেশি অস্থিরতা ঢুকে পড়েছে, এখন ডিভোর্সের রেট অনেক বেশি, একটা ব্রোকেন ফ্যামিলি, সে ব্রোকেন ফ্যামিলির ছেলেমেয়েরা কোনোভাবেই কিন্তু রেসপন্সিবল না তাদের নিজেদের সম্পর্ক নষ্ট করার পেছনে, ওয়ারাজেদের উপরে যে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে। আশার কথাগুলো যখন বলছিল সেই কষ্টটা একদম তীর হয়ে বুকের মধ্যে বিঁধছিল যে আসলেই যেভাবে এখন ডিভোর্সের পরিমাণ বেড়ে চলেছে সমাজে, যেভাবে এই ব্রোকেন ফ্যামিলির শিকার হচ্ছে আশার মতো ছোট এসব বাচ্চারা, এবং তাদের জীবনে যে ধরনের ঘোর অমনিশা যে ধরনের কষ্ট নেমে আসছে সেটা সহ্য করবার, সেটা বর্ণনা করবার ভাষা আমার নাই। এবং ফাইনালি এই আশার জীবনে আবার হঠাৎ করে একটা ইউটার্ন, আবার আশা পড়ালেখা শুরু করলো, তার ফার্স্ট হওয়া নিয়ে কত ঘটনা, এবং আশার মধ্যে ফার্স্ট হওয়াটা একদম দারুণ ভাবে ঢুকে গেল, সে তার মনের মধ্যে একটা দীক্ষা হয়ে গেল যে আশা ফার্স্ট ইজ মাস্ট, সেকেন্ড বাই চান্স, থার্ড সি নো, কখনো সে থার্ড হবে না এবং অবশ্যই সব সবসময় সে ফার্স্ট হবে। আশার সাথে যিনি এসেছেন তিনি কে হন আপনার? বড়ই কষ্ট লাগে যখন আশা কথা বলছে, মা তো চুপচাপ বসে আছেন কিন্তু তার চোখের পানি কোনোভাবেই যেন আর বাদ মানে না, এসব কষ্টের দিনগুলোর কথা যখন বলছিল আশা। হ্যাঁ, তারপর থেকে
একটা কথা বলি, আমার মাথায় একটু প্রবলেম আছে, তো মাঝে মধ্যে আমি কিছু কথা ভুলে যাই, আমার মাথায় একটা প্রবলেম আছে।
আচ্ছা, আমরা শুনছিলাম তোমার জীবনের কথা এবং আমরা শুনতে শুনতে অলরেডি ফার্স্ট হওয়া এই ঘটনাতে তো গেছি,
এর মধ্যে আমি একটা কথা ফেলে রেখে চলে আসছি যেটা না বললেই নয়, এটা অনেক বড় ধরনের একটা ঘটনা। আমার চাচা, ঠিক আছে, মানে আমার আম্মু যখন আমাকে ঢাকা নিয়ে আসে, এই ঘটনার পরে ঢাকা নিয়ে আসে, আমার লেখাপড়া শুরু হয়।
আচ্ছা, আশার একটু বর্ণনা দিয়ে দেওয়া উচিত, মেঘলা, সবাই সব গেস্টের বর্ণনা দেওয়া হোক। আশার হাইট কিন্তু অনেক ভালো, মাশাআল্লাহ, 5'4" আশার বয়স তুলনামূলক ভাবে অনেক কম। আশার মুখের মধ্যে, আশার চোখ, মুখের অবয়ব, এটা একদম তীখা, অনেক শার্প একটা লুক, এবং সেখানে বুদ্ধির ছটা একদম স্পষ্ট, বুদ্ধিদীপ্ত চেহারা বলতে যা বোঝায়, এবং যে হেয়ার স্টাইলটা সে করেছে সেটা অনেক বেশি আধুনিকা দেখাচ্ছে তাকে, এবং যে পোশাকটা পরেছে সে পোশাকটা সিম্পল হলেও তার অ্যাটিটিউড, তার মুখের যে অবয়ব এবং তার দেহর যে গড়ন একদম স্লিম এবং অনেক শার্প একটি হাইট, সে কারণে তাকে অনেক বেশি মানিয়ে যাচ্ছে, সব মিলিয়ে দারুণ অ্যাট্রাকটিভ একটা প্যাকেজের নাম হচ্ছে আশা। তারপর থেকে
তো তারপরে আমার আমি মানে আমাকে খেতে দেয় না, তো তো আমার অনেক ক্ষুধা লাগে, এত ক্ষুধা লাগে গুরু যে মানে আপনাকে আমি কিভাবে বলবো যে আমার কি পরিমাণ ক্ষুধা লাগে, অনেক ক্ষুধা লাগে, খেতে দেয় না। তারপরে আমাকে পানি আনতে পাঠাইছে, পানি আনতে পাঠিয়ে আমি মানে মানে ইসের ভিতর পড়ে গেছি। আমাদের সামনে একটা নদী আছে ছোট্ট, তো ওখানে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমার দাদু গিয়ে আমাকে হলো মানে পানির ভিতরে চুপা ধরছে যে ওকে মেরে ফেলবো, আজকে তোকে আমি মেরে ফেলবো, তুই কেন পানির ভিতরে নামলে, আমি তোকে আজকে মেরে ফেলবো। তো এইটা আমার নানি আর কি দেখছে অপসাইড থেকে। নানি দেখার পরে আমার ছোট খালাদেরকে দিয়ে আমাকে নানু বাড়িতে নিয়ে গেছে, লুকায় আর কি, লুকায় নিয়ে গেছে নানু বাড়িতে আমার ছোট খালাদেরকে দিয়ে। তো গিয়ে আমার আম্মু আবার আমার জন্য ড্রেস পাঠাইছিল, তো সেই ড্রেস আমার নানু আমাকে দিছে মানে পড়াইছে আর কি, আমার ছোট খালা আমাকে সেই ড্রেস পড়াইছে। আর আমার মামা মামা আমাকে ধরে রাখছে, কোলের ভিতরে ধরে রাখছে। আর আমার মা যে ড্রেসগুলো পাঠাইছিল ঢাকা থেকে আমার জন্য, ওই ড্রেসগুলো আমাকে পড়াইছে। আমি তো কখনো ভালো ড্রেস পরি না, এই সুন্দর ড্রেস দেখে খুব ভালো লাগছে যে ঈদের মধ্যে সবাই সুন্দর সুন্দর ড্রেস পরে, আমি তো পারি না, আমার মা ছিল না, আমার বাবা দেয় নাই, আমাকে কেউ দেয় নাই, আজকে আমার মামার জন্য ড্রেস পাঠিয়েছে, আমি পুষ আমার খুবই আনন্দ লাগছে। আমার চাচু গিয়ে আমাকে টেনে হিসটা নিয়ে আইসা আমাকে এমন ভাবে মারছে গুরু, আমার মানে ওই মায়ের কথা আমি আজও পর্যন্ত বলতে পারি না, মেরে আমার পুরো একদম আমার এই ডান চোখটা ফুলায় ফেলছে, মেরে এত পরিমাণ মারছে, আমি লজ্জার কথা কি বলবো গুরু, যে এমন মারা মারছে যে আমি আমার কাপড় চোপড় নষ্ট করে ফেলছি, এত মারা মারছে আমার চাচা আমাকে। আমি কেন গেলাম, আমাকে কেন খেলাম, আমাকে কেন ভালো ড্রেস দিল, আমি বলছি চাচা আমার মায়েরও না, আমার মায়েরও না, চাচা আমাকে মায়েরও না, আমি আর যাবো না, কোনোদিনও যাবো না। তারপর আমার গায়ে থেকে সে ড্রেসগুলো খুলে আমার না মানে আমার ছোট খালার কাছে দিয়ে দিছে, বলছে যে আর কোনোদিনও ওর কাছে আসবি না, ওদেরকে নিবি না। তারপরে তো ঢাকাতে চলে আসলাম, বাবা শুনলো, মা শুনলো, মানে নানি গালাগালি করলো, নিয়ে আসলো। এরপরে তো ভালো রেজাল্ট করা শুরু করলাম ফাইভে। এখন আমার 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 চাচারা আবার সবাই খুব ভালো, ওদের পজিশন অনেক ভালো। ওরা আমার এক চাচা হলো বরগুনা কলেজের প্রফেসর, আর একজনও প্রফেসর কলেজিয়েটের প্রফেসর। তো আর সবাই ব্যাংকে চাকরি করে, সবাই ব্যাংকার। গরিবের ভিতরে আমার বাবা, আমার বাবার খেয়ালতির কারণে গরিব। তো এরপরে আমার ওই চাচা যে দুইটা সরকারি স্কুল, মানে দুইটা সরকারি স্কুলের উনি হেডমাস্টার, একটা ওনার বাড়িতে দিছে আর একটা আমাদের পাশের গ্রামে দিছে। তো আমার রেজাল্টের কথা শুনে আমার চাচা আমাকে চারবার নিতে আসছে ঢাকাতে, যে মানে ওনার স্কুলে কোনো বৃত্তি পায় না, ঠিক আছে, তো উনি আমাকে নিয়ে ওনার স্কুলে বৃত্তিটা পাওয়াবে, তাহলে ওনার স্কুলটা একটু প্রমোশন হবে। তো আমার চাচা প্রায় 3-4 মাস ঘুরলো আমার বাবার পেছনে, তো বাবা বলতেছে গ্রামের লেখাপড়া তেমন একটা ভালো না, 3-4টা বই দেয় কি পড়বে, আমি চাই আমার মেয়েটার মেধা ভালো, সবাই বলে ওকে একটু ভালোভাবে লেখাপড়া করাতে, তো না সেটা হবে না। তো আমার চাচা বললো, বড় তো বংশের বড় আমার ওই চাচা, তো চাচা বললো দেখ ভাই তোর মেয়ে মানে তো আমারও মেয়ে, তো ও যদি বৃত্তি পায় বা কোনো স্কলারশিপ পায় সেটা তোর জন্য ভালো, ও তো ভালো রেজাল্ট করে, ওর সব দায়িত্ব সরকার নিবে। তো বাবাকে অনেক বোঝানোর পরে বাবা রাজি হলো, দিলো, মাও দিলো। দেওয়ার পরে গেলাম, ভালো লেখাপড়া করতেছি করতেছি, তখন তো ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না, মানে প্রেম ভালোবাসা জিনিসটা বুঝতাম না। তো ওই সরকারি স্কুলগুলোতে আসলে কিরকম হয় গুরু, মানে ম্যাডামরা কি করতো, মাথায় উকুন আনাইতো, ছেলে মেয়েদেরকে দিয়ে পান আনাইতো, পান খাইতো, এরকম টাইপের করতো। কিন্তু আমি তো ঢাকাতে এগুলো দেখি নাই, মানে এর আগে যে গ্রামে আমি কষ্টগুলো করছি ওগুলো আমি সব ভুলে গেছি। এই যে মানে যে 5 বছর আমি ঢাকাতে ছিলাম, ক্লাস করছি, সবার সাথে মিশছি, এই 5 বছরে আমি গ্রামের সব সিনারিগুলোই ভুলে গেছি। ইভেন গ্রামে গিয়ে আমি আমার নানুকেই চিনি নাই, আমার নানু আমার খালা কে হয় আমি তাদেরকেই চিনতে পারি না, যেটা আমার কে হয়, এতটাই মানে ই হয়ে গেছি আমি। তারপরে আমার চাচু আমাকে ভর্তি করাইলো, কিন্তু লেখাপড়া না আমার ভালো লাগে না, কারণ আমরা তো এখানে আমি আমার ক্লাস টুতেই 12টা বই পড়ছি, আর ওখানে গিয়ে দেখি 5-এ মাত্র 6টা বই, এটা কি? তো আমি বলছি এটা কোনো ব্যাপার হলো, 6টা বই পড়া কোনো ব্যাপার? তো আমি পড়ে, আর আমার একটা স্বভাব ছিল কি গুরু, মানে আমি না বই নিয়ে সামনে আসেন অনেকে জোরে জোরে পড়ে বা অনেকক্ষণ পড়ে, আমার ওই স্বভাবটা না, আমাকে জীবনও আমার মা বাবা মানে অনেকক্ষণ পড়াতে পারে নাই, সেটা তাদের দ্বারা কোনোদিনও সম্ভব না। আমার যখন এরপর যখন ফাইভে পরীক্ষা চলে আসলো, বৃত্তি পরীক্ষা, মানুষ কত টেনশন করে, আহা আমি বৃত্তি দিব যদি না পাই তাহলে খবর আছে। অথচ আমি জাস্ট মানে পাঁচ থেকে সাত মিনিট একটা বই দেখবো, এর উপরে আমাকে দেখালে মনে হবে যে আমি আমার চোখ ব্যথা হয়ে যাচ্ছে এইরকম। তো তারপরে আসলো একটা সময় বৃত্তি আসলো, দিলাম মডেল টেস্ট আর কি, যেটা মানে ফুল বৃত্তিটা না, টেস্ট আসলো। তিনবার তো টেস্ট দিতে হয় বৃত্তির আগে, তো টেস্ট দিলাম, তিনটাতেই অ্যালাউ হয়েছি, সেকেন্ড পজিশনে ছিলাম তিনটাতেই। তো এরপরে ফাইনাল আসলো, ফাইনাল দিলাম, ফাইনালে দেওয়ার পরে আল্লাহর রহমতে আল্লাহ মুখ তুলে তাকাইছে, তো সবাই খুশি, অনেক খুশি, সবাই খুশি। আমার বড় চাচা মানে যে প্রফেসর, সে তো মহা খুশি, সে বলে যে আমার ভাতিজি যদি আমার কাছে আর এক সপ্তাহ মানে আগে মানে 15 দিন আগে আসতো, আমি গেছি তার কাছে মাত্র 2 দিন আগে, তো বলতে আমার চাচু বলতেছে যদি ও আমার কাছে আর এক সপ্তাহ আগে আসতো তাহলে ট্যালেন্টের উপরেও যদি কিছু থাকতো সেটা আমি আমার ভাতিজিকে এনে দিতাম। মানে আমার চাচা আমাকে এত গর্ব করছে, ঠিক আছে। তো তারপরে আবার ঢাকা চলে আসলাম, সিক্সে
অতিথি বন্ধুর ফটোগ্রাফ আপলোড করে দিয়েছি এবং অলরেডি অনেকে লাইক করছেন, কমেন্ট করছেন। আর আপনাকে বলতে চাই যে আপনি আমাদের পেজটিতে যেভাবে আসবেন, www.facebook.com/dhakafm90.4 করুন, এই অ্যাড্রেসটিতে ভিজিট করলে আপনি আমাদের ঢাকা এফএম এর অফিসিয়াল ফ্যান পেজটি পেয়ে যাবেন। ওকে, এই মুহূর্তে আছেন জামান আহমেদ, লিখেছেন যে আল্লাহ জানে আজকের গল্পটা কেমন হবে। মাহমুদুল হাসান বলেছেন যে ইমোশনটা মনে হয় একটু বেশি। ওকে, এবং আছেন এই মুহূর্তে তপস্যা কেরানীগঞ্জ থেকে, লিখেছেন যে অনেক ভালো লাগছে শুনতে এবং মনে হয় স্টোরিটা খুবই ভালো হবে। আছেন আমাদের সাথে মিন্টু, লিখেছেন সব বন্ধুরা মিলে ঢাকা এফএম শুনছি, খুবই ভালো লাগছে। আরেকজন বন্ধু লিখেছেন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। শামীম লিখেছেন যে ওয়েল ডান, নাইস স্টোরি। আছেন আমাদের সাথে প্রবাস, লিখেছেন যে মেঘলা আপু আজ মনে হচ্ছে যে অনেক কষ্ট হবে গল্পটা। ওকে, ফিরোজ কবি লিখেছেন যে কষ্ট করে কাজ করে যদি সফল হয় তবে ভালো লাগে। নীলাঞ্জনা আছেন, লিখেছেন আশা আপুকে মিন করে যে ইউ লুক সো প্রিটি। মাহমুদুল হাসান সজীব লিখেছেন নাইস পিক। অ্যান্ড ফাহিম ইসলাম মনির আছেন সোনারগাঁও থেকে, লিখেছেন যে আশা আপু তোমার জীবনটা শুরু হলো কষ্ট দিয়ে, জানি না শেষটা কি হবে। এবং এই মুহূর্তে আরো অনেক বন্ধু যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি। আর বন্ধু আপনি তো ফেসবুকে আছেনই, নিশ্চয়ই পোস্টটি দেখতে পাচ্ছেন, সো যদি দেখতে না পারেন তাহলে একটু রিফ্রেশ দিয়ে দিন, তাহলে চলে আসবে পোস্টটি আপনার চোখের সামনে। এবং আপনি আমাদেরকে অবশ্যই অবশ্যই টেক্সট করবেন, আর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচডিও লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। অ্যান্ড গুরুর কাছে চলে যাচ্ছি আমি এই মুহূর্তে, আজকের অতিথি বন্ধুর কাছে যাবার জন্য।
এবং আমরা আসলে যথারীতি মেঘলার মতো আমরা এক্সপেক্ট করি যে যত বেশি সম্ভব আপনারা লাইক দিন, কমেন্টস করুন। আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডি www.facebook.com/dhakafm904। এবং আমরা চলে যাচ্ছি আশার কাছে, আর আশা, আশা হত হওয়া, নতুন কোন প্রত্যাশা অথবা অন্য কোন রকমের কোন ভালোবাসা টাইপ কোন খবর যদি থেকে থাকে আশার কাছ থেকে শুনবার জন্য।
তারপরে গুরু কি হলো, তখন তো ভালোবাসা জিনিসটাকে রেসপেক্ট করতে পারতেছিলাম না। তো আমার খালামণি, মানে আমি আমার খালামণি, আমার মায়ের ছোট একদম পিচ্ছি যে বোনটা, আমরা দুজন মানে একটু ই করেই বলি, একদম পিচ্ছি বেলা থেকে একসাথে বড় হয়েছি। তো মানে ওর পেটের কথা আমাকে বলতো না, বললে ভাত আর হজম হইতো না, এরকম টাইপের লেখাপড়াটাও একসাথেই করছি। তো ও তো একটু মানে ল্যাপটপ একটু চঞ্চল ছিল বেশি, তো ওকে আর আমার মামা তো ভাই আমরা তিনজন একসাথে পড়তাম, ওই মানে ওই সরকারি স্কুলে থাকা অবস্থায় একটা ছেলে আমার সম্পর্কে মামা লাগে, ঠিক আছে, আমার মানে আমাকে পছন্দ করে ওকে চিঠি দিছে, ঠিক আছে। এখন ওই ছেলে তো হাত টাত কেটে পুরা মানে এসিড পাতা নামের নাকি একটা পাতা আছে, ওইটা দিয়ে পুরো আমার নাম লিখছে, ওই ছেলের নাম লিখছে, এই জায়গাটা মানে হাতের এই জায়গাটা পুরো একদম বিশ্রী হয়ে গেছে গুরু, যদি চোখে না দেখে তাহলে বিশ্বাস করবেন না। এরপরে রক্ত দিয়ে ভালোবাসি টালোবাসি কত কিছু লিখে আমার মামা তো ভাইয়ের কাছে দিছে, কিন্তু তখন আমি ছোট। তারপর আমার মামাতো ভাই আমাকে রাস্তা দিয়ে যাচ্ছি পরীক্ষা দিয়ে আমাকে বলতেছে শোন শোন তোর সাথে কথা আছে। বলছি কি কথা বল? আমার মানে খালা বলতেছে ও বুঝছি বুঝছি ছেলেটার নাম ছিল সবুজ, সবুজ তোমাকে চিঠি দিছে তাই না স্যার? তোমাকে মানে সবুজ চিঠি দিছে যাতে সোনিয়াকে তুমি দাও, মানে আমাকে আমাকে যেতে দেয়। তো আমি বলতেছি ভাই কি চিঠি দিছে একটু পড়তো, ওর নাম ছিল রাজু। এখন ও পড়তেছে বলছে তুমি যদি আমাকে ভালো না বসো তাহলে আমি করবো সেই করো। আমার মনে হয় কোনো ফিলিংসই ছিল না। পরে এখন আমি বলতেছি ও ও তো হাত কেটে বা ই করে দিছে, তাহলে চিঠি তো এখন আমাকে ওটা দিতে হবে, তাহলে আমি কি করে দিবো? পরে আমার ভাই বলছে কি মানে আমার আমার কাজিন বলতেছে আমার মামা তো ভাই ওর হাতে না খুজলি ছিল, হাতে পায়ে খুজলি ছিল বর্ষার দিন, তো ও মানে খেজুর গাছে উঠছে খেজুর কাটা ফাড়ার জন্য, পেরে ওই খুজলি উঠে রক্ত বের করে ও চিঠি লিখে দিয়ে দিচ্ছে।
জিনিসটা ফানি, এবং আসলে ওর বয়সটা সেরকম কম বয়স যাতে করে ওটা বুঝবার কথাও না যে কেউ রক্ত দিয়ে নাম লিখলে বা অ্যাসিড পাতা যেটা বলছে আর কি সেসব চল কিন্তু আছেই, এবং সেভাবে নাম লিখলে এখন যেমন উল্কি করতেছে একই কাজ আর কি, যখন সাইফ করে কারিনার জন্য তখন সাইফ বিখ্যাত হয়ে যায়, যদিও অ্যাসিড পাতা দিয়ে কাজটা করার জন্য সে ছেলে মানুষের পরিচয় দিয়েছে সেরকমই মনে হচ্ছে, কিন্তু কাজগুলো কিন্তু করে অনেক ডেভোটেডনেস থেকে, অনেক প্যাশন থেকে, ভালোবাসার প্রতি চরম অনুরক্ততা থেকে। কিন্তু চরম ভাবে আমরা এই জিনিসগুলোকে নিরুৎসাহিত করছি আমরা প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর এই প্ল্যাটফর্ম থেকে, হর হামেশা এই কাজগুলো আমরা করতে দেখি, এটা নিছক ছেলে মানুষই ছাড়া আর কিছুই না। তবে সে ব্যাপারগুলোকে ফানি হিসেবে দেখবার মতো মাইন্ডসেটও আমার নাই, যদিও সে ছেলে মানুষ সেই কারণে হয়তো তার কাছে সেই জিনিসগুলো এরকম মনে হয়েছে। আবার আমি সিরিয়াসলি এটাকে প্রমোট করবারও কোনো সামান্যতম কোনো যৌক্তিক কারণ নাই, এটা আসলে কাপুরুষোচিত একটা কাজ, এগুলো থেকে বিরত থাকা উচিত। হ্যাঁ তারপরে আসে
আসলে
ওর বয়স এমনি তুলনামূলক ভাবে কম, আর কিছু মানুষ আছে না যে বয়স একদম এসে আটকায় যায়, আমার মনে হয় এই বাবলি টাইপ
ছোটবেলা থেকে হেট করি, কেননা আমার খালামুনিরা দুই খালামুনি ভালোবাসা করতে গিয়ে আমার মানে মামাদের কাছে অনেক অপমানিত হয়েছে, ঠিক আছে, মানে গ্রামে সবাই ওদেরকে খুব হেনস্থা করে আমার এই ভালোবাসাটার জন্য। তো আমি ওইখান থেকেই শিক্ষা পাইছি যে আসলে ভালোবাসা করলে গ্রামে হয়তো আমার নামে একটা এটা একটা ছড়ায় যাবে, মা বাবার কাছে মা বাবা সবার কাছে একটা কালার হয়ে যাবে, এই জন্য কি ভালোবাসাটা ওইভাবে প্রাধান্য দিতাম না। তো আমার মামারা সবাই মানে আমার ছোট খালাদের বিষয়ে যে ঘটনাগুলো ঘটে গেছে সবাই আমাকে নিয়ে অনেক বড় কথা বলতো যে এই মেয়েটাও তো তোদের সাথে লেখাপড়া করে, কিন্তু ওর সম্বন্ধে তো কখনো কোনো একটা বাজে কমেন্টস আসে না, তোদের সম্বন্ধে কেন আসে? তো এরপর আমার খালার একটা খালার বিয়ের সাথে বিয়ে হয়ে যায়, এরকম রিলেশন করে করে বিয়ে হয়ে যায়। তার ভিতরেও এর ভিতরে অনেক ইন্টারেস্টিং ঘটনা, এগুলো বললে গুরু অনেক সময় চলে যাবে, এগুলো আমি পাস করতেই চাই, আমি আমার সময় চলে আসতে চাই। তারপরে ওই তো খালাদের শিক্ষা দিয়েই আর কি শিখলাম যে না ভালো কোনোদিন কাউকে বাসবো না, আর যদি কোনোদিন কাউকে ভালোবেসেই ফেলি, কারণ জানি না লাইফে ভালোবাসা আসে কি না, যেহেতু একটা মেয়ে মানুষ আর মানুষের মনের তো কোনো ই নাই, কার মনে কখন কি চায় আর চলে আসে বলা তো খুব দায়। তো যদি কাউকে কোনোদিন ভালোবাসি বিয়ে আমি তাকেই করব, সে ভালোই হোক আর খারাপই হোক।
তোর অবস্থা নাকি?
ভালোবাসা হোক আর না হোক কখন যে হয়ে যায় তা জানি না, যদি হয়ে যায় তাহলে তার ভালোটাকেও ভালোবাসবো আর তার খারাপটাকেও ভালোবাসবো, ভালো যখন বাসবো তাকে দুই দিক থেকেই বাসবো। তো ডিসিশন নিলাম, ঢাকাতে আসলাম, এরপরে ভর্তি হলাম আবার, এরপরে ওই যে বাবার কথা বললাম, বাবা ওই জন্য আর লেখাপড়াটা করতে পারলাম না।
মানে ওই যে বাবার জুয়ো খেলার যে প্রবণতা সেটা আস্তে আস্তে অনেক বেড়ে যায়, সংসারের হাল ধরাটা তখন অনেক
টাফ হয়ে যায়। গুরু আমাদের একটা বাড়ি ছিল বর্ণশ্রী না, ওটা ওটাকে বলে ভুয়াপাড়া। ভুয়াপাড়াতে আমার বাবা মানে পাঁচ বছরের কন্টাক্টে একটা বাড়ি নিয়েছিল বাড়িওয়ালার কাছ থেকে। হ্যাঁ ওই বাড়ি যে পাঁচ বছর আপনার বাড়িতে কি হলো না হলো দেখার বিষয় না, আপনার এত টাকা মাসে পাবেন কত টাকা ইনকাম হলো সেটা আপনার দেখার বিষয় না, এরকম হিসেবে একটা বাড়ি নিয়েছিল। এবং আমাদের ইভেন আমাদের ব্যবসা ছিল, রিক্সার ব্যবসা ছিল,
সবকিছু
আমরা খুব সচ্ছল ছিলাম,
পড়ালেখাটা উপর প্রভাব পড়ে।
হ্যাঁ এটা যখন আমার বাবা ইসের কারণে চলে তখন আমার লেখাপড়াটা নষ্ট হয়ে যায়, আমি কি করবো বুঝতেছি না। বাবার এই অবস্থা, মা অসুস্থ, বাবা নিজেও অসুস্থ হয়ে পড়ে সংসারে, আমি বড়, তখন আমার কোনো আর ভাই বোনও নাই। এরপরে লজ্জার কথা কি বলবো গুরু, মাও কাজের জন্য মানুষের ধারে ধারে ঘুরছে কিন্তু যাকে ওগুলো নাই নাই বললাম। তারপরে লেখাপড়াটা আর করতে পারলাম না, তারপরে এইট পর্যন্ত পড়লাম, এইট পর্যন্ত ভালোভাবেই পড়লাম, কষ্ট করে হলেও পড়লাম। এরপর দেখি যখন আর পারি না তখন আমার মাকে বললাম যে মা লেখাপড়া যখন করতেই পারতেছি না ঘরে যখন বসেই আছি তাহলে একটা কাজ করো, আমাকে একটা কাজের দাও, এমন একটা কাজের দিয়ে দাও যেখানে মানে আমি আমার ভবিষ্যৎটাকে গড়তে পারবো। তো এমব্রয়ডারি যে কাজগুলো আছে যে কম্পিউটারে ধারা করা হয় ওই এমব্রয়ডারি কাজে আমার এক দাদু মানে আমার বাবার মামা ওনার সাথে পরিচয় ছিল আমাদেরই গ্রামের, উনি ওই মালিকটা, উনি আমাকে নাই, তখন তো বয়সটা অনেক ছোট, কেবল এই পার করছি, এখন নিতে চায় না উনি, তখন আমি হাইটে অনেক ছোট ছিলাম, এখন বললে মানে মেশিন অনেক উঁচা, আমার আমি দাঁড়ালে মেশিন আমার নাকের উপরে পড়তো, আমি কম্পিউটার কিভাবে ধরবো। তো ওই লোকটা নেয় না অনেক মানে রিকোয়েস্ট করার পর আমার দাদু বললো এখন উনি আমাকে মেশিনের কাছে গিয়ে যে দাঁড় করেছে দেখে মানে দেখে যে মেশিনটা না আমার নাকের উপরে উঠে গেছে। তারপরে উনি হাসতেছে বলতেছে ওকে মেশিন ধরবে না কম্পিউটার ধরবে নাকি উনি নাক সামলাবে। তারপরে দাদু অনেক রিকোয়েস্ট করে বলার পরে উনি নিল। এরপরে গুরু আমি প্রায় 10 দিনের ভিতরে কম্পিউটার শিখে ফেললাম। তো আমার ওখানে একটা ভালোই স্যালারি ছিল, পাশাপাশি আমি লেখাপড়াটাও মানে ঘরে বসেই করতাম, মানে স্কুলে না যেতে পারলেও ঘরে বসেই চালাইতাম। তো এই পর করার পরে নিউটন পর্যন্ত যাই, আল্লাহর রহমতে নিউটন পর্যন্ত যাই, সিটা কপালে জুটলো না, দিতে পারলাম না। এরপরে আসি ভালোবাসা, একদিন একটা রং নম্বরে কল আসে, কল চলে আসে, রং নম্বর ভালো লাগে না, রং নম্বর অনেকবার কল দেয়, ফার্স্টে একটা SMS আসে, রং নম্বর না সরি একটা SMS আসে, খুব সুন্দর একটা SMS, আর যেহেতু আমি একটু লেখাপড়া জানি তো SMS টা দেখে খুব ভালো লাগে।
ভালোবাসা রেটিং করলে মেঘলা প্রাণব ভালোবাসা বাংলাদেশে যেসব প্রেমের গল্পগুলো আসে 90% তো দেখি SMS বা আননোন নাম্বার ফোন কল থেকে শুরু। তারপর
SMS টা চলে আসে, SMS টা খুব সুন্দর কিন্তু আমার খুব মানে রাগ হয়, আমার কেউ নাই আমাকে এত সুন্দর SMS কে করলো। এরপর যখন কল দেই কল রিসিভ করে না, আসলে মানে আমি বলি যে আমার সাথে যার রিলেশনটা হয়েছিল SMS টা আসলে সে করে নাই, করছে ওর বন্ধু, কিন্তু ওর বন্ধুটা না, ওর বন্ধুকে আমি এখনো বেজি ডাকি, মানে দেখতে সেম বেজির মতো, ওর ফেসটা একদম সেম বেজির মতো, ওর নাম মেসি আমি ডাকি বেজি, ঠিক আছে, ও করছে। এখন ওর এমনই একটা ফেস, আল্লাহ না করুক আল্লাহ বানাইছে, আমি তাকে হিংসা করি না, তাকে দেখলে কোনো মেয়ে তার প্রেমে পড়বে না। তো ওই ওর নাম্বার দিয়ে SMS টা, কিন্তু SMS টা লিখছে যে আমার সাথে যার রিলেশন হয়েছে সে, তার নামটাও বলে দেই কাউসার, কাউসারই SMS টা লিখছে, ও খুব সুন্দর সুন্দর SMS করতে পারে কিন্তু ও তখন ওর নাম কাউসার বলে না, আমাকে বলে শুভ। তারপরে তারপরে দুদিন তিন দিন যায় মিস কল মারে, মিস কল মারে, রিসিভ করলে কথা বলে না, আমি কল দিলে মানে ব্যাক করলেও সেও কথা বলে না। তো একদিন ফোন দাও তো আমি এমন বাজে ব্যাপার, মানে আমার একটা অভ্যাস গুরু, কেউ একবার দুবার তিনবার কথা বলে এবার যদি বারবার ডিস্টার্ব করে না আমি মানে খুব বাজে বাজে কথা বলি যে কি সমস্যাটা কি, মামুন নাই বাড়িতে, হ্যাঁ প্রবলেম কি, মেয়েদের কণ্ঠ শুনলেই মজা লাগে কথা বলতে, এরকম টাইপের বলে না মেয়েরা অনেক কিছুই তো বলে। তো এরপর আস্তে আস্তে কথা বলতে কথা বলতে ফোন দিত, ধরতাম না, এমন একটা সময় যাইতো গুরু ফোন দিতে দিতে আমার ফোন বন্ধ হয়ে যাইতো। তো এই ছেলেটার মানে হাত থেকে বাঁচার জন্য আমি 2 মাস আমার ফোনটাকে ক্লোজ করে রাখি, আমার ওই সিমটা ক্লোজ করে রাখি, অন্য একটা সিম ইউজ করি। তো আল্লাহ জানে এই ছেলেটা আমাকে প্রতিদিন ট্রাই করতো নাকি ওদিনই ট্রাই করছে সে জানে, আর উপর আল্লাহ জানে। 2 মাস পরে আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন দিছে একটা নাম্বার নেওয়ার জন্য, আমাদের গ্রামের নাম্বার। তো বলতেছে যে আশা তোর কাছে এই নাম্বারটা আছে, থাকলে আমাকে দে, আমার খুবই দরকার। তাই বলছে আছে, তো ওই সিমটা বন্ধ, ওইটা চালু করে আমি তোকে নাম্বারটা দিচ্ছি। তো বলছে ঠিক আছে দাও। তো যেই গুরু বিশ্বাস করলেন না, আমি সিমটা ওপেন করছি আর শুভও কল দিছে। তো আমি তো হতভম্ব হয়ে গেছি যে আমি যে এখন ফোন চালু করবো, এই ছেলেটা কি করে জানলো, এটাও কি সম্ভব? মানে ও মানে ফোন চালু করছে, ও কল দিছে আর আমার মাথার উপরে সায়েন্স সিটের উপর থেকে একটা মানে বড় একটা পাতিলা আমার মাথার উপরে পড়ে গেছে। আমাদের কি উপর থেকে কি ঠাটা বলবো নাকি আমার উপরে ওর ফোন পেয়ে? তো এরপর ও আমার বান্ধবীকে ফোন নাম্বারটা দিয়ে আমি ওর ফোন রিসিভ করছি। আমি বলছি আপনার প্রবলেমটা কি, আপনার জন্য আমি দু মাস আমার কল মানে ফোন সেম বন্ধ করে রাখছি, আপনি আমার আমাকে ডিস্টার্ব করতে শুরু করছেন, আপনার সমস্যাটা কোথায় বলেন তো? না আমি আপনাকে প্রতিদিনই ট্রাই করি। অ্যাকচুয়ালি গুরু আমাকে প্রতিদিন ট্রাই করতো না, ওই দিন ও আমাকে শুয়ে শুয়ে ট্রাই করতেছিল, ঠিক আছে? মানে এটা আমাকে পরে বলছে যে ওই দিন ও আমাকে শুয়ে শুয়ে ট্রাই করতেছিল, ঢুকে গেছে আর কি। তো এরপর আস্তে আস্তে ও আমাকে বললো যে আপনি আমার সাথে দেখা করে নেন। তখন আমি একটা এনজিও তে জব নিছি, ক্ষুদ্র ঋণ যে পরিকল্পনা প্রকল্প যেটা, ওটা জব নিই, ভালো টাকার স্যালারি, মোটামুটি খারাপ না। তো আমি ওকে বললাম আমি অফিসে যাচ্ছি 8:30 তখন কল দিছে। আমি বলছি তুমি আপনি যদি ভালো ছেলে হয়ে থাকেন, ভালো বংশের ছেলে হয়ে থাকেন, তাহলে আজকে আপনি আমার সাথে দেখা করবেন, এভাবে না, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারবেন না, আর যদি একাই না করতে চান তাহলে কথাও বলবেন আমাকে কোনোদিন ফোনের জন্য। তো বলতেছি ঠিক আছে। ওর মামা আবার চেয়ারম্যানিতে ম্যাডিতে দাঁড়াইছে, তো অবস্থা তো খুব খারাপ, মেম্বার মানে রাজনীতি অবস্থাতে আছে, তো দেখতে একদম মাস্তান মাস্তান টাইম লাগতেছিল। তো আসতে সন্ধ্যার দিকে আমি আবার আমার বাবা মা মানে আমি আমার মাকে বলে গেছি যে মা আমি একটা ছেলে আমাকে রং নাম্বারে কল দিছে, আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। এর ভিতরে আমি আমার টেইলারিং কাজটাও শিখতাম এই কাজের ফাঁকে ফাঁকে পার্ট টাইমে। তো ওইখান থেকে এসে দোকানে ব্যাগটা রেখে আমি মাকে বলে ওখানে চলে যাই। তো আসে না যে একটু সাজুগুজু করে যাই, একটা ছেলের সামনে যাবো, একটু স্মার্ট হয়ে যাই, না ওইভাবে না। আমি একটা নীল রঙের ড্রেস পরা ছিলাম, সাদা একটা সালোয়ার, সাদা একটা ওড়না, আমার চুলগুলো এত বড় ছিল তখন, ছাড়া ছিল, আর শ্যাম্পু করা ছিল,
চুল তো এমনি খুব সুন্দর, চুল অনেক ঘন, তাই না?
না আমার চুল আরো অনেক বড় ছিল, ওর সাথে ঝগড়া করে কেটে ফেলছি। পরে যার পরে ওকে দেখছি, এখন ওকে দেখে না গুরু কি বলবো, লজ্জার কথা, হাসির কথা, ওকে দেখে না,
আগে ডিসাইড করো লজ্জার কথা না হাসির কথা,
মানে লজ্জাও পাইছে হাসিও পাইছে
দুইটাই।
This track was downloaded from fusionbd.com.
মানে ওকে দেখে আমি বলতেছি কি এরা কি মাস্টার টাস্টার নাকি, মানে ওদের মানে ওদের এই অ্যাটিটিউডটা এরকম ছিল যে মনে হচ্ছে যে ওরা মাস্তান এরকম, মানে বকাটা ছেলে পেলে। আমি ডাইরেক্টলি বলে দিছি যে আপনাদেরকে তো মাস্তানের মতো লাগতেছে। আর এর আগে ওর সাথে আমাদের একটা কমেন্ট ছিল ফোনে যে বলবো যে যদি ও আমাকে দেখে যদি ওর ভালো লাগে তাহলে ও আমাকে ভালোবাসবে, মানে বউ করে আর কি, এরকম একটা সিচুয়েশন, ভালোবাসতেই হবে, ঠিক আছে? আর ওর যদি আমার যদি ওকে ভালো লাগে তাহলে ওকে আমার ভালোবাসতে হবে। আমি বলছি ওকে ঠিক আছে। তো গেলাম, আমি তো ওকে বললাম তুমি মাস্তান, তোমাকে আমার পছন্দ হয় না, আমি মানে যে পেছনে ব্যাক করছি ও আমার চুল ধরে টান দিছে আর কি। আপনার তোমার সহজ হলো কি কোনো আমার চুল ধরে টান দিছে? তো বলতেছে যে আপনি আমার কথাটা একটু শুনে না প্লিজ। আমার কি শুনবো, আপনাকে আমার ভালো লাগে না, কিন্তু আপনাকে আমার অনেক ভালো লাগছে, প্লিজ আপনি আমার সাথে একটু ফ্রেন্ডশিপ করেন, এক সপ্তাহের জন্য ফ্রেন্ডশিপ করেন প্লিজ, এক সপ্তাহ। আমি বলছি হ্যাঁ, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে শুধু বন্ধুত্ব সম্পর্ক হতে পারে না, এটা খুব এটা কেমন কথা? আমি যদি আপনার সাথে এক ক্লাসে পড়তাম তাহলে হতে পারতাম ফ্রেন্ড, কিন্তু আমি তো আপনার সাথে তাও না, আমি আপনার বন্ধু হতে পারবো না। তো বলে ঠিক আছে একটু কথা বলেন, বন্ধু না হন একটু কথা বলেন। তো চলে আসলাম, এটা বলার পরে চলে আসলাম, আসার পরে ফোন টোন দিত। তো গুরু এমন একটা ইন্টারেস্টিং সময় দিত মানে ছিল, ও ফোন দিত আর আমি ফোন কেটে দিতাম, ও ফোন দিত আর আমি ফোন কেটে দিতাম, বারবার ফোন কেটে দিতাম আর ও বারবারই ফোন দিত। মানে আমি না সামান্য কিছু বিষয় হলে রাগ করতাম, ভাই তুমি খাইছো, বল না খাই নাই, এই এত সময় হয়েছে তুমি এখনো খাও নাই, আর কখনো আমাকে ফোন দিবা না, এরকম করে ফোন রেখে দিতাম। মানে একটা ইন্টারেস্টিং সময় ছিল ওই সময়টা। তো তারপরে যখন মানে একটা সময় আসে যে ওর সাথে আমার একটু কথা কাটাকাটি বেড়ে যায়, ও আমাকে একদিন বলে যে দেখো আমি তোমাকে এত ফোন দিই, ও আমি ওকে বলি তুমি জানো আমি যে অনেক জিদি, আমি কিন্তু প্রচন্ড জিদি, আমি একবার যেটা জিদ করি মানে আমি জিদ করি না করি না, কিন্তু যে জিদ করি সেই জিদ সহজে ভাঙে না, তুমি কি সেটা জানো? ও আমাকে মানে আমি ওকে এটা বলছি, তো ও আমাকে বলে কি তুমি যে জিদি তার চেয়ে দ্বিগুণ জিদি আমি, কিন্তু সেটা তুমি বুঝতেছো না, একদিন তুমি ঠিকই বুঝবা। তাই আমি বলতেছি তোর জিদ আমার কাছে টিকবে নাকি, আমি যে জিদ করি আমার বাবা মাই ভাঙাইতে পারেন আর তুই কে? মনে মনে বলতেছি তো ওই যে মানে আমার একটা ইয়ে ছিল কি ও আমার কাছে দুর্বল ছিল, আমি ওর দুর্বল পয়েন্ট খুঁজে পাইছিলাম যে আমি ফোন কেটে দিলে তো ও আমাকে ফোন দেয়, আমি তখন ফোন দিই না। কিন্তু তখন না গুরু ভালোবাসার ফিলিংস আমার ভিতরে আসে নাই যে আসলে ওকে ভালোবাসি, ওকে সাথে কথা না বললে তোমার ভালো লাগবে না, এরকম না। তো একদিন ও আমাকে বলে দেখো তুমি আমার জন্য একটা সময় অনেক কাঁদবা, অনেক মানে তুমি আমার জন্য এত কষ্ট পাবা, আমার সাথে কথা বলার জন্য তুমি ব্যাকুল হয়ে থাকবা। তো গুরু হ্যাঁ এর কথা চলতে থাকে চলতে থাকে, ভালোই চলতে থাকে, ঝগড়াঝাটি হয় কথা হয় ঝগড়াঝাটি হয় কথা হয় ঝগড়াঝাটি হয়। তো ওকে আমি বলি দেখো আমার পক্ষে প্রেম করা সম্ভব না, তোমার যদি আমাকে প্রেম না বিয়ে করার ইচ্ছে থাকে তাহলে তুমি তোমার গার্ডিয়ান পাঠাও। তো আমাকে বলে যে দেখো গার্ডিয়ান পাঠাবো, তুমিও এখন একটা এই পর্যায়ে আসো। আর আমি তখন আবার লেখাপড়া স্টার্ট করতে চাইছি আর কি, ওই রকম একটা পজিশনেও চলে গেছি। তো ও মানে ন্যাশনাল ভার্সিটিতে আছে, তো বলছে আমি বিয়ে কমপ্লিট করি তারপরে, আমি তোমাকে ছাড়া আমি কথা দিলাম এই জীবনে আমি অন্য কোনো মেয়েকে আমার লাইফ পার্টনার করবো না। তো আমি বললাম ঠিক আছে, কিন্তু তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমাদের ফ্যামিলিকে, আমি তোমার ফ্যামিলিকে জানাই দিছি, তুমি তোমার ফ্যামিলিকে জানাও। হ্যাঁ তার ফ্যামিলিকেও সে জানাইছে, যে জানায় নেন যে তাও না, সে তার ফ্যামিলিকে বলছে, তার ইভেন তার গ্রামের যত বন্ধু বান্ধব আছে সবাই আমাকে চিনে, আমাদের বাসা আসছে গেছে খাইছে বেড়াইছে দু একদিন থাকছে এইরকম। আমাদের বাসাটা অনেক বড় ছিল তো লোকজন আমরা কম, তিনটা বেড ছিল, আসলে থাকতে থাকতে পারতো এরকম। তো খুব ভালো একটা রিলেশন, আমার বাবা মাও তাকে ভালোই, কিন্তু মা তাকে একটু অপছন্দ করে কারণ সে একটু হ্যাংলা ছিল। তো মা মনে করতো যে সে আসলে অ্যাডিক্টেড, কিন্তু তখন আমি বুঝতে পারি নাই যে আসলে সে অ্যাডিক্টেড, কিন্তু গুরু তখন সে অ্যাডিক্টেড ছিল না। আমি অনেকভাবে যাচাই করছি এবং আমার ভাইয়া আছে, ওর একটা বন্ধু আমার ভাইয়া, ওকে দিয়েও যাচাই করছি, বলছে যে না সে অ্যাডিক্টেড না, আসলে ও এরকমই দেখতে এরকম, তুই যে ফার্স্টে ওকে বলছিলি হিরণচির মতো লাগে আসলে ও দেখতে এরকম। তারপরে হলো কি ঝগড়াঝাটিটা বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায়, একটা পর্যায়ে গুরু আমাদের ঝগড়াটা এতই বেড়ে যায় যে ওর সাথে আমার রিলেশন ব্রেকআপ হয়ে যায়। চার মাস একদম কন্টিনিউ চার মাস ওর সাথে আমার কোনো কথাই থাকে না, কিন্তু গুরু এই চার মাসে আমি মানে একটা রাতে আমার চোখের পাতা এক করি নাই, মানে ঘুমাই নাই, ঘুম কি জিনিস আমি চোখে দেখি নাই কোনোদিনও না, ঘুমাই নাই। আর আমার ছোট খালামণিটা আমাকে শুধু গালাগালি করতো ঘুমায় না ঘুমায় না। আর আমি তখন আমার বাবা মার কাছে থাকতাম না, আমার বড় চাচার কাছে থাকতাম, ওখানে মানে ওই যে বাবার সচ্ছল অবস্থা একটু ছিল, চাচাই আমাদেরকে দেখতো খাওয়া পড়া যেখানে যা কিছু সবকিছু যাবতীয় চাচা।
তখন কি তার ফোনের অপেক্ষা সবসময়?
না ফোনের অপেক্ষা করতাম না, ঈদ গেছে আমি সে আমাকে এসএমএস করছে আমি তাকে এসএমএস এর রিপ্লাইও করি নাই, মানে এরকম একটা মানে তার প্রতি আমার প্রচন্ড একটা ঘৃণা জন্মে গেছে। কিন্তু ভালো তাকে আমি মানে সত্যি তাকে আমি ভালোবাসি, কিন্তু তার প্রতি একটা ঘৃণা জন্মে গেছে যে আমি যাকে এত ভালোবাসি সে আমার কথা কেন শুনে না। আমার শুধু এতটুকুই ছিল যে আমি যাকে এত ভালোবাসি আমার কথা কেন শুনে না, শুধু এটা। তারপরে তখন আমার খালারও খুশি হয়েছে যে ওর সাথে আমার রিলেশনটা ভেঙে গেছে, আমার খালা খুব খুশি। তো আমার ভাইয়ের আমি গ্রামে চলে গেলাম, এরপর ও আমার একটা ভাই ও যে ওর বন্ধু যাকে আমি ভাই রাখছি আমার ভাইকে ধরে ও হাতে পায়ে ধরে মানে অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করে আর কি সে আমার ভাইকে দিয়ে আবার রিলেশনটা করালো। তো ভাই বললো যে দেখ আমি তো তোর ভাই বড় ভাই, তো মায়ের পেটের ভাই না হলে তুই আমার তার চেয়েও বেশি সম্মান করস, তুই আমার একটা কথা রাখ তুই ওর সাথে রিলেশনটা কর। তো ভাইয়ের রিকোয়েস্টে রিলেশন আবার শুরু করলাম, কিন্তু গুরু মন থেকে রিলেশনটা আর আসলো না। তো একটা পর্যায়ে একদিন গুরু আসলে ভালোবাসা কি এরকমই হয় জানি না, আমার চাচার বাসা অনেক গেস্ট আসে, অনেক গেস্ট মানে আমার চাচা তো বোনকে দেখতে আসে, তো দেখতে আসার জন্য অনেক কাজ, কাজের বুয়াটাও ছিল না ওই দিন, ছুটা বুয়া তো কাজ করে দিয়ে চলে গেছে আমি আর আমার আন্টি। তো আরেকটা কথা বলি গুরু, আমি রান্না বানার কাজটা আমি খুব ভালো পারি এভরিথিং সব দিক থেকে। তো আমার আন্টি আমাকে দিয়ে বললো যে তুই এগুলো সব মানে রান্না বান্না করে তুই সার্ভ করবি, ঠিক আছে সবাইকে তুই দিবি। তো গুরু অনেক কাজ জমে যায় অনেক কাজ, এর ভিতরে আমি ওকে সকালবেলা বলি কি, কিন্তু ওর সাথে কিন্তু আমার ওই কমিউনিকেশনটা হয় আর আগের মতন সেরকম রিলেশনটা নাই, ওকে কিন্তু আমি অ্যাভয়েড করতেছি, কিন্তু ও আমাকে কন্টিনিউস ফোন দিয়ে আমার খবর নিচ্ছে কি করতেছে না করতেছে, কিন্তু ভালোবাসাটা যে আমি ওকে এখনো বাসি সেটা প্রকাশ করি না। তো আমি ওর সাথে টানা 4.5 ঘন্টা কথা বলতে পারি না, আমি গুরু মানে আমার মনে হয় না যে মা বাবা মরল মানুষ এত পাগল হয়ে যায়, আমি এত পাগল হয়ে যাই 4.5 ঘন্টার মধ্যে যে আমি ওর সাথে একটা কথা বলতে পারতেছি, অথচ আমার ফোন যে অনবরত বাজতেছে সেটা আমি বুঝতেছি, ঠিক আছে। তো আমি আমি মানে বেসিনে গ্লাস ধুইতে গিয়ে এমন ভাবে গ্লাসে মুচড় দিছি আমার হাত কেটে গেছে, কেটে রক্ত অনবরত পড়তেছে, ওই হাত ওই অবস্থায় নিয়ে ব্যান্ডেজও করি নাই। আমার চাচাতো ভাই ডাক্তার ছিল, ঘরে সবকিছু ছিল,
এত অ্যাবসেন্ট মাইন্ডেড তার প্রতি খেয়ালে
মানে আমি যে কি হয়ে গেছি আমি নিজেও জানি না।
আচ্ছা এই যে কি হয়ে যাওয়া মেঘলা, এই যে ভালোবেসে পাগল হয়ে যাওয়া, ভালোবাসা, ইশক, মহব্বত, টান, যে নামই বল না কেন, যদি বাংলা ভাষাটা না থাকতো কিভাবে পরস্পর পরস্পরকে ভালোবাসত, এবং সেই ভালোবাসাটা কি সত্যিকার অর্থে এই প্রাণবন্ত রূপ পেত মেঘলা যদি বাংলা ভাষাটা না থাকতো? মা বলে যখন ডাকতে পারার আমাদের এই অধিকারটা কেউ কেড়ে নিত, মাকে কি প্রাণ ভরে ডাকতে পারতাম মেঘলা? বা সেই মায়ে তার সন্তানকে যখন জড়িয়ে ধরত, বাবা বলে তার কপালে চুমু দিত, তার মধ্যে কি সেই টানটা অনুভব করতে পারতাম মেঘলা? পারতাম না। সো সবকিছুই হয়তো প্রাণবন্ত হয়েছে এই ভাষার জন্য। আজকে বিশেষ একটা মুহূর্তে অলরেডি আমরা পড়েছি, 21 ফেব্রুয়ারি, এবং এই দিনেই 1952 সন মোহাম্মদ আলী জিন্নার কণ্ঠে ধ্বনিত হয় উর্দু, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান। কিন্তু এই কথাই মেনে নিতে পারেনি বাংলার সেই দামাল যোদ্ধারা, যারা এক ফুৎকারে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঢাকার রাজপথে। সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই যাদের শহীদানের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই মাতৃভাষা বাংলাকে, যে বাংলা ভাষা আজকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে, দিবস হিসেবে এই 21 ফেব্রুয়ারি পালিত হয় সমগ্র বিশ্ব জুড়ে। কত বড় সম্মানের, কত বড় গর্বের। এবং পৃথিবীতে হাজারো ভাষা আছে, কিন্তু এরকম নজির একটি ভাষার ক্ষেত্রেও পাওয়া যাবে না, যে ভাষা পুনঃস্থাপিত করার জন্য, যে ভাষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, যে ভাষাকে রাষ্ট্রভাষা করবার জন্য বুকের তাজা রক্তে ভাবে ঠেলে দিয়েছে এদেশের মানুষেরা। এটি সত্যি অনেক বড় একটি ব্যাপার। সেসব শহীদানের প্রতি অনেক শ্রদ্ধার্ঘ, তাদের রুহের মাগফেরাত কামনা করছি। এবং ভাষা শুধুমাত্র যেন 21 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে, এ বাংলা ভাষা সত্যিকার অর্থেই প্রাণের ভাষা হয়েই যেন উন্নীত হয় বাঙালিদের হৃদয়ে বা বাংলাদেশিদের হৃদয়ে। আমরা চলে যাচ্ছি আবার আমাদের বন্ধু আশার কাছে, তার আশার খবর শোনার প্রত্যাশায়, দেখা যাক কি শোনাতে পারে সে। তারপরে
আমার হাত, মানে আমার হাতটা গুরু এমন ভাবে কেটে গেছে যে আমি যে এক গ্লাস পানি ধরে খাবো সেই ক্ষমতাটাও আমার ছিল না, এত ভাবে কেটে গেছে, মানে গ্লাস ভেঙে একেবারে ভিতরে ঢুকে গেছে। তো তারপরে আমি ওভাবে চলে গেলাম, মানে বাসা ভর্তি গেস্ট, আমি বেরো হতে পারতেছি না। তারপরে আমি তাড়াতাড়ি করে ওই বাসার কাজ চলতেছে, আমি 4:30 চলে গেছি। 4:30 চলে গিয়ে ওকে কল দিছি, কল দেওয়ার পরে আমি কাঁদতেছি, অনবরত কাঁদতেছি। তো আমাকে বলতেছে কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন, তুমি না বললা যে আজকে তোমাদের বাসায় গেস্ট আসবে, তুমি কথা বলতে পারবা না। তো আমি বলতেছি আমি এত কিছু জানি না, আমি তোমার সাথে এখন কথা বলতে চাই, আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমার সাথে কথা বলবো, তুমি আমার সাথে কথা বলো, তুমি আমার সাথে কথা বলো। কেন ও বলতেছে তোমার কি হয়েছে, বলো আমাকে, বলো বলো আমাকে কি হয়েছে। আমি এত কিছু জানি না, তুমি আমার সাথে কথা বলো, তুমি আমার সাথে কথা বলো। এরপরে ও আমাকে কি বলতেছে, বলছে আচ্ছা সত্যি করে বলো তো তুমি কাঁদতেছো কেন। আমি বলছি জানো আমার হাতটা কেটে গেছে। বলছে কি কি করে হাতটা কাটলো। আমি বলছি আমি জানি না, আমি তোমার কথা ভাবতে ভাবতে গ্লাসে যে মুড় দিছে গ্লাস কেটে আমার হাতের ভিতর ঢুকে গেছে। তারপর ও বলতেছে, মানে ও আস্তে করে বললো কথাটা, যে থ্যাংকস গড আমার ভালোবাসা আমার কাছে ফেরত চলে আসছে। মানে ওই যে আমি ওকে হেট করতেছি, মানে ও আমি যে আসলে সত্যি ওকে ভালোবাসি যেটা আমি ওকে বুঝতে দিতেছি না, গুরু আসলে যে আমি ওকে ভালোবাসি। তারপরে গেল, এরকম হইলো। যাওয়ার পরে আস্তে আস্তে যাচ্ছে 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 সময় যাচ্ছে যাচ্ছে, এর ভিতরে সে আমাকে অনেকভাবে পরীক্ষা করছে। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করার জন্য যেভাবে পরীক্ষা করা দরকার সেভাবেও আমাকে পরীক্ষা করে দেখছে, কিন্তু সে আমাকে কখনোই কোনো ফল্ট পায় নাই। এর দিক থেকে সে নিজেকে অনেক লাকি মনে করে। আর এটা নিয়েও তার সাথে আমার ভাইয়ার সাথে একটু রাগারাগি হয়েছে, তুই এত কিছু কেন করতে গেলি, ও তো ওইরকম মেয়ে না, তুই এত পরীক্ষা কেন ওকে করতে গেলি। তো ও বলছে যে দেখ আমি যাকে নিয়ে সারা জীবন কাটাবো তার চরিত্রটা কিরকম সেটাও তো আমার একটু যাচাই করে দেখা দরকার, এই জন্য আমি এই সিনকেটটা করছি, তোর আমার ক্ষমা করে দিস, আসলে আমি খারাপ কিছু মিন করে বলি নাই। তো গেল, সেটা চলে গেল। এরপরে আমরা যে এলাকাটাতে থাকতাম ওই এলাকাটাতে কিছু বকাটা ছেলে, আমি আমার আপনি তো গুরু, আসলে আমি এরকম ছিলাম না, আমি আরো অনেক সুন্দর ছিলাম অনেক। আমি ছবিটা দিছি এখানে আসার পরে, কেউ বিশ্বাসই করতে চায় না,
ভাষা খুঁজে পাইতেন না আগে, রূপটা দেখলে নাকি,
মানে যে আসলে যে আমি সে। তো
এক কথায় অ্যাট্রাকটিভ, এই বিষয়টা কিন্তু অনেক বড় ব্যাপার। সুন্দর অসুন্দর কিন্তু ভিন্ন জিনিস, অসুন্দরের মধ্যেও কিন্তু আকর্ষণীয় ব্যাপারটা থাকতে পারে যা মানুষকে অ্যাট্রাক্ট করে। আর গুরু গুরু বলতেছে, গুরুকে তো এত সহজে অ্যাট্রাক্ট করে না, আসলে অ্যাট্রাকটিভ তুমি। তারপর
তারপরে আমার পেছনে অনেকগুলো ছেলেপেলে লেগে যায়, কিন্তু আমার বয়ফ্রেন্ড মানে ও এগুলো হ্যান্ডেল করে, ঠিক আছে। তো হ্যান্ডেল করাতে একটা পর্যায়ে ওর ছিল কি গুরু যে ওর মানে একটা পজিশনে যাক, ঠিক আছে, পজিশনে গিয়ে তারপরে আমাদের বিয়ে শাদিটা হোক। কারণ ছেলেরা বেকার থাকলে ওদের মন মানসিকতা একটা পর্যায়ে ভালো থাকে না, ও চলবে কি করে, আমাকে এবার চালাবে কি করে। কিন্তু আমার বাবা মা ওই যে আশেপাশের প্রেশারের কারণে তারা উঠে পড়ে লাগছে যে আমাকে হয় বিয়ে করো নয়তো আমাকে দেশে নিয়ে বিয়ে দেবে। কিন্তু আমি ফার্স্টে গুরু একটা কথা বলছি, যদি ভালো কাউকে জীবনে বেশি থাকে বিয়ে তাকেই করবো, খারাপ হোক আর ভালো হোক আমি তাকে নিয়ে জীবন কাটাবো।
হ্যাঁ, সেই কথাটা কিন্তু মাথায় আমার আছে যে তার ভালোটাও আমার মন্দটাও আমার।
হ্যাঁ, আমি এই জন্য আমার কথা হলো যে আমি তোমাদেরকে দেখাইছি ছেলে, ঠিক আছে, আমি ইচ্ছা করলে একা একা বিয়ে করতে পারতাম, আমি সেটা কখনোই করব না। আমি 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 কথা দিছি যে আমি একা একা জীবনও বিয়ে করব না। যদি ও চাইতো যে তুমি আমার সাথে পালায় বিয়ে করো, ও আমাকে এভাবে বলছিল একদিন যে আমরা যদি আমার ফ্যামিলি বা তোমার ফ্যামিলি না মানে তুমি কি পালায় বিয়ে করবো, আমি বলছি না অসম্ভব, জীবনও বিয়ে করবো না, সেটা সম্ভব না। তো তারপরে সে আমার ফ্যামিলি থেকে এরকম একটা প্রেশার ক্রিয়েট করলো। এরপরে ও তো পারতেছে না, ওর ফ্যামিলি তো একটু প্রবলেম ছিল। তো ও বলছে যে আমাকে কয়েকটা সময় দাও, আমাকে আর ছয়টা মাস বা দুইটা মাস সময় দাও, কিন্তু আমার ফ্যামিলি সেটাও দিবে না, মানে আমার বাবা সেই সময়টাও দিবে না, আমাকে গ্রামে পাঠায় দিবে। তো আমি জেদ করে, আমি তো ফার্স্টে বললাম গুরু আমার অনেক জেদ, জেদ উঠলে আমি কন্ট্রোল করতে পারি না, আবার আমাকে মারতে মারতে মেরে ফেললো আমার জেদ উঠে না, এইরকম। তো জেদ উঠে গেল, আমি গ্রামে চলে গেলাম। কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়ে গ্রামে গেছি আজকে অনিয়ারে সবার মাধ্যমে বলতেছি যে গ্রামে যদি আমাকে কারোর কাছে বিয়ে দেয় তাহলে সেই বাসর বাসর হবে না, সেটা হবে আমার জন্য কবর, ঠিক আছে। এই সিদ্ধান্ত গেলাম আমি আমার চাচা মানে আমার মেজো চাচার সাথে, আমি খুব ফ্রি। চাচা আমাকে জিজ্ঞেস করলো, সবাই ওর ছবি টবি দেখলো, সবাই ওকে পছন্দ করলো। এবার চাচা ফোন দিয়ে ওকে মানে বাবাকে বললো যে দাদা মেয়ে তো বড় হয়েছে, তো ও তো একজনকে পছন্দ করে, ও তো আর একা একা কিছু করে না, আপনাদেরকে জানাইছে, ছেলেরা আসছে গেছে, আপনারাও ছেলেদের বাড়িতে, ছেলে আমার আম্মু আর কি ছেলের বোনদের বাড়িতে গেছে, দেখছে দেখছে সবাই। তো বিয়ে যদি হয় তো ও সংসার করবে, সুখী যদি ও হয় ওকে ওখানেই দেন না, সমস্যা কি। তো একবার যে আমার যে ভাইয়ের কথা বললাম, ওর বন্ধু, ওই বন্ধু ফোন দিল আমাকে যে কি খবর কি রে। পরে আমার ওই ভাইয়ের কারণে, আমার ভাইয়ের রিকোয়েস্ট আমার বাবা শুনলো যে একটা সম্পর্কের চেয়ে জীবনের চেয়ে তোর সম্পর্কটা বেশি না, আপনার মেয়ে গেলে তো আর মেয়ে পাবেন না, তার একটা কাজ করেন বিয়েটা দিয়ে দেন। তো কোনো একটা পর্যায়ে বিয়েটা হয়ে গেল,
আচ্ছা
আসলাম ঢাকাতে, আসলাম আসার পরে আমাদের বিয়েটা হয়ে গেল। তো
ওরা দুই পরিবারের সম্মতিতে,
হ্যাঁ, বিয়েটা হয়ে গেল।
এটা বিশাল বিশাল ভালো লাগার একটা ব্যাপার।
হ্যাঁ, বিয়েটা হয়ে গেল। তো এই যে বিয়েটা, আসলে এই বিয়েটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ। তো এখন আমার হাজবেন্ড জব করে না, ঠিক আছে, ওর কোনো চাকরি নাই। তারপরে আমার শ্বশুরের ওরকম অবস্থাটাও সেরকম সচ্ছল না। তারপরে এইদিকে হইল, দেখা গেল যে আমাদের বাড়ি থেকে ওরা কিছু চায় নাই, ঠিক আছে, কোনো কিছু। ঢাকাতে বিয়ে শাদী হইলে তো ঘর সাজা দিতে হয়, এটা তো সবাই জানে। কিন্তু আমার হাজবেন্ডের চাওয়া ছিল কি যে আমি আমার বউকে চাই, আর কিছু চাই না, আমি ওকে পেলেই সুখী। ও সবসময় বলতো যে তুমি আমার সব, আমার আর কিছু দরকার নাই। আর আমাদের বাড়ি থেকেও ওদের কাছ থেকে কেউ কিছু চায় না, আসলে মেয়ের এটা দিতে হবে ওটা দিতে হবে এসব কিছু চায় নাই। তো গুরু প্রথম প্রথম কয়েকদিন ভালোই ছিল, ভালোই চলতে ছিল, যাচ্ছিল, সময় ভালোই যাচ্ছিল। আস্তে আস্তে ওর হাজবেন্ডের চাকরি নাই, মানে ঘরে মন মরা হয়ে থাকতো, আমার নতুন বিয়ে হয়েছে, আমি ওকে সবসময় কাছে পাইতাম না। মানে বিয়ের আগে যদি আমি ওকে বলতাম যে তুমি এখন আমার কাছে চলে আসো, যদি এমন মনে হইতো আমার কাছে যদি সাত সমুদ্রের পাড়েও থাকতো আমার কাছে চলে আসতো। কিন্তু বিয়ের কিছুদিন পরে ও কেমন জানি উল্টা পাল্টা হয়ে যায়, মানে রাতে ঘরে এমনও জমে গেছে ও রাতে ঘরে আসতো না, তিনটা চারটা বেজে যাইতো, আমি ওর জন্য অপেক্ষা করতাম কেঁদে কেঁদে, আমি আমার বালিশ বিছিয়ে ফেলতাম, কিন্তু আমার হাজবেন্ড আসতো না, যাকে আমি এত ভালোবাসি সেই আমার কাছে নাই। আমি শুধু কাঁদতাম আর কাঁদতাম, মানে কাকে বলবো কি বলবো। এর ভিতরে ও অসুস্থ হয়, অনেকদিন অসুস্থ থাকে, অসুস্থ থাকার কারণে ডাক্তার ওকে বলে যে মানে আম্মু এখানে আছে, তো তারপর
ওই ধরনের রিলেশনশিপ থেকে দূরে থাকতে।
তো সেটাও হয়, সেটা নিয়েও আমার শাশুড়ি টাশুড়ির মধ্যে মানে শাশুড়িরা একটা গ্যাঞ্জাম লাগাই দেয়, এন করে না, সকালবেলা গোসল করে না, এই সব বিষয় না। আমার ননদ, আমার শাশুড়ি
মানে এটা নিয়ে একটা বড় একটা সিনকে রয়ে যায়, ঠিক আছে? কিন্তু আমি তোদেরকে এভাবে কিছু বলি নাই, ঠিক আছে? তো আমার শাশুড়ি খারাপ না, আমি বলবো না যে আমার শাশুড়ি খারাপ, মুরব্বী মানুষ, সে কদিন বা বাঁচবে, ভালো, যথেষ্ট ভালো। আমার শ্বশুরও ভালো, আমার ননদটাও ভালো, তারা খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। এখন আমি তো দেখি আমাকে ভালোবাসে, দূরে কি করে সেটা তো আর জানার দরকার নেই। তো আমার শাশুড়ি একটা সবাই বললো কি মানে একটু মানে একটা কথা ওনার মাথায় ধরে না, নাকি উনি বলতে গিয়ে আর একটা বলে ফেললে, এরকম একটু ওনার ভিতরে আছে আর কি। তো কিন্তু উনি ভালো, খুব ভালো। তো আমার কথা ওইটা না গুরু, আমার কথা হলো আমি যে গাছটার নিচে বসে থাকবো সেই গাছটার গোড়াটা যদি শক্ত না থাকে, তাহলে ওই গাছটা যে আমার উপরে ভেঙে পড়বে না তার নিশ্চয়তা আমাকে কে দিবে? আমার শ্বশুর শাশুড়ি আজ আছে কাল নাই, ওরা কতদিন বেঁচে থাকবে?
আমার স্বামীর সাথে আপনার দূরত্ব দিন দিন বেড়ে চলেছে।
আমি আমার স্বামীকে নিয়ে থাকবো, আমার স্বামী যদি আমার না থাকে তাহলে আমি কাকে নিয়ে থাকবো? শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি কি করবো? তো আমার হাজবেন্ড মানে জুয়া খেলে আমার বাবার মতো। আমি আমার হাজবেন্ডকে অনেক রিকোয়েস্ট করে বলি যে দেখো আমার বাবা কিন্তু জুয়া খেলে আমার লাইফটা নষ্ট করে দিছে, আমাদের আমাদের ফুল ফ্যামিলি নষ্ট হয়ে গেছে শুধু আমার বাবার জন্য। আর যদি আমার বাবা জুয়া না খেলতো, লক্ষ লক্ষ টাকা নষ্ট না করতো, তাহলে আজকে হয়তো আমার জীবনটা এরকম হইতো না, আমি আরো অনেক ভালো থাকতাম, আমি একটা ভালো স্টুডেন্ট ছিলাম, আমি অনেক ভালো থাকতাম।
খুব ভালো হতো যারা নেশায় আসক্ত হয় বা জুয়ার এ ধরনের কাজের সাথে যারা জড়িত হয় তারা যদি এটার ইম্প্যাক্টটা শুধু যদি তাদের উপরই পড়ত। কিন্তু এই এই স্বভাবগত এই বিষয়গুলো এত বেশি অভিশপ্ত যে সে তার জীবনের সাথে সাথে তার সাথে ডিপেন্ডেবল মানুষগুলোর জীবনগুলোকে একসাথে ধ্বংস করে দেয়। এক হচ্ছে অ্যাডিকশন, বিভিন্ন রকমের নেশায় যারা জড়িত থাকে তারা, আর হচ্ছে এই যারা জুয়াড়ি, এরা সকাল বিকাল প্রতিদিনই প্রতিজ্ঞাবদ্ধ হয়, বাট দিন ফুরলে যখনই জুয়ার আসরের সময় হয়ে যায় আসরে গিয়ে বসে যায়।
কিছু জানা জানে না, আমার বিয়ে হয়েছে 1 বছর 4 মাস, আমার হাজবেন্ড যদি আজ এখানে থাকতো তাহলে সে মানে গর্বে, ওর গর্ব নাকি আমি জানি না, সে বলতে পারতো যে আমি আমি তার কাছে কখনো বলি না আমাকে একটা ভালো ড্রেস কিনে দাও, আমাকে একটা ভালো চাইনিজ নিয়ে খাও, আমাকে ঘুরতে নিয়ে যাও, কখনো বলি না, কখনো বলি না, কোনোদিনও বলি নাই। সবার বউরা দেখি কত ভালোভাবে চলে, আমার সব চাহিদা আমার বাবা মা পূরণ করে, আমার বাবা এত কষ্ট করে, আমি আমি যদি বলি যে বাবা আমার এটা দরকার, আমার বাবা সেটা এনে দেয়, আমার আমার মা চেষ্টা করে এনে দেওয়ার জন্য, ও এরকম করে, তারপর আমার বাবা ওকে বলে যে বাবা তুই এরকম না করে আমার এখানে এসে থাক, বসে থাক, পড়ে থাক, তোর কাজ করার দরকার নেই, যেদিন কাজ পাবি সেদিন করবি, কিন্তু ওকে ওই নেশা থেকে ফিরে নিয়ে আসার জন্য আমার বাবা
মধ্যে কনফার্ম হয়ে গেছেন যে সে অ্যাডিকশনের মধ্যে নেশার মধ্যে জড়িত।
হ্যাঁ গুরু।
কি ধরনের নেশা করে?
মানে সে জুয়া তো খেলে, জুয়া খেলতে খেলতে তার বাবা মাকে ফকির বানায় ফেলছে, তার মায়ের কথা শুনে না, তার অসুস্থ মাটার দিকে সে তাকাইলো না, ইভেন সে যে তার জীবনের সাথে আমার জীবনটাকে জড়িত করছে।
নেশা করে কি ধরনের নেশা?
সে
যে কোনো নেশায় ফেন্সিডিল, হিরোইন সব নাকি? তাহলে কি প্যাথোডিন নাই, ইনজেকশন, ইয়োবা? হ্যাঁ, টাকা সংকুলন করতে গেলে তো টাকার প্রয়োজন, টাকা পাই কোথেকে?
আমি তাকে কি বলছি গুরু জানেন? যে তুমি ওদের ওদের ওইদিকে একটা নিয়ম কি, বিয়ে শাদী হলে মানে একটু বিয়ার টিয়ার খায়, ঠিক আছে? তো আমি বলছি যে আমি
দেশের নিয়ম এটা, বিয়ে শাদী হলে বিয়ার টিয়ার খায়,
ওদের ওইদিকে খায় বিয়ার খায়, ওদের নামে এলাকা
টাকা কে দিত ইয়োবা খাওয়ার? সেটা শুনি, বাড়ি থেকে নিয়ে দেওয়া হতো? আপনি বাড়ি থেকে নিয়ে দিতেন? হ্যাঁ, আপনার কাছে টাকা নিত না?
না, আমি তো কোনো কাজই করতাম না।
আপনার মায়ের কাছ থেকে, আপনার বাবার কাছ থেকে?
না, একদিন আমি এর ভিতরে অসুস্থ হই, আমি তো বলছিলাম আমার মাথায় একটা প্রবলেম হয়, ওদের সিঁড়ি থেকে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে আমার মাথায় এখানে রক্ত জমাট হয়ে যায়, তো আমি মাথার ব্যথায় গুরু, আমি একদিন মাথার ব্যথায়, আমার শ্বশুর শাশুড়ি কেউ ঘরে নাই, মাথার ব্যথায় এত জোরে জোরে চিৎকার করতেছি, অথচ আমার স্বামী মানে রাত্রে দুইটা বাজে সে ঘর আসছে, আমি মাথার ব্যথায় পাগল হয়ে গেছি, পিলারের সাথে মানে ইটের পিলারের সাথে আমি আমার মাথা মানে টাকাইতেছি, ব্যথার চোটে মুখের ভিতরে কাপড় বাইধা মাথা টাকাইতেছি যাতে কেউ না শুনে। অথচ সে মানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছে, সে নেশা করতে পারে, অথচ আমাকে ডাক্তার দেখানোর মতন ক্ষমতা তার নাই। তারপরে আমার বাবা লাভের উপরে টাকা এনে আমাকে মানে পদ্মাতে নিয়ে MRI করায়, এতে আর কি সাইনোসাইটিক ধরা পড়ে আর যে মাইগ্রেনের এটা ধরা পড়ে। তো ডাক্তার আমাকে বলছে যে আমার হাজবেন্ডকে নিয়ে যেতে বলছে, ওকে বলছে যে দেখো তোমার ওয়াইফের কোনো প্রবলেম তো নাই, যে প্রবলেমটা আছে এটা হলো ওর টেনশন, তুমি কখনো ওকে টেনশনে রাখো না, ওকে যত টেনশনে রাখবে ততই ওর সমস্যাটা বেড়ে যাবে, কারণ ওর মাইগ্রেনের প্রবলেম, এটা যত বছর থাকবে ওর ওষুধ খেয়ে যেতে হবে, বেঁচে থাকবে তো ওর ওষুধ খেয়ে যেতে হবে।
এখন সম্পর্ক কি অবস্থায় আছে?
এখন সম্পর্ক আছে গুরু যে ও আমার বাবার কাছ থেকে 25,000 টাকা নিছে, ঠিক আছে, মানে আমার বাবা বলছে যে একটা বালুর ওই যে জাহাজটা যে বালু ফেলায় না ওই কাজে লাগাবে, আমার বাবা দিছে লাভের উপরে এক জায়গা থেকে টাকা এনে ওকে 25,000 টাকা দিছে। তো সেই টাকাটাও বলছে যে সবার সাইট বন্ধ হয়ে গেছে, আমার শাশুড়িকে জিজ্ঞেস করছি, আমার শাশুড়িও বলছে হ্যাঁ সাইট বন্ধ হয়ে গেছে, তো টাকাটা আটকা পড়ে আছে। তো আব্বু বলছে ঠিক আছে বেশ টাকা আটকা পড়ে আছে, যেদিন ছাড়া পাবে জামাই তো ও সেদিন যাতে টাকাটা আর একটা কাজে লাগায়। তো কিছুদিন হলো 7,500 টাকা আমি আমার মামার কাছ থেকে মানে ও যে জুয়া খেলছে এর কাছ থেকে ওর কাছে কাইনা এর লাভের টাকা দিতে হয়। যতই হোক গুরু স্বামী তো, স্বামীকে যদি রাস্তাঘাটে কেউ অপমান করে কোন স্ত্রী তা সহ্য করতে পারে না গুরু। আর তারপরে ও আমার জীবনের প্রথম ভালোবাসা, আমি আমি ওকে খুব ভালোবাসি গুরু, আমি নিজেকে কষ্ট দিতে পারি কিন্তু ওকে কষ্ট দিতে গেলে মনে হয়।
আপনি আবার টাকা ধার করে নিয়ে এসে দিলেন?
হ্যাঁ আমার মামার কাছ থেকে টাকা নিয়ে ওকে টাকা দিলাম যে রাস্তাঘাটে মানুষ ওকে জুতা দিয়ে পিটাবে, আমি কি করে সেটা সহ্য করি। তো ছোট মামার কাছ থেকে টাকা নিয়ে দিলাম, এর ভিতরে ওদের বাড়িতে একটা জায়গা আছে সেটা বিক্রি করবে, ওর মা বলছে যে 15 তারিখের মধ্যে, যে 15 তারিখ গেল সেদিন এসে টাকা দিয়ে যাবে, ছোট মামার বাড়িতে ধান কিনতে হবে। তো মামা আমাকে বকাটকা করে চলে গেল, বললো ঠিক আছে। ওর মা আসলো না, ওর মা অসুস্থ ছিল গুরু, আমি অসুস্থ ছিলাম বিছানা থেকে, আমার আম্মু আমাকে ধরে ধরে উঠে বাথরুমে নিয়ে যাইতো, এত অসুস্থ ছিলাম অথচ আমাকে দেখতে পর্যন্ত আসে নাই।
এখন কি অবস্থা সম্পর্ক?
এখন সেই টাকার জন্য মামা মানে সেই টাকাটার জন্য 7,500 টাকার জন্য মামার সাথে আমার খুব রাগারাগি এমন একটা পর্যায়ে গেছে গুরু, জানেন আমি আমি বিষ খাইতে বাধ্য হয়েছি গুরু, শুধু এই টাকাটার জন্য আমি আমি মানে আমি চলে যেতে বাধ্য হয়েছি যে আমি কোথায় চলে যাব, যেখানে যেখানে গেলে আমাকে কেউ পাবে না এই টাকাটার
জন্য। মামা টাকার টাকার জন্য চাপ দিচ্ছে?
হ্যাঁ।
এদিকে আপনার স্বামী তো টাকা অলরেডি নেশা করে বসে আছে।
বাবার কাছেও টাকা নাই, বাবা কয়েক জায়গায় গেছে টাকার জন্য কিন্তু কোথাও টাকা পায় না। এর আগে একদিন গুরু আমি ওর সামনে ওরই কারণে মানে বিষ খাইছি, স্যাভলন খাইছি, আমি একটা রাত সারা রাত আইসিউতে ছিলাম অথচ সে আমাকে দেখতে পর্যন্ত আসে নাই। এও কি আমার স্বামী গুরু? একেও কি আমি ভালোবাসি?
এখনো ভালোবাসেন?
এরপরে সে আমাকে SMS করছে এই টাকাটা না দেওয়ার কারণে, সে আমাকে SMS করছে আমি তোকে মুক্তি দিয়ে দিলাম তুই এই টাকাটা শোধ করে দিস। আমি কোথা থেকে দেব গুরু? আমি তো কিছুই করি না, আমার বাবারও তো এখন সে পজিশন নাই, আমি কি করব গুরু? মাঝে মাঝে মনে হয় আমি মরে যাই গুরু, নিজেকে আমি শেষ করে দিই, কারণ জীবনের কাছে আমি হেরে যাচ্ছি।
This track was downloaded from fusionbd.com.
আমি টেকনিক্যাল টিমকে রিকোয়েস্ট করব যে ছেলের সাথে ফোনে কথা বলার ব্যবস্থা করা হোক। কতদিন তার সাথে যোগাযোগ নাই?
16 তারিখ থেকে।
কোন 16?
এই 16 তারিখ থেকে, মানে আগে তো ফোনে মাঝে মধ্যে SMS ফোন টোন দিত, এখন তাও না, এই টাকাটা ইসের পর থেকে তাও না।
ভালোবাসা কি এখনো ওই আগের মতোই? মানে নাম কি ওর? শুভ? কাউসার। নৌকে ছাড়া পৃথিবী অচল এরকম অবস্থা এখনো? ঘটনা তো কিছু ঘটতে বাকি নাই, বাবার দেয়া যে টাকা সেটার যাচ্ছে তাই ভাবে সেটার ব্যবহার করা, বিভিন্ন ভাবে কষ্ট দেয়া, এবং তার কারণে বিভিন্ন রকমের পরিস্থিতির সামনাসামনি হওয়া, যে সিচুয়েশনই হোক না কেন, তারপরেও তার টাকা সংকুলন করবার জন্য মামার কাছ থেকে টাকা নিয়ে এসে তার কাছে টাকা দেয়া, যদিও জানা যে টাকাটা হয়তো নেশায় ব্যবহার হবে বা অন্য কোনো কাজে ব্যবহার হবে, ভালো কোনো কাজে না, আবার সেই মামার কাছ থেকে বিভিন্ন রকম অভিযোগ অনুযোগ, ফাইনালি বাঁচার জন্য, এসব কিছু থেকে মুক্তির জন্য এই ধরনের স্যাবলন বা বিষ খাওয়া, যেগুলো আমরা কখনোই শুনতে পছন্দ করি না, কখনো মানতে পারি না, সেসব সিচুয়েশনের সামনে আমাদেরকে পড়তে হয়। মেঘলাগুলোকে কি নামে ডাকবি বা কি শব্দ দিয়ে এটাকে আখ্যা দিবি, এটাকে কি ভালোবাসা বলবো, এটাকে কি প্রেম বলবো, এটাকে কি নেশা বলবো, নাকি এটাকে আসক্তি বলবো?
নেশা আসক্তি এসবই তো, এটা তো প্রেমও না ভালোবাসাও না, এটা মোহও না, এটা আসলে কি, এটাকে নতুন করে কোনো সংজ্ঞা দেওয়ার মতো মানে আমার মাথায় কোনো সেন্স কাজ করছে না।
আমি একটু ওই ছেলের সাথে কাউসারের সাথে কথা বলার চেষ্টা করছি, আমার টেকনিক্যাল টিমকে অনুরোধ করব যে একটু তার সাথে কথা বলার ব্যবস্থা করা হোক, এবং সেই সাথে আমি আশার মায়ের সাথেও একটু কথা বলতে চাই, যে আমরা আমি আমাকে অনুষ্ঠান আমার জায়গা থেকে একটু সময় তাড়াতাড়ি শেষ করতে হবে, শরীরের সেই সক্ষমতা নাই, কিন্তু তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেহেতু আশা তার পক্ষ থেকে যে অবস্থা মানসিকভাবে, যে তার যে মানসিক যে ইনভলভমেন্ট এই কাউসারের প্রশ্নে, হঠাৎ করে একটা রিভার্স ডিসিশন নিলে সেটার প্রভাব হয়তো খুব বেশি মারাত্মক হতে পারে, সেই আশাকে কি শেষবারের মতো সেই কাউসারকে কি সুযোগ দেওয়া যেতে পারে, বা দেয়া গেলে সেটার হয়তো একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া উচিত, যে সময়ের মধ্যে আমরা যারা লক্ষ লক্ষ মানুষ যে ঘটনার সাক্ষী হয়ে থাকব, যে ছেলে পরিপূর্ণভাবে আশার মতো করে যেভাবে আশাকে ভালোবাসতে হয়, আশার পাশে এসে দাঁড়াতে হয়, আশা যে ধরনের স্বামীর স্বপ্ন দেখেছিল কাউসারের মধ্যে, সেই সেই রকম মানুষ হিসেবে ফিরে আসতে পারবে কিনা, একটা নির্দিষ্ট সময়কাল বেঁধে দেওয়া যেতে পারে কিনা, যদি সে সময়কালের মধ্যে দারুণভাবে কাম ব্যাক করে। অনেক কিছুই তো ঘটতেছে আমাদের সমাজে, অনেক ভালো ভালো কিছু ঘটতে আমরা দেখছি, অনেককে এভাবে অনেক জায়গা থেকে ফিরে আসতে দেখছি, এবং আমাদের এই প্রাণ ভালোবাসার বাংলাদেশে তো অনেক দারুণ দারুণ ঘটনার সাক্ষী হয়ে আছে। এতগুলো মানুষকে দেয়া কথা হয়তো সে রাখতে সক্ষম হবে, হয়তো সে ফিরে আসতে সক্ষম হবে যদি তাকে আমরা ফোনে নিই, যদিও ফোনে তাকে পাওয়া যাচ্ছে না, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সবগুলো নাম্বারে আমরা চেষ্টা চালিয়ে যাব যদি তাকে ফোনে পাওয়া যায়, এবং আমরা চেষ্টা করব কাউসার এবং আশাকে ঘিরে যে জীবন অসম্পূর্ণতার বা বিস্ময়তার একদম শেষ দিকে এসে উপস্থিত হয়েছে, সেটাকে কোনোভাবে রিভার্স করা যায় কিনা, কোনোভাবে ভালো থাকা যায় কিনা। আমার কাছে বিশ্বাস কাউসার, আপনি আমার কথা শুনছেন, আমাদের কথা আপনি শুনছেন, এবং আমার এটাও বিশ্বাস যে চারটি ফোন কল আপনার আছে, চারটি আপনি সুইচ অফ করে দেখেছেন, খুব শীঘ্রই ফোন আপনি ওপেন করবেন, কারণ আমি কোন রকমের নেগেটিভ কোনো কথা বলার জন্য কিন্তু আমি এখানে উপস্থিত হইনি, আমি শুধুমাত্র উপস্থিত হয়েছি এটার একটা গ্রহণযোগ্য সমাধানে যাওয়া যেতে পারে কিনা, আদৌ এটার একটা সলিউশনে যাওয়া সম্ভব কিনা, আদৌ এই ভঙ্গুর অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা, আদৌ একদম ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই রিলেশনশিপটার উপর দাঁড়িয়ে থেকে বিজয় ঘোষণা করা সম্ভব কিনা, আদৌ এই মেয়েটি জ্ঞান হওয়ার পর থেকে যেভাবে একের পর এক বিভিন্ন রকমের কষ্টের ভেতর দিয়ে গেছে, তাকে সুখের সান্নিধ্য দেওয়া সম্ভব কিনা, যেটা দিতে পারেন শুধুমাত্র আপনি, কারণ আপনার কাছে লুকিয়ে আছে তার ভালোবাসার চাবিকাঠি, যে পাগলের মতো ভালোবাসে আপনাকে এখনো।
গুরু, আমি আপনার মাধ্যমে যদি সে, আমি জানি সে শুনতেছে, আমি তার সম্বন্ধে খবর নিছি, সে আপনার কথা শুনতেছে, আমার কথাও সে শুনতেছে, তো সে যদি আপনার কাছে এটা বলে বা সময় নেয় যে গুরু আমি তো এখন পারতেছি না, তাও আসার যেহেতু বাবা মার কাছে আছে, ওখানে থাক, ওখানে থেকে যদি ও কিছু একটা করতে পারে তো করতে থাক, কারণ এটার তো ভবিষ্যৎ আছে, কারণ এভাবে তার জীবন যাবে না সামনে, এখন আমি যেরকম আছি দু বছর পরে আমি সেরকম থাকবো না, এখন যে কাজটা করতে পারবো পাঁচ বছর পরে সেটা পারবো না, তো সে যদি দুই বছর চার বছর বা পাঁচ বছর সময় এখনো নিতে চায়, আমি বলবো না যে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব, কারণ আমি ওই কলঙ্কটা আমার জীবনে হতে দিতে চাই না গুরু, সেই ছোট মানে সেই সময়টা যদি সে আপনার মাধ্যমে নিতে চায় গুরু, তাহলে আমার রিকোয়েস্ট যে আপনি তাকে, সে যদি আপনার সাথে যোগাযোগ করে সে বিষয়ে আপনি তাকে বলবেন, সে যেভাবে যেতে চায় আমি রাজি।
এবং আমি রিকোয়েস্ট করব কাউসার, যে ভালোবাসার তো অনেকগুলো রূপ রং আমার এখান থেকে দেখার সুযোগ বা সৌভাগ্য হয়েছে, যেখানে স্পষ্টতই সবকিছুই বুঝার পরেও যখন মানুষ পাগলের মতো সে মানুষটিকে ভালোবাসে, যদিও সে নিজে অনুধাবন করতে পারছে আশা যে তার জীবনটা কত বেশি এলোমেলো হয়ে গেছে শুধুমাত্র আপনার কারণে, আপনার বাহ্যিক চলাফেরা, আপনার বিভিন্ন রকমের যে দোস্ত্রুটির ভেতর দিয়ে আপনি যাচ্ছেন প্রতিনিয়ত, সেটি একেবারে বিস্ময় করে তুলেছে আশার জীবন। কিন্তু তারপরেও কি এক অদ্ভুত যোগ, কি এক চমৎকার রিলেশনশিপ, কি এক দারুণ মহব্বত আপনার প্রতি, তার বুকের মধ্যে জগদ্দল পাথরের মতো বসে আছে, যে গোটা দুনিয়া একদিকে আর আমার কাউসার একদিকে। যত খারাপই সে হোক না কেন, যত নেশাগ্রস্তই সে হোক না কেন, যতই জোয়ার আসরে সে তার জীবনটাকে বাজি ধরুক না কেন, আমার ভালোবাসার সমস্ত জায়গা জুড়ে যার অবস্থান সে হচ্ছে কাউসার। তো এইরকম ব্লেসিং ভালোবাসা হয়তো খুব কম পুরুষের কপালে জুটে, অনেক খারাপের মধ্য দিয়েও আপনার মধ্যে হয়তো কালপুরুষোচিত কিছু ব্যাপার আছে, যে কারণে মেয়েটি হয়তো পাগলের মতো আপনাকে ভালোবাসে বা আপনার নেশায় আজন্ম ডুবে আছে। তো আপনি পারেন এই মানুষটিকে মুক্তি দিতে, আপনি পারেন এই মানুষটিকে তার এই রকম অবস্থা থেকে উত্তরণ ঘটাতে, কিভাবে সম্ভব এটি, সেটির জন্যই আমি আপনার সাথে কথা বলতে চাই। আজ রাতে যদি আপনি আমার ফোন কল রিসিভ না করেন এবং এই রকম কাপুরুষোচিত কাজ যদি আপনি করেন, তাহলে আমি বড় বেশি কষ্ট পাব, এবং তার চাইতে বেশি কষ্টের ব্যাপার হবে যে মেয়েটির প্রতি মিনিমাম শ্রদ্ধাবোধ আপনি দেখালেন না, পক্ষান্তর বিষয়টা এরকমই দাঁড়াবে। কারণ দেশ বিদেশ থেকে এক না, দুই না, শ না, হাজার না, লাখ লাখ মানুষ আজকে আপনাদের ভালোবাসার সাক্ষী হতে চলেছে। আমি চাইব যে আপনি আপনার ফোন কল ওপেন করুন, সপ্রয়োজনে আমাদেরকে ফোন দিন, অথবা আমাদের টেকনিক্যাল টিম সমানে আপনাকে ট্রাই করতেছে ফোন করার, আপনি আমাদের সাথে যুক্ত হন।
আপনার কথা আমরা শুনতে চাই, এবং টেক্সটে এবং কমেন্টে প্রায় অলমোস্ট সব বন্ধুরাই এরকম।
পালিয়ে যাওয়াটা কোন সমাধান না মেঘলা, পালিয়ে যাওয়া যায় না অ্যাকচুয়ালি। আর যখন পালিয়ে যাবেন এবং শেষ একটা প্ল্যাটফর্ম মনে করেই হয়তো এই মেয়েটি এখানে এসেছে, যদিও আমি এমন কিছু বড় কোনো জায়গা তৈরি করতে পারিনি প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওকে নিয়ে, কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছে অনেকেই, যেখানে আসলে হয়তো অনেক কিছুর সমাধান হতে পারে, এখানে আসলে হয়তো অনেক কিছু ঠিক হয়ে যেতে পারে, এইরকম এইরকম পরিস্থিতি এরকম একটা আশা নিয়ে এসেছে। আমি জানি না যে এই আশার বাস্তবায়ন, আশার যে আশা নিয়ে এসেছে তা বাস্তবায়ন হবে কিনা, এবং তার এটাই স্বপ্ন যে আপনার কাছে দেয়া কথা সে হয়তো রাখতে পারবে, আপনাকে এবং লাখো শ্রোতাকে যদি সামনে রেখে সে কোনো প্রতিজ্ঞা করে সেটা হয়তো তার পক্ষে রাখা সম্ভব হবে। তাতে হয়তো আমার জীবনটা বেঁচে যাবে, তাতে হয়তো আমার কাউসার বেঁচে যাবে, আমার ভালোবাসা বেঁচে যাবে। আমরা তাকে চেষ্টা করব, তাকে আমি ফোনে নেওয়ার চেষ্টা করছি। ইনফ্যাক্ট আমার পক্ষে কন্টিনিউয়েশনটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। তবে আমি একটা কথাও জানিয়ে দিতে চাই কাউসার, এটাও আপনি জেনে রাখুন, এখানে আশার মাও আছে, যদি আপনি ফোনে না আসতে পারেন, আপনি যদি এই 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 দুর্বলতা দেখান, এই কাপুরুষোচিত কাজ করেন, আমি আশার মাকে অনুরোধ করব সর্বশেষ যে সময়টা আমরা দিতে যাচ্ছি সে সময়টা যেন তাকে না দেয়া হয়, তার সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন করে আশাকে যেন তার মতো করে বাঁচতে সাহায্য করা হয়। আর যদি তাকে আমরা ফোনে নিই, তাহলে তাকে তার সাথে আমরা শেষবারের মতো কথা বলে শেষ চেষ্টা করে দেখতে চাই, এবং শেষ চেষ্টাটা আমার মনে হয় আশা এবং আশার মা, তার ফ্যামিলির লোকজন, তারাও হয়তো সেইভাবে দেখতে চায়। আমি একটু আশার মাকে একটু স্বল্প সময়ের জন্য একটু ফোনে নিতে চাই, তার আগে আশা একটু থাকেন, আমি পরে আশার মায়ের সাথে একটু কথা বলবো। এবং চেষ্টা চলছে কাউসারকে কোনোভাবে ফোনে পাওয়া যায় কিনা, যদি ফোনে পাওয়া যায় তাহলে আশা এবং কাউসার পরস্পরের সাথে কথা বলবে, এবং আমি চাইব যে তারা পারস্পরিক
আলোচনার মাধ্যমে একটা সময়োপযোগী একটা সিদ্ধান্তে আসুক এবং তার জন্য একটা ব্রিদিং টাইম, একটা সময় নিয়ে নিক, যে সময়ের মধ্যে তার যে সব প্রবলেমগুলো আছে এবং সত্যিকার স্বামী হিসেবে আসার দায়িত্ব নেয়ার জন্য যে 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 উদ্যোগগুলো নেওয়া উচিত সে উদ্যোগগুলো গ্রহণ করবে কিনা, এবং তার জন্য অবশ্যই আমি একটা সময় তাকে বেঁধে দেব, যদি পারে তো ভালো, আদারওয়াইজ এই আসক্তি এই নেশা থেকে অবশ্যই আশা আপনাকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে এবং যেভাবে হোক, কারণ আপনি আপনার জীবন নিয়ে যত বেশি খেয়াল খুশি মতো চলুন না কেন সময়। আমরা কাউসারকে ফোনে নিতে যাচ্ছি ফাইনালি। কাউসার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ও, কাউসারের বন্ধু সোহেল। আমরা কাউসারকে একটু ফোনে নিতে যাচ্ছি, একটু কথা বলতে যাচ্ছি। সোহেল, আপনি পারেন আমার সাথে একটু কথা বলার ব্যবস্থা করে দিতে? আমি শুধু না, লাখ লাখ মানুষ চাচ্ছে সোহেল, যদি আমার হয়ে আপনি এই কাজটা করে দেন আমার। আপনি করবেন এবং আপনি পারবেন, আমার জানি যে আমার প্রশ্নে আপনার সেই ভালোবাসা বোধ আছে, তার দোহাই দিয়ে বলছি ব্যবস্থা করুন। আপনাকে পারতেই হবে। জি, আমি অপেক্ষা করছি। যাই হোক, আমরা অপেক্ষা করছি, যদিও আমার শরীর তো আর সাথ দেয় না রে ভাই, প্রায় 6 ইঞ্চি প্যাট কাটা নিয়ে বসে আছি, ঘাও এখনো শুকায়নি। না, সেটা ঠিক না, কারণ তোমাদের জন্য আমার অনেক ভালোবাসাও তো পাইছি আমি, কত দোয়া, অনেকে রোজা রেখেছে, অনেকে নামাজ পড়েছে, অনেকে দেখা করতে চলে গেছে ওইখানে।
হ্যাঁ গুরু, আমি নিজেও গতকালকে তাহাজ্জুদের নামাজ পড়েছি।
সেইটাই, সেটার বিনিময়ে আমি এগুলো কষ্ট করতেই পারি, কোনো সমস্যা নাই, বাট টাফ হচ্ছে, বাড়ির লোকজন আসলে পারমিট করে না, ওরাও খুব কষ্টে আছে, ওদেরকে এরকম ভাবে এই অপারেশনে থেকে চলে আসছে, তারাও ঠিকভাবে মেনে নিতে পারছে না এই সময় আর কি, কিন্তু তাদেরকে কি করে বোঝাবো যে এরকম তাগিদ তো চলেই আসে।
গুরু, আমি কি আরেকটু কিছু মানে কথা বলতে?
হ্যাঁ, কথা বলো। এই কথা বলতে বলতে আমার স্পেশাল একটা ছেলে কথা মনে পড়লো, জানিস, স্কয়ার হসপিটালের সনি, মানে এমন ভাবে সেবা করতে করতে, বুঝছিস মেঘলা, যে কি পরিমাণ যে সেবা করে, কিভাবে যে ভালোবাসে, এবং এক পর্যায়ে মনে হচ্ছিল যে কত জন্মের সম্পর্ক এই ছেলেটার সাথে আমার, তাই মনে হচ্ছিল। এবং এই ছেলেটা আমাকে সন্ধ্যার সময় আবার ফোন দিয়েছিল যে দাদা আপনি চলে, আপনাকে কি আমি দাদা বলতে পারি? আমি বললাম যে হ্যাঁ পারো তুমি। তো আমাকে সন্ধ্যার সময় ফোন দিয়ে বলছিল যে দাদা আপনি চলে এসেছেন, আপনার রুমে গিয়ে অন্য রুগীকে দেখছি, দেখে আমার এত বেশি কষ্ট হয়েছে যে আমার দাদাকে আমি আর দেখবো না এখানে। আমি বলছি ভাইরে তুই এরম দোয়া করিস না যে আমাকে ওখানে দেখতে হয়, কিন্তু ওই যে গিয়ে আস্তে আস্তে একটু দরজা টেনে টেনে ঢুকতে ঢুকে আমার সাথে দেখা করতে করে আসতো, সেই জিনিসটা সে খুব মিস করছিল, সন্ধ্যার সময় বলছিল ফোন করে। সনির কথা খুব মনে পড়ছে, মানে দু একদিনের ওই রকম সম্পর্ক, ধর সকাল বিকাল ওই রকম খোঁজ নেই, এমন হতো যে সে তার ডিউটি শেষ হয়েছে, দুইটা এক্সপায়ার করেছে, হোয়ারাজ সারা রাত ধরে থেকে গেছে আমার জন্য, এইরকমও করেছে। তো কত ভালোবাসা, কত মহব্বত পেয়েছি মানুষের, এটা আসলে একটা মানে ইটস এ ব্লেসিং লাইফ, যে মানুষের এত ভালোবাসা পাওয়ার জারিয়া স্রষ্টা আমাকে করে দিয়েছেন, আল্লাহ আমাকে করে দিয়েছেন। সনি, খুব মনে পড়ছে তোর কথা ভাই, আমি জানি না তুই শুনছিস কিনা, আসলে তোর কাছে, তোর সাথে যখন থাকছিলাম, তুই যখন সেবা করছিলি, সবাই তোরা খুব অনেক বেশি কেয়ারিং, স্কোয়ারে যারা এসব নার্সিং বা ব্রাদার যারা আছেন বা ক্লিনার সবাই বা অথরিটিস যারা আছেন ডক্টর্স, অনেক কেয়ারিং, স্পেশালি তোর কথা আলাদাভাবে বলতেই হয়, মনে হচ্ছিল যে কত জন্মের সম্পর্ক তোর সাথে আমার। তো যাই হোক, সেই দায়িত্ব থেকেই যায়, সে কারণে হয়তো শরীর সাথ দেখ আর না দেখ আমাকেও চালিয়ে যেতে হবে, এবং ফাইনালি আসার জন্য যদি কোনো খবর পাওয়া যায়। কিন্তু আশা, আমি কিন্তু একটা কথা ক্লিয়ারলি বলেছি, যদি কাউসারকে ফোনে পাই তাহলে কাউসারের সাথে ফোনে কথা বলে তোমরা সেটেল ডাউন করো, যে ঠিক আছে একটা নির্দিষ্ট সময়কাল, এই সময়কালের মধ্যে সে নিজেকে ঠিক করবে, এবং পরিপূর্ণ স্বামী যেভাবে হওয়া উচিত, সে রেসপন্সিবিলিটিস সেই রকম সেন্স অফ রেসপন্সিবিলিটি যেগুলো কিছু নিয়ে তোমার কাছে ফিরে আসবে। আর যদি সে না পারে তোমাকে কিন্তু তোমার জীবন তোমার পথ নিজেকেই তৈরি করে নিতে হবে।
সে তো আমাকে সেই সুযোগটা দেয় না, সে আমার উপর প্রেসার ক্রিয়েট করে।
হোয়াটএভার সে যদি না পারে এই সিদ্ধান্তটা কিন্তু তোমাকেও নিতে হবে, তোমাকে তোমার মতো করে তোমার জীবনে ফিরে আসতে হবে। যদি সে থাকে খুব ভালো, যদি না থাকে একাই নিজের জীবন সৃষ্টি করতে হবে। যত কষ্টই হোক, যত কষ্টই হোক, যত কষ্টই হোক,
অনেক ভালোবাসি।
আমরা ফোনে আবার ট্রাই করি, যদি পাওয়া যায়। এবং আমরা শেষ কথা দিয়েছে সোহেল তার বন্ধু, যে ঠিক আছে আমরা চেষ্টা করে দেখছি। সে আমাকে বলেছে দেখা যাক তাকে ফোনে পাই কিনা, যদি পাই তাহলে তাকে আমি হয়তো সেই একটা রিকোয়েস্ট করব, সে যদি পারে সেই রিকোয়েস্ট অনুযায়ী চলতে।
আর অনেক বন্ধুই তো আমাকে আমাদেরকে টেক্সট এবং এসএমএস করছেন, টেক্সট বা এসএমএস বা কমেন্ট করছেন। যেমন আছেন এই মুহূর্তে মেহরাফ আফরিন আছেন এবং লিখেছেন যে আল্লাহ তো আছেন, একদিন ঠিকই সুখী হবা তুমি।
আমরা আমরা ফোনে ফোনে নিতে চাচ্ছি কাউসারকে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কাউসার বলছেন? জি কাউসার, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে। কাউসার, এখানে আপনার স্ত্রী বসে আছেন আজকে হট সিটে। আশা যে আপনার কথা এতক্ষণ ধরে বলছিল, অনেক কথাই উঠে এসেছে তার ব্যক্তি জীবনের, কিন্তু একটা কথাই খুব স্পষ্ট তো উঠে এসেছে, সেটি হচ্ছে যে আপনার প্রতি তার পাগলের মতো ভালোবাসা, আপনার প্রতি তার টান, আপনার প্রতি তার মহব্বত। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কাউসার? আপনার সাথে এখন কথা বলছে আপনার স্ত্রী আশা। কথা বলো আশা।
হ্যালো,
হ্যাঁ বলো।
তুমি ফোনটা কেন বন্ধ করে রাখছো?
ফোন বন্ধ করে রাখছি, তোমারে এসএমএস করছি, আমার আম্মার একটা পরীক্ষা করাইতে, তার জন্য টাকার টাকার দরকার, আর আমার কাছে টাকা নাই, আব্বার অবস্থা ভালো না, এর জন্য ফোনটা সন্ধ্যা সময় একজনের কাছে দিছি, দিয়ে 2,000 টাকা নিছি। কালকে সকালবেলা মার পরীক্ষা করা জেনে দিব।
ঠিক আছে, কিন্তু আমি তো শুনছি যে তুমি আমাদের প্রোগ্রাম, মানে আমার আমি যে গুরুর কাছে আসছি সেটা তুমি শুনতেছো, তুমি কারণ না কারোর মাধ্যমে তো মানে কোনো না কোনো
এটা কোনো সমস্যা নাই,
পারতা না
আচ্ছা, এটা কোনো প্রবলেম না যে সে আমাদের সাথে, এক সেকেন্ড কাউসার, এটা কোনো প্রবলেম না যে সে আমার কথা শুনছে কি শুনছে না। প্রবলেম হচ্ছে যে অবস্থায় এখন আপনি আছেন, যে অবস্থায় কাউসার আছে, এটার কোনো পার্মানেন্ট সলিউশন করা যায় কিনা, এটাকে সেটেল ডাউন করা যায় কিনা, সেইটা হচ্ছে ব্যাপার। কাউসার, এটা কি আপনার তরফ থেকে এটার কি একটা পার্মানেন্ট সলিউশন করা সম্ভব, নাকি এই যে ঘটনাটা যেভাবে চলে আসছে, যেভাবে চলছে, সেইটা অনবরত এইভাবেই চলতে থাকবে? আপনার পক্ষ থেকে কি এটার সলিউশন টানা সম্ভব, এটার একটা সমাধান নিয়ে আসা সম্ভব?
সত্যি কথা বলতে কি গুরু, এখন এই যে এই পর্যন্ত যতটুকু হয়েছে, লাভ গুরু চলতেছে, এ ব্যাপারে আমি কোনো কিছু জানি না, কোনো কিছু শুনি না, এইমাত্র আমি আইসে বসলাম, বসার পরে আমার এই ফ্রেন্ড আর যিনি আমার উকিল বড় ভাই হয়, এইমাত্র আমার আইসে বললো যে
সংক্ষেপে বলি, এখানে কিছুই হয়নি, এখানে যে আলোচনাটা হয়েছে আলোচনাটা এইরকম যে আপনার যিনি স্ত্রী আপনার আশা, আজকে যিনি হট সিটে বসেছেন, আপনাদের জীবনের কথা বলছিল, আপনাদের সাথে সম্পর্ক, দেন আপনাদের পরস্পরের সাথে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হওয়া, এই কথাগুলো, এবং প্রচন্ড ভাবে যেটা এসেছে সেটা হচ্ছে আপনার প্রতি তার ভালোবাসা, আপনার প্রতি তার টান, আপনার প্রতি তার মহব্বত, স্বামী হিসেবে আপনাকে তার সত্তার সাথে একেবারে চরমভাবে তার মিশে যাওয়া। কিন্তু আপনি আপনার জায়গা থেকে অনেক সময় হয়তো স্বামী হিসেবে যে সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকার কথা ছিল, স্বামী হিসেবে যতখানি দায়িত্ববোধ নিয়ে তার পাশে থাকার কথা ছিল, সেই দায়িত্ববোধগুলো হয়তো সব সময় আপনার পক্ষে পালন করা সম্ভবপর হয়ে ওঠেনি। এবং এই জিনিসটা কি, এই জিনিসটাকে ঘিরে দুইজনের মধ্যে হয়তো অনেক তিক্ততা তৈরি হয়েছে, এবং গত কয়েকদিন ধরে হয়তো পারস্পরিক যোগাযোগটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু এটি সত্য কথা যে আপনাকে কিন্তু একটা মুহূর্তের জন্য বা একটা সেকেন্ডের জন্য কিন্তু আপনার স্ত্রী আপনাকে ভুলতে পারছে না বা আপনার ভালোবাসার আবহ থেকে বের হতে পারছে না। তাহলে এটার কি সমাধান কি আমরা আশা করতে পারি না? যদি আপনার মধ্যে খারাপ কিছু থেকে থাকে, যদি আপনার মধ্যে বৈসাদৃশ্য কিছু থেকে থাকে, যে জিনিসগুলো আপনার করা উচিত না এমন কিছু থেকে থাকে, সবগুলোকে পেছনে ফেলে দিয়ে স্বামীর ভূমিকায় এসে স্ত্রীর হাতটাকে শক্ত করে ধরা যায় কিনা, সমস্ত কিছু সেটেল ডাউন করা সম্ভব হবে কিনা, সেই ব্যাপারটা আপনার কাছ থেকে একটু জানতে চাই কাউসার।
হ্যাঁ সম্ভব, ওটা তো আমি বলছি যে আমার যে ঝামেলা গুলো আছে এটা মোটামুটি যদি ক্লিয়ার হয়, আর তুমি যেভাবে বলবা আমি ওইভাবেই চলব, সবাই যেভাবে আমার ভালো বলে আমি ওইভাবেই চলব, কিন্তু তার জন্য তো আমার একটু ঝামেলাটা কিছুটা হইলে তো মানে গুছাইতে।
কিন্তু কালসার আমি যতটুকু বুঝি যে আপনার মধ্যে সৎ সাহস আছে সত্য কথা বলার, এতটুকু অন্তত আপনার কাছে আমি আশা করতেই পারি। কিছু না কিছু গুণ তো আপনার মধ্যে আছে, না হলে একটা মানুষ কেন একটা মানুষকে এভাবে পাগলের মতো ভালোবাসবে? এবং সত্যি যদি সৎ সাহস থেকে থাকে সত্যি কথা বলার, আপনার ব্যক্তিগত কারণে যে ভুলগুলো করে চলেছেন সেই ভুলগুলো তো বন্ধ হওয়াটা এখনই সম্ভব, এখনই তো বন্ধ করা যেতে পারে। সেটা সম্বন্ধে আপনার বক্তব্য কি, যে ভুলগুলো আপনি নিজে স্বেচ্ছায় করতেছেন সেগুলো বন্ধ করা তো সম্ভব?
আচ্ছা গুরু, আজকে যে আজকে এখন এই ঝামেলা যে পর্যন্ত হয়েছে, যে মুহূর্তে আমাদের সম্পর্কটা এসে দাঁড়াইছে, সবগুলো ভুল আমারই।
আমি একবারও বলিনি, আমি শুধু বলেছি যে আপনার ব্যক্তিগত যে ভুলগুলো সেটা তো এখন এই মুহূর্তেই বন্ধ করা সম্ভব, সেটা কি পারবেন?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
আপনার ব্যক্তিগত ভুল, এই ব্যক্তিগত ভুলের মধ্যে কিন্তু অনেকগুলো ব্যাপার চলে আসে, বিভিন্ন রকমের অ্যাডিকশন চলে আসে, খুব স্বাভাবিক। সত্য কথা বলতে পিছপা হওয়ার কোনো কারণ নাই কিন্তু কাউসার, চলে আসে কোনো এক আসরে বসে দেদারসে নিজের আগে আগে পিছে বিবেচনা না করে একেবারে পাগলের মতো টাকা পয়সা উড়িয়ে দেওয়া, সেসব ব্যাপারগুলো চলে আসে। তো এই জিনিসগুলো তো এখন ইচ্ছে করলে এই মুহূর্ত থেকে আপনি বন্ধ করতে পারেন, এটা কি সম্ভব? এত সহজে বললেন কাউসার, পারবেন?
অবশ্যই, ভাই জানে আমি মানে যেটা বলি সেটা করতে পারি।
কাউসার কাউসার, এখন যে কথাটা আপনি বলতেছেন এই কথাটা কিন্তু এত সহজ না, যেমন আমাদের অনুষ্ঠানটি এই আর্কাইভে ডকুমেন্টেড হয়ে থাকবে যে আপনি কথা দিলেন আমাদেরকে। এবং সবচেয়ে বড় ডকুমেন্টেড হবে কোথায় জানেন? পৃথিবীতে তো মানুষের চেয়ে ইম্পর্টেন্ট জিনিস আর কিছু নাই। এরকম প্রায় 30-35 লক্ষ মানুষের হৃদয় ডকুমেন্টেড হয়ে থাকবে যে এতগুলো মানুষকে আপনি কথা দিলেন, যার কোনো অ্যাডিকশন কোনো নেশার মধ্যে আপনি যাবেন না, কোনো জোয়ার আসরে আপনি বসবেন না। এটা কি সম্ভব আপনার পক্ষে? এটা কি মাথায় রেখে আপনি কথা দিচ্ছেন যে আসলেই সম্ভব যে আমি আর এই কাজগুলো করব না?
হ্যাঁ সম্ভব।
কথা দিচ্ছেন আপনি?
This track was downloaded from fusionbd.com.
তাই যদি হয় বিশ্বাস করতে মন চাচ্ছে, কারণ আপনার কাছেই ওই যে আমরা ছোটবেলায় পড়ে পড়েছিলাম না, যে রাক্ষসের প্রাণভোমরা লুকিয়ে থাকে কোন এক ইসের পিঞ্জরার মধ্যে, ঠিক সেরকম আশার প্রাণভোমরা লুকিয়ে আছে আপনার কাছে। এত বেশি ভালোবাসে, এত বেশি পাগলের মতো ফিল করে এই মেয়েটি আপনাকে, এটাকে ভালোবাসা বলবো না, এটাকে আর এক রকমের নেশা বলবো আমি বুঝে উঠতে পারছি না। যে কারণে আপনার কাছে এই জিনিসটি চাওয়া ছাড়া আমার আর আসলে কোনো বিকল্প নাই। কিন্তু আমি অনুরোধ করব, আশার এই নেশাগ্রস্ত ভাব থেকে বের হয়ে এসে, যদি কাউসার নেশা করে থাকে অন্য সব জিনিসপাতি নিয়ে বা জুয়া নিয়ে, আপনার নেশা কিন্তু আবার কাউসারকে নিয়ে, তো সেই নেশার ঘোর কিন্তু আপনাকে কাটাতেই হবে। যদি কাউসার সে যে কথাটা দিচ্ছে সে কথা দিয়ে সে কথাটা যদি সে রাখতে না পারে, এবং আলটিমেটলি কাউসার আপনার কাছ থেকে এটাই চাওয়া থাকবে যেটা আপনি বললেন, যে সব রকমের নেশা থেকে জুয়ার আসর থেকে নিজেকে মুক্ত রাখবেন, এবং ফাইনালি সবচেয়ে বড় যেটি ব্যাপার, স্বামী হিসেবে অর্থ উপার্জন করাটা এটি একটা আপনার নৈতিক দায়িত্ব, এই দায়িত্বটা ফুলফিল করে স্ত্রী হিসেবে আসার হাতটা শক্ত করে ধরবেন, এবং 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 পৌরুষোচিত ভাবে, কাপুরুষের মতো না, পৌরুষোচিত ভাবে, এই কারণে এই কথাটা বললাম যে স্বামী হিসেবে অর্থ উপার্জন করার কোন একটা বিধি ব্যবস্থা আপনি করবেন। এই কাজগুলো করবার জন্য আপনার কাছে কতখানি সময় প্রয়োজন বলে আপনি মনে করেন?
গুরু সেটা আমি এখন পর্যন্ত মানে সঠিক বলতে পারতেছি না, কারণ আমার
কিন্তু আপনাকে আপনাকে কাউসার বলতেই হবে। এটি কি দু মাসে সম্ভব, দু বছরে সম্ভব, নাকি দশ বছরে সম্ভব, যাতে পসিবল যে আপনি এ ধরনের খারাপ সব খারাপ অবস্থা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসবেন এবং সেই সাথে নিজে উপার্জন করতে পারেন এমন একটি কাজের সাথে নিজেকে যুক্ত রাখবেন। খুব বেশি কিছু এই মেয়েটির চায় না, শুধু তিন বেলা খাওয়ার নিশ্চয়তা থাকলেই হবে, তারপর এই মেয়েটিকে নিয়ে নিজের মতো করে সুখের সংসার বাঁধবেন। কতদিন সময় লাগতে পারে? এতটুকু এতটুকু কথা আপনাকে দিতেই হবে কাল স্যার।
গুরু, আমি দুই মাসের মধ্যে এটা সম্পূর্ণ পুরোপুরি করতে চেষ্টা করব।
আপনি কি দুই মাসের মধ্যে কাজটি করবেন এটি বলার সময় মাথায় রাখছেন তো, যে লক্ষ লক্ষ মানুষকে সাথে রেখে আপনি এই কথাটা দিচ্ছেন?
হ্যাঁ, কারণ ২৫ তারিখের মধ্যে আমার
সেটা ঠিক আছে, বাট যে কথাটা বললেন সে কথাটা কিন্তু আপনি এই যে প্রবাবিলিটি এইভাবে এই জিনিসটা সলিউশন হবে এটি আমার বিশ্বাস, আমি জানি না বাট আমার বিশ্বাস হয়তো দু ছ মাস ধরে এই প্রসঙ্গটা আপনার ভিতরে চলতেছে। আমার বিশ্বাস ঠিক বলছি না ভুল বলছি? দেখেন কতখানি ঠিক বলতে পারে, আপনাদেরকে ভালো না বাসলে আপনাদের ভেতরের কথা এভাবে বুঝবার কথা না আমার তো। সেই কারণে আমি কিভাবে আশ্বস্ত হব যে যেটা ছ মাসে হয়নি আগামী দু মাসে সম্ভব হবে? যাক, সে প্রত্যাশায় থাকলাম, সে দোয়া আমি করছি। ইনফ্যাক্ট আমি না, লাখ লাখ মানুষ এখন এই মুহূর্তে দোয়া করছে যে আপনি আপনার এই ধরনের প্রবলেম থেকে উত্তরণ পান, ফাইনালি নেশা থেকে নিজেকে মুক্ত রাখেন, জুয়ার আসর থেকে নিজেকে মুক্ত রাখেন, মিনিমাম কিছু একটা করেন, ভালো কাপড় দিতে হবে না, মোটা কাপড় দেন, ভালো খাওয়াতে হবে না, তিন বেলা ডাল ভাত খাওয়ান, দুই বেলা প্রয়োজনে খাওয়ান, কিন্তু একসাথে থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, ভালোবাসার জীবন তৈরি করেন। আর যদি ফাইনালি না পারেন আমি রিকোয়েস্ট করব যেভাবে পরস্পর একসাথে এসেছিলেন সেভাবে পরস্পরের কাছ থেকে আলাদা হয়ে যান, আলাদা হয়ে পরস্পরে ভালো থাকেন। আশা, শেষ মুহূর্তে আপনার পক্ষ থেকে যদি কাউসারকে কিছু বলার থাকে। আর পেছনে যাওয়ার দরকার নাই, এখন যে কথাটা সে দিল সেখান থেকে বাকি কথা বলেন।
যতদিন পর্যন্ত যতদিন বন্ধ না হবে ততদিন পর্যন্ত তার সাথে আমার কোন কন্টাক্ট হবে না,
সেটা আলাদা বিষয়। দু মাস পরে যদি না হয় আমি একটা রিকোয়েস্ট আপনাদের দুইজনকে করেছি, যেভাবে পরস্পরের কাছে একসাথে হয়েছিলেন ভালোবেসে, ভালোবেসে পরস্পরের কাছ থেকে আলাদা হয়ে যান, আলাদা হয়ে আলাদাভাবে ভালো থাকার চেষ্টা করেন। কিন্তু সেটি কখনোই আমাদের কাম্য না, কারণ যে পরিমাণ ভালোবাসায় যে আলাদা হওয়ার কথা বলাতে আপনি ফুফাতে শুরু করেছেন, চোখ দিয়ে বানের পানি নামা শুরু হয়ে গেছে, কিভাবে আলাদা হওয়ার কথা আপনাকে বলি বলেন। কাউসার কি করছেন রে ভাই, হ্যাঁ মেয়েটা কথা করে পাগল করে ফেলছেন আপনি? আপনার কথা আলাদার কথা বললি ফুফাতে শুরু করে, হ্যাঁ আপনার কাছে কোনো একটা জাদু মন্ত্রের ব্যাপার আছে কাউসার, নাহলে মেয়ে এত পাগল হয়েছে কেন আপনার
কাছে? আলাদা হয়ে শুধু কবরে যেতে পারবো আর কোথাও না।
একটা মানুষের এত ভালোবাসা পাওয়া এত সস্তা না কাউসার, কোন জন্মের কোন পুণ্য আছে আপনার না হলে এত ভালোবাসা কোন মেয়ের কাছ থেকে কোন ছেলে পাওয়ার কথা না। আজকে পৃথিবীতে সবকিছু অনেক বেশি অ্যাভেলেবেল শুধুমাত্র ভালোবাসা ছাড়া, সেখানে এই ভালোবাসাটা আপনি পাগলের মতো পেয়েছেন। আপনার আল্লাহর দোহায় লাগে, এই ভালোবাসার দোহায় লাগে আমি গুরু এতে সাম অনুরোধ করছি একবারে বিনয়ের সাথে ফিরে আসুন, প্লিজ ফিরে আসুন, সত্যিকারের মানুষে সত্যিকারের স্বামী হয়ে এই ভালোবাসা পাগলে মানুষটার হাতটা শক্ত করে ধরুন এবং আপনি ভালো থাকুন। শেষ মুহূর্তে কিছু বলার আছে কাউসার?
হ্যাঁ বলার আছে গুরু, আপনি এবং আমাদের যে দর্শক শ্রোতারা আমার এই আমাদের এই কথাগুলো শুনতেছে, তারা সবাই যেন দোয়া করে আমি যেন দু মাসের মধ্যে আমার এই বাজে নেশা গুলো আছে সেগুলো যেন আমি ত্যাগ করতে পারি,
মনের মতো হতে পারেন। শফিক আছে ওখানে? সোহেল, সোহেল আছে?
সোহেল
রেদান, সোহেল ভাই আমার সামনে থাকলে বুকে জড়ায় ধরতাম, তুমি আমার কথা রেখেছো ভাই, সামনে থাকলে সত্যি বুকে জড়ায় ধরতাম। আর ওই ওইটারে ফলো আপে রাখবে, সময় সুযোগ হলে তোমার ফোন দিয়ে আমি জানবো ভাই যে সে তার কথা রাখছে কিনা। আমি জানি যে তুমি কখনোই তার পক্ষ নিবে না, কারণ সবসময় তুমি পক্ষ নিবে ভালোবাসার, সবসময় তুমি পক্ষ নিবে ভালো কিছুর, এবং সবসময় তুমি পক্ষ নিবে লাভ গুরুর, ঠিক কিনা বেঠি? অবশ্যই তোমার প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক মহব্বত, অনেক অনেক দোয়া থাকলো। আর একবার আমি বুকে জড়িয়ে ধরলাম এই ফিল্টার ওখান থেকে করো ভাই, আমি আসলে তোমাকে বুকে জড়িয়ে ধরতাম সামনে যদি পাইতাম তোমার। অনেক ধন্যবাদ কাউসারের সাথে কমিউনিকেট করিয়ে দেওয়ার জন্য।
না না, একটা সমস্যা নেই, আমি আমি পাচ্ছি না, কিন্তু আমি নিজের আমি খুশি হয়েছি যে আপনাকে হেল্প করতে পারছি।
হ্যাঁ, আর আমি চেষ্টাটা চালিয়ে 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 যাবেন আপনি, এবং আমি ফলো আপ নিব আপনার মাধ্যমে যে সে আসলে তার কথা রাখতে পারছে কিনা।
আমি আমি চাই যে ওদের দাম্পত্য জীবনটা টিকে থাক,
টিকে থাক
সামনে আগাত।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমার অনেক অনেক ভালোবাসা, অনেক মহব্বত থাকলো আপনার জন্য, অনেক দোয়া থাকলো আপনার জন্য, লাখ লাখ মানুষের দোয়া, সবার দোয়া থাকলো আপনার জন্য। বিদায় নিচ্ছি বন্ধু, বিদায় নিচ্ছি। যদি কেউ কথা বলতে চান বলেন, একটা ফোন কল নিয়ে নি, এবং তার আগে শেষবারের মতো বিদায় নিয়ে নেন আসে আপনি।
একটা কথা ছিল, সেটা হলো মানে আমার আম্মুর কাছ থেকে মানে আমি ওই ভালোবাসাটা না ছোটবেলা থেকে পাচ্ছি না, এখন আরো বেশি পাচ্ছি না। তো প্লিজ গুরু, আপনি যদি আমার আম্মুকে একটু,
আপনার মা আছে, আমি তার সাথে অফিয়ারে কথা বলবো, আমার মনে হয় সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আমি বিশ্বাস করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
এবং আমি একটি SMS পড়তে চাই, কামরুল ইসলাম লিখেছেন যে গুরু আপনি, আপনার পেট 6 ইঞ্চি কাটা আর আমার 9 ইঞ্চি পেট কাটা নিয়ে আমি আপনার অনুষ্ঠানটা শুনছি।
আর কোথায় আছে
উনি, ওনার প্লেসটা লেখেননি।
কামরুল সুস্থ হওয়া ভাই, তাড়াতাড়ি ইঞ্চির কম্পিটিশনে যাওয়ার দরকার নাই, যত তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়।
এক্স্যাক্টলি। এবং শিপন আছেন, লিখেছেন যে গুরু
আচ্ছা একটা ফোন কল নিয়ে নি।
ওকে,
এবং এটাই লাস্ট ফোন কল, আমি আর কোলাতে পাচ্ছি না আসলে। হ্যালো, আসসালামু আলাইকুম।
তুই
শুনেছিস কিনা আমি জানি না। হ্যাঁ, তোর ওই সন্ধ্যার সময় তুই বললি না ফোন করে যে আপনার এই 1206 নম্বর রুমে আমি ঢুকে অন্য রোগী দেখেছি, দেখে কষ্ট হচ্ছিল যে আমি আমার দাদা এখানে নাই। আর দোয়া করিস না যেখানে যেন যেতে না হয় কখনো।
আমিও সেটি সবসময় দোয়া করি যে যেন এখানে অসুস্থ হয়ে না
থাকে, কাউকে যেন না আসতে হয়। সনি তুই অনেক ভালো রে, আমি তোর অ্যাটিটিউডে, তোর বিহেভে, তোর সার্ভিসে, শুধুমাত্র আমার ক্ষেত্রে না, আমি দেখলাম যে সবার ক্ষেত্রে তুই অনেক বেশি প্রোঅ্যাক্টিভ। তো এরকমই যদি মানুষ হতো না, তাহলে মানুষের কষ্ট অনেক বেশি কমে যেত। এবং বিশ্বাস কর, আমি তোকে সামনাসামনি বলিনি, অন ইয়ারে বললাম, তোকে যেহেতু ফোনে পেয়েছি আরেকবার বলি যে তোর বিহেভ দেখলে আমার এরকম মনে হতো যে কত জনমের সম্পর্ক তোর সাথে আমার।
সেটাই দাদা, আমার আমি আসলে সবসময় এটাই সবসময় মানে সবার কাছে আশা করি যে যেন আমি এইভাবে মানুষকে সেবা দিতে পারি।
আমাদের অনেক দোয়া থাকলো,
আমার জন্য যদি আপনার দোয়া থাকে।
হ্যাঁ, আমরা সবাই দোয়া করবো তোর জন্য,
সবাই দোয়া থাকলো
100 বার। তুই যাদেরকে ভালো থাকতে ভালো রাখতে সাহায্য করিস, তারা আমরা তোর জন্য প্রার্থনা করি যে তুই যেন ভালো থাকিস। ভালো থাকিস শনি, কথা হবে। আচ্ছা, শেষ করছি বন্ধু, আরেকটা। আচ্ছা, দ্য লাস্ট ফোন কল। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
আমি নুসরাত বলছিলাম।
হে নুসরাত, কি গত অনুষ্ঠানে এসেছিল না?
নুসরাত,
নুসরাত জি ভালো আছে, আপনি আমার জন্য দোয়া করেছেন আমি জানি, এজন্যই ভালো আছি আমি।
যখন কথা বলছিলাম আমার পাশে পেটটা খালি ছিল, কেন কেন আপনার কথা খুব মনে পড়ছিল যে হয়তো বাড়িটাতেই গুরু বসে, কিন্তু সেদিন আমি আসলে বলতে পারি নাই কি পরিমাণ ভালোবাসি আপনাকে।
অনেক ধন্যবাদ, সকল প্রশংসা শ্রী আল্লাহ রাব্বুল আলামিনের। অনেক ধন্যবাদ নুসরাত, আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ যে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমি বেঁচে আছি। ভালো থাকবেন।
আমি তো প্রোগ্রাম শুনতেছি, আপনি ওখানে আসতেন দেখে আমি যখনই শুনছি গুরু আসতে তখন আমি খুশিতে অস্থির। আমি প্রত্যেক দিন ফোন দিয়ে জিজ্ঞাসা করছি এখন কেমন, আমি তো আপনার স্পায়ার হসপিটালে দেখতে যেতে চাইছিলাম, গুরুকে দেখে আসা তখন আপনাকে সামনে দেখি নাই, খুব দেখার ইচ্ছা ছিল আপনাকে আমার।
অনেকে বিভিন্ন জায়গা থেকে এসেছে, কে সাইকেল চালিয়ে এসেছে ঢাকা, বিভিন্ন জায়গা থেকে এসছে, ওদের সাথে একটু টুকটাক কথা বলি নুসরাত। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাদের সাথে, আপনার এই দোয়াতে আমাকে স্মরণ করার জন্য, আপনাদের ভালোবাসা আমাকে স্মরণ করার জন্য। অনেক বন্ধু বান্ধব এই রাত বিরাতে ছুটে এসেছে, ইনফ্যাক্ট আমি আর অবাক হই না, আমি আর ধন্যবাদও দিই না যখন রাত বিরাতে সবাই এভাবে ছুটে আসে, কারণ আমার কাছে মনে হয় আমিও তো ডিজার্ভ করি এই ভালোবাসা। আমি যদি ডিজার্ভ না করতাম রাত বিরাতে হসপিটালের বিছানায় বসে বসে সেলাইয়ের ব্যথা অনুভব ওভারটেক করে আপনাদের সাথে কথা বলতাম না, আমার যখন বিছানাগত হয়ে থাকার কথা, মা আসতে দিতে চায় না, বউ আসতে দিতে চায় না, বাচ্চা কান্নাকাটি করে, সে অবস্থাতে ছুটে চলে আসতাম না সির সেলাইটাকে সাথে নিয়ে। সো আমার কাছে মনে হয় যে আপনাদের ভালোবাসা আমি ডিজার্ভ করি, কারণ আপনাদেরকে আমি ঠিক সেইভাবে ভালোবাসি, ঠিক সেইভাবে ফিল করি। অনেকেই চলে আসছে, একটু টুকটাক করে তাদের নাম একটু শুনে নি। আর রাত যেহেতু অনেক বেশি, আমি অনুরোধ করবো যে আমি জানি যে ল এনফোর্সেস এর অনেকেই আমাদের প্রোগ্রাম শোনেন, এরাই হয়তো ফিরে যাবে রাস্তায় যেন কোনো তাদের সমস্যা না হয়, কাইন্ডলি দেখবেন একটু নাম।
সামিউল ফ্রম ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল
সায়েন্স, জোরলখল থেকে।
আমি ওমর ফারুক।
আমি ওমর ফারুক।
ফারুক কোথা থেকে?
আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স।
আমি মোসাদ্দেক হোসেন রেহান ফ্রম ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স 2011-12।
আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ ঢাকা ইউনিভার্সিটি থেকে জহুরুল পলিটিক্যাল সায়েন্স।
আমি জিল্লুর রহমান ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স জহুরুল হক হল।
আমি কায়ুম। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মানে অভিনন্দন। আর আজকে একটা বিশেষ দিন, আমরা আসলে 21 ফেব্রুয়ারি যারা যাদের অবদানে আজকে আমরা আমাদের ভাষাকে পেয়েছি এবং আন্তর্জাতিকভাবে রিকগনাইজড হয়েছে, আমি তাদেরকে জানাই, তাদের মাগফিরাত কামনা করি এবং সবাই ভালো থাকবেন। ওকে,
আমিও বিদায় নিব সবার কাছ থেকে, আমি বিদায় নিব। আসলে এটাই আর কি, যে যত সমস্যায় থাকুক না কেন, এরকম তরতাজা ঢাকা ইউনিভার্সিটির মতো এরকম প্রতিষ্ঠানের তরুণ যুবারা যখন সামনে এসে দাঁড়ায়, ভালোবাসি বলে পাশে আসে, শক্ত করে হাতটা ধরে, বলে যে আপনার সাথে আমরা আছি, তখন পিছিয়ে থাকার কোনো কারণ হয় না, তখন আসলে নিজের আত্মবিশ্বাস তুঙ্গে ওঠে। আমি বিদায় নেওয়ার সময় চলে এসেছে। মেঘলা, কিছু বলবি?
আমি একটা টেক্সট পড়বো, সেটা হচ্ছে শিপুন লিখেছেন, বলেছেন যে গুরু আমার রিকোয়েস্টটা রাখবেন, আগামীকাল বিকেল 5টার দিকে আমার বাবার অপারেশন হবে, আমি আমার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।
আমিও দোয়া করছি যে অবশ্যই তার অপারেশন সাকসেসফুল হবে এবং তিনি অবশ্যই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন, কারণ আমরা যারা বাবা হারিয়েছি তারা বুঝি যে এর কষ্ট কত বেশি তীব্র বা মারাত্মক হতে পারে। যে কোনো কিছুর বিনিময়ে স্রষ্টার কাছে চেয়ে নিচ্ছি যেন তিনি আপনার বাবাকে সুহালে আপনার কাছে ফিরিয়ে দেন। বিদায় নিচ্ছি বন্ধু, বিদায় নিচ্ছি। 12:01 একবার 21 ফেব্রুয়ারির কথা বলেছিলাম, শেষ মুহূর্তে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ আমার এক বন্ধু নতুন করে সেই জিনিসটাকে আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে যে এইভাবে পাগলের মতো ভালোবাসা, এভাবে পাগলের মতো মাকে ডাকা, মায়ের আদরে এভাবে সিক্ত হওয়া, এভাবে প্রকৃতিকে দারুণভাবে কাছ থেকে উপভোগ করা, কোনো কিছু সম্ভবপর হতো না যদি এই অক্ষরগুলো না থাকতো, যদি এই শব্দগুলো অক্ষর দিয়ে না তৈরি হতো, যদি এই ভাষা না থাকতো। সেই ভাষার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, শান্তিতে থাকুক তারা, যেহেতু তারা আমাদেরকে শান্তিতে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। বিদায় নিচ্ছি বন্ধু, সেই কথা একদম আমার কাছে মন্ত্রের মতো হয়ে গেছে জানিস, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমার ভালোবাসার বাংলাদেশ। বিদায় বন্ধু।
ইয়েস বন্ধু, গুরু ইতিশাম বিদায় নিয়ে চলে গেলেন আমাদের আজকের অতিথি বন্ধু আশাও। কিন্তু আমি মেঘলা আপনার সাথে আছি ঠিক রাত 1:30 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে আমি আপনাদের SMS পড়ব, আপনাদের কমেন্ট পড়ব। সো আমাকে প্লিজ আপনারা SMS এবং কমেন্ট করবেন, যা লিখতে চান লিখে পাঠিয়ে দিন। আর গুরু চলে গেছেন স্টুডিও থেকে, অনেক অনেক ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, এবং আগামী সপ্তাহে যখন আপনি আসবেন দেখতে চাই যাতে অনেক চাঙ্গা হয়ে আসেন, ওকে? আর গুরু ইতিশাম এত অসুস্থ থাকার পরেও আপনাদের কাছে এসেছেন, আপনাদের সাথে এসেছেন শুধুমাত্র ভালোবাসার টানে। আসলে ভালোবাসা এরকমই হয়, এরকমই হওয়া উচিত, এবং বন্ধুরা সেই জিনিসটা আপনারাও আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন সমানভাবে। রিয়েলি আপনারা আমাদেরকেও অনেক ভালোবাসেন, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আর আজকে যেহেতু 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অনেক শোকের সাথে সাথে এটা আমাদের একটা আনন্দের দিনও, যেহেতু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে আমাদের এই ভাষা। রিয়েলি এটা একটা সেলিব্রেশনের টাইম। আর 1952 থেকে 1971 ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার যুদ্ধ, বাঙালির আত্মপরিচয়ের সন্ধান, এই সংগ্রামে প্রাণ হারিয়েছেন, সর্বস্ব হারিয়েছেন লাখো মানুষ। আমাদের স্বপরিচয়ে বাঁচার স্বপ্ন যারা দেখিয়েছেন, এই মিষ্টি বাংলা ভাষাকে যারা প্রতিষ্ঠা করেছেন, তাদেরকে অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি, অনেক অনেক ভালোবাসা। বন্ধু সাথী নিশ্চয়ই আছেন, সাথেই থাকবেন, আমি ফিরে আসছি একটু পরে, কোথাও যাবেন না, ফিরে এসে আপনাদের SMS পড়ব, আপনাদের কমেন্ট পড়ব। সো সাথেই থাকুন।
সেই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? রাইট বন্ধু, এটা ভোলা কখনোই সম্ভব না, আমরা কখনোই ভুলবো না, আমরা সবসময় এটাকে আজীবন মনের মধ্যে ধারণ করে রাখবো, লালন করে রাখবো, অবশ্যই তাই। আর অনেক বন্ধু আমার সাথে আছেন এই মুহূর্তে, এই মুহূর্তে আছেন একজন নাম না জানা বন্ধু, লিখেছেন কাউসারকে উনি লাভ করেন এবং গুরুকেও অনেকগুলো ভালোবাসেন। আছেন ফেসবুকে এ নেম নাজমুল, লিখেছেন গুরু দোয়া রইল আপনার জন্য, আপনি সুস্থ হন। নাজিম নাসিরুল্লাহ নাসরুল্লাহ লিখেছেন কাউসার আসলে অনেক ভাগ্যবান, ওর বউকে এত ভালোবাসে। ওকে, আছেন মেঘলা শ্রাবণ, লিখেছেন যে আল্লাহ যেন আশা আপুর মনের আশা পূরণ করেন। বিদ্যুৎ সরকার লিখেছেন আমরা গুরুকে অনেক ভালোবাসি। আছেন সাইফ হেরা, লিখেছেন যে আশা তুমি সুখে থেকো। এই মুহূর্তে যুক্ত হয়েছেন কামাল, লিখেছেন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, দ্যাট মেঘলা আপু, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ফিরোজ কবি লিখেছেন যে আপু আপনার সাথেই আমি আছি, থ্যাংকস। অ্যান্ড উত্তম কুমার লিখেছেন গুরু তোমার কথাগুলো খুব ভালো লাগলো। ওকে, এই মুহূর্তে আর কারা কারা যুক্ত হয়েছেন একটু দেখে নিই। আছেন রনি গাজীপুর থেকে, হেলালও আছেন আমাদের সাথে গাইবান্ধা থেকে। ওকে, হারুন যুক্ত হয়েছেন রামপুরা থেকে, আছেন লিখন ফরিদপুর থেকে, এবং বেলা যুক্ত হয়েছেন আমাদের সাথে লন্ডন থেকে, ইব্রাহিমও যুক্ত হয়েছেন মোহাম্মদপুর থেকে। সো বন্ধু, অবশ্যই আপনি আপনার মনের কথাগুলো আমাকে লিখে পাঠিয়ে দিবেন, এই মুহূর্তে আমি আছি রাত 1:30 পর্যন্ত। আর আপনি শুনছেন প্রাণাপ ভালোবাসার বাংলাদেশ, আমাদের এই আয়োজনটি হয় প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 10:30, আর এই আয়োজনটি আপনি শুনতে পাচ্ছেন ঢাকা FM 90.4 থেকে। মেঘলা আছি আপনার সাথে, আর এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক রাত 1:05। আর অবশ্যই আপনি আমাদের সাথে যুক্ত হবেন, মানে আমার সাথে এই মুহূর্তে। সো যুক্ত হওয়ার নিয়মটা জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটিও লিখবেন, তারপরে স্পেস দিয়ে যে কথাটি আপনি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আর ফেসবুকে তো আপনি আছেনই, ভিজিট করছেন, সো আপনি ফেসবুকে যদি থাকেনই তাহলে প্লিজ আপনি আমাদের পেজটিতে ভিজিট করুন, ঢাকা FM এর অফিশিয়াল ফ্যান পেজে, এবং এখানে পেজে ভিজিট করে আমাদের পেজটিতে লাইক করবেন, এবং আমাদের যে পোস্ট আপলোড করা হয়েছে প্লিজ সেই পোস্টে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চাইলে আপনি শেয়ারও করতে পারেন পোস্টটি। সো আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। আর বন্ধু, ইচ্ছে করলে আপনি আমাদের এই প্ল্যাটফর্মে এসে আপনার মনের কথা বলে যেতে পারেন একদম নির্দ্বিধায়। হয়তো এমন কোনো ঘটনা আছে, ভালোবাসার গল্প আছে, যেটা আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না, কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানটিতে আপনি নির্দ্বিধায় এসে খুব সহজে সাবলীলভাবে আপনার সেই গল্প শেয়ার করতে পারেন। সো আপনি চলে আসতেই পারেন, আর এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং প্রতি মঙ্গলবার আমাদের যে ভালোবাসার ডায়েরি অনুষ্ঠানটি হয় সেটা তো বন্ধু জানেন, আরও একবার বলছি, প্রতি মঙ্গলবার ঠিক রাত 10:30 আমাদের এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। সো শুনতে কেউই ভুলবেন না, আর এটা কিন্তু একটি তদন্ত নির্ভর শো, আমাদের এই ভালোবাসার বাংলাদেশে যে সমস্ত বন্ধুরা আসেন অতিথি হয়ে শেয়ার করেন তাদের জীবনের কথা, কিছু কিছু ঘটনা আমরা হয়তো না সলভ করতে সক্ষম হয়েছি, হয়তো না অবশ্যই হয়েছি, কিন্তু কিছু কিছু গল্প আছে, ঘটনা আছে যেগুলো আমাদের পক্ষে সম্ভব হয়নি সলভ করা। তো সেই সব ঘটনার অন্তরালে যেসব ঘটনাগুলো রয়েছে যেগুলো আমরা আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করছি বা আপনারা জানতে চান খুব কৌতূহলবশত, সো আপনাদের জন্যই বিশেষ করে আমাদের এই ভালোবাসার ডায়েরি, এই ভালোবাসার ডায়েরি অনুষ্ঠানের মাধ্যমেই আপনি জানতে পারবেন যে সেই সব বন্ধুদের বর্তমান অবস্থাটা কি, তারা কেমন আছেন, যে যাকে কথা দিয়েছেন সেই কথাগুলো রাখতে পেরেছেন কিনা আদৌ, সবকিছু জানতে পারবেন আপনি ভালোবাসা ডায়েরির মাধ্যমে। ভালোবাসার ডায়েরি সকল নির্যাতিত মানুষের পক্ষে। আর বন্ধুদের মধ্যে জানিয়ে দিই যে সাইফোর্সের সমস্ত ব্রাঞ্চে ব্যতিক্রম ধর্মী টেস্ট বেসড সলভড ক্লাস ভিত্তিক সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432086 এই নাম্বারটিতে। এবং আমি আবারও বলতে চাই বন্ধু, আপনি আমাদের সাথে অবশ্যই কানেক্টেড হবেন এবং আপনার সেই মনের কথাগুলো অকপথে আপনি লিখে দিতেই পারেন, আর সেই জন্য আপনি অবশ্যই আপনার সেলফোনটিকে সঙ্গী করে নিতে পারেন
এবং আপনি টাইপ করবেন মেসেজ অপশনে গিয়ে আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচটিও তো লিখবেন, তারপর আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 16260 তে। একদমই সোজা একটা প্রসেস, কোনো কষ্ট করতে হবে না। আর ফেসবুকে যেটি আছে আমাদের অফিসিয়াল ফ্যান পেজ, তার অ্যাড্রেসটা আমি আরো একবার বলছি, www.facebook.com/dhakafm90.4। সো এই পেজটি আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনার সামনে। সো এখানটিতে দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 313,000 প্লাস। সো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো প্লিজ এখানটিতে আমাদের যে পোস্ট আপলোড করা হয়েছে সেটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চাইলে শেয়ারও করতে পারেন। সো আরেকবার দেখে নিচ্ছি এই মুহূর্তে কারা কারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, মানে এই মুহূর্তে আমার সাথে আছেন। এই মুহূর্তে সজল আহমেদ যুক্ত হয়েছেন, মোহাম্মদ আলী সাফওয়ান পুথিকো আছেন, আছেন এইচ এম শকিল মাহমুদ, সৈয়দ মোহাম্মদ যুক্ত হয়েছেন, আছেন দিলওয়ার হোসেন, ফারুক হোসেনও আছেন এবং লিখেছেন যে আই লাভ ডলি। ওকে, মোহাম্মদ আলাউদ্দিন খান আছেন এবং আছেন আমাদের সাথে তন্ময় যুক্ত হয়েছেন, আমাদের সাথে জিয়াউল হক আছেন, লতিফ আমাদের সাথে আছেন, আজহার ইসলাম, শুভ রাইডারও যুক্ত হয়েছেন, আছেন আমাদের সাথে রাজকুমার, ওকে, তৌহিদ আহমেদ আছেন, আছেন আমাদের সাথে মোহাম্মদ সবুজ, জালাল খানও যুক্ত হয়েছেন এবং আছেন ইমরানও, ইব্রাহিম আছেন মোহাম্মদপুর থেকে, মিতালী আছেন আমাদের সাথে মহাখালী থেকে, লোপা আছেন উত্তরা থেকে এবং আছেন রাজু গাজীপুর থেকে, রনিও আছেন গাজীপুর থেকে। বন্ধু, আপনার নাম যদি আপনি শুনতে চান অন এয়ার, সো প্লিজ আপনি আমাদেরকে টেক্সট করুন, কমেন্ট করুন, আর আজকের দিনটি কেমন করে উদযাপন করতে চান, আজকে কি প্ল্যান আপনার, সব কিছু লিখে পাঠিয়ে দিন। আর এই মুহূর্তে আমি চলে যাচ্ছি একটি ব্রেকে, ব্রেকের পর আবারও ফিরে আসছি, মনে হয় সেটাই বিদায় বেলা হবে বন্ধু, কি আর করা। সো এই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি আছি, সো কোথাও যাবেন না, সাথেই থাকুন, শুনতে থাকুন।
This track was downloaded from fusionbd.com.
সাগর পাড়ি দেবো রে, গিরহারা এই ঢেবের সাগর পাড়ি দেবো রে, সাগর পাড়ি দেবো রে, গিরহারা এই ঢেবের সাগর পাড়ি দেবো রে, দৃশ্য চোখে পড়ে না, তারাও ভুলে কবু ডাকে না, জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, যোছনার দৃশ্য চোখে পড়ে না, তারাও ভুলে কবু ডাকে না, জীবনের রঙে মনকে টানে না। আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালানো ছিঁড়ে ছড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছিঁড়ে যায় বিদ্যুৎ আমায় হঠাৎ গেঁধে সব ঘোষণায় দেখি ওই ভোরের পাখি গায় তবুও তরি বাইতে হবে হেয়া বাড়ি দিতে হবে তবুও তরি বাইতে হবে হেয়া বাড়ি দিতে হবে যত ঝড় খুব সাগরে সাগর পাড়ি দেবো রে আমরা কত নবীন মাসি তীরহারা এই ঢেবের সাগর পাড়ি দেবো রে তীরহারা এই ঢেবের সাগর পাড়ি দেবো রে তীরহারা এই ঢেবের সাগর পাড়ি দেবো রে
ভালোবাসার তো আসলে অনেকগুলো রং থাকে, তো আমার ওর ভালোবাসাটা যে মানে কোন রঙের ছিল আমি সেটা ব্যাখ্যা করে বুঝাতে পারবো না। একটা মেয়ের, একটা নারী জীবনের সার্থকতা হচ্ছে যখন সে প্রথম মা হয়, আমার বাচ্চা যখন পৃথিবীতে আসছে সে তার বাবার মুখ দেখে নাই। সে তো কথা দিল যে একসাথে থাকবে, আমিও আমার বাচ্চার মুখের দিকে তাকায় কথা দিলাম যে আমরা একসাথে থাকবো।
কিছু সময় বাস্তবতা আমাদের সাথে প্রতারণা করে।
গুরু সেদিন সে বলছিল একসাথে থাকবে, কিন্তু এখন পর্যন্ত আমি তার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করতে পারতেছি না, সে কোনো ধরনের কোনো রেসপন্স করতেছে না।
আমরা আবারও আসছি গল্পের পেছনের গল্প ভালোবাসার ডায়েরি নিয়ে প্রতি মঙ্গলবার রাত 10:30। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে সমস্ত নির্যাতিত মানুষের পক্ষে।
এখন স্পটলেস উজ্জ্বলতা আরো সহজে, যুগান্তকারী জেন হোয়াইট ফর্মুলা সমৃদ্ধ পন্ডস হোয়াইট বিউটি এখন 115 টাকার প্যাকেও পাওয়া যাচ্ছে। স্পটলেস উজ্জ্বলতা মাত্র 7 দিনে।
যাতে ফুল গিয়ারে ছুটে সেজন্য এয়ারটেল দিচ্ছে ননস্টপ বোনাস, 300 মিনিট ও 300 MB ইন্টারনেট। এয়ারটেল এর যে কোনো প্রিপেইড নাম্বারে 12 টাকা রিচার্জ করে বুঝে নাও এই ননস্টপ বোনাস। এয়ারটেল, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। গ্রামীণ ফোন মোবাইলে ফেসবুক যখন ফ্রি তখন আর কেন একা থাকা, যে কোনো গ্রামীণ ফোন মোবাইলে অপেরা মিনি ব্রাউজারে এখন ফেসবুকে পোস্ট দেয়া, লাইক, কমেন্ট বা শেয়ার করা যাবে কোনো চার্জ ছাড়াই। আর এজন্য হ্যান্ডসেটের অপেরা মিনি ব্রাউজারে ফেসবুক স্পিড ডায়াল বাটনে ক্লিক করতে হবে অথবা ভিজিট 0.facebook.com। তো শুরু হোক ফ্রি ফেসবুকিং, আরো জানতে ভিজিট www.graminphone.com। চলো বহুদূর, গ্রামীণ ফোন।
ভালোবাসার তো আসলে অনেকগুলো রং থাকে, তো আমার ওর ভালোবাসাটা যে মানে কোন রঙের ছিল আমি সেটা ব্যাখ্যা করে বুঝাতে পারবো না। একটা মেয়ের, একটা নারী জীবনের সার্থকতা হচ্ছে যখন সে প্রথম মা হয়, আমার বাচ্চা যখন পৃথিবীতে আসছে সে তার বাবার মুখ দেখে নাই। গুরু সে তো কথা দিল যে একসাথে থাকবে, আমিও আমার বাচ্চার মুখের দিকে তাকায় কথা দিলাম যে আমরা একসাথে থাকবো।
কিছু সময় বাস্তবতা আমাদের সাথে প্রতারণা করে।
গুরু সেদিন সে বলছিল একসাথে থাকবে, কিন্তু এখন পর্যন্ত আমি তার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করতে পারতেছি না, সে কোনো ধরনের কোনো রেসপন্স করতেছে না।
আমরা আবারও আসছি গল্পের পেছনের গল্প ভালোবাসার ডায়েরি নিয়ে প্রতি মঙ্গলবার রাত 10:30 আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে সমস্ত নির্যাতিত মানুষের পক্ষে।
একটি বিশেষ ঘোষণা, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে যে পুরনো ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী যেমন ফেলে দেওয়া প্লাস্টিকের বালতি, গামলা, ডাস্টবিন, বদনা ইত্যাদি পানির যোগের ছদ্মবেশে বাড়িতে বাড়িতে ঢুকে পড়ছে। রিসাইক্লিং পদ্ধতিতে তৈরি এইসব সাধারণ প্লাস্টিক জগ দেখতে নিরীহ হলেও ফুড গ্রেডেড প্লাস্টিক নয় বলে পানিতে দুর্গন্ধ হয় এবং পানির স্বাদও বদলে যায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনার বাড়িতেও এই ধরনের কোন ছদ্মবেশী জগ লুকিয়ে আছে কিনা জানতে আজই জগের গায়ে দেওয়া নাম ও লোগো চেক করে নিন। মনে রাখবেন, ভার্জিন রেজিন থেকে RFL প্লাস্টিক জগই সম্পূর্ণ নিরাপদ আর টেকসই, তাই জগের গায়ে RFL লোগো দেখে জগ কিনুন। RFL জগ, জগ থেকে জগ।
শেষবারের মতো ওয়েলকাম করছি প্রাণব ভালোবাসার বাংলাদেশে, শেষবার বলতে আজকের দিনের মতো। ওকে, আর সবাই শুনতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠানটি ঢাকা এফএম 90.4 থেকে। মেঘলা কথা বলছি আপনার সাথে একদমই লাইভ, আর আমাদের ঘড়িত সময় এখন ঠিক রাত 1:21। চলে যেতে হবে, যদিও চলে যাওয়ার কোনো ইচ্ছে নেই, তারপরও কিছু করার নেই। তবে যাওয়ার আগে অবশ্যই বলতে চাই, ইংলিশ প্লাস ক্যারিয়ার নিয়ে সাইফুরসের সাইফুর স্যারের বুলেট ক্লাস হবে আগামী 25 February দুপুর 3:00 ও সন্ধে 6:30 গোপালগঞ্জ জেলার শেখ মনি অডিটোরিয়ামে। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432062 এই নাম্বারটিতে। এবং আমাদের সাথে অনেক বন্ধু যুক্ত আছেন, অনেক বন্ধু SMS করছেন এবং কমেন্ট করছেন, আর আমি তো চলে যাব, কিন্তু আপনি অবশ্যই কমেন্ট SMS দুটোই করতে পারেন। আমাদের SMS লাইন খোলা থাকবে ঠিক রাত 3:00 পর্যন্ত। আপনি যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, তাহলে অবশ্যই আপনি এখানটিতে আসতে পারেন। এবং এই জন্য আপনাকে যে সহজতম কাজটি করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং SMS একবার না, একাধিকবার, অনেকবার করে করতে হবে। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেখানটিতে অবশ্যই আপনি আসবেন এবং ভিজিট করবেন, আর তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। আমাদের এই পেজটিতে এসে আমাদের এই পেজে প্লিজ লাইক করবেন এবং আমাদের যে পোস্ট আপলোড করা আছে সেই পোস্টে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর চাইলে আপনি শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আমরা তো চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, কিন্তু পুরো সপ্তাহ জুড়েই আপনি কিন্তু ফেসবুকের এই পোস্টগুলোতে কমেন্ট করতে পারেন এবং আমরা প্রত্যেকটা পোস্টই খুব মনোযোগ দিয়ে পড়ি, মন দিয়ে পড়ি, এবং কিছু কিছু পোস্টে কিন্তু আমরা ইনবক্সও করি, মানে সরাসরি ওখানে কমেন্ট না করে, পোস্টে কমেন্ট না করে তাদেরকে পার্সোনালি ইনবক্সও করি। সো প্লিজ আমাদের সাথে থাকবেন পুরো সপ্তাহ জুড়ে। আর আগামী মঙ্গলবারে তো শুরু হবে আমাদের ভালোবাসার ডায়েরি ঠিক রাত 10:30, আর এটি একটি তদন্ত নির্ভর শো, সবকিছুই বন্ধু জানেন, সো অবশ্যই এটা শুনতে মিস করবেন না, অবশ্যই আমাদের সাথে থাকবেন, শুনতে থাকবেন। এবং শেষ বেলায় পড়ে যেতে চাই যারা আমাদের সাথে ছিলেন, মানে এই মুহূর্তে শেষ মুহূর্তে আমার সাথে ছিলেন, যেমন আছেন তোফাজ্জল আহমেদ, লিখেছেন ভালোবাসা এভাবেই বাসতে হয়। শেখ মাহবুব হোসেন লিখেছেন আপু তুমি বলতে থাকো আমি শুনছি, থ্যাংক ইউ। এন্ড সালমান সাইফ লিখেছেন আল্লাহর কাছে দোয়া করি গুরু যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। পিয়াস হোসেন লিখেছেন আই লাভ ইউ ঢাকা এফএম। আছেন আমার সাথে ইমরান ফরিদপুর থেকে, লিখেছেন যে মেঘলা আপু আমি ওকে উনি লিখেছেন যে মেঘলা আপু আমি তমাল ফরিদপুর থেকে বলছি, আমি ভাই আমার ভাই রক্তে রাঙানো এই গানটি প্লিজ প্লে করো। অ্যান্ড তমাল আপনার অবগতির জন্য জানাচ্ছি যে গানটি আমি অলরেডি প্লে করে দিয়েছি, আপনি হয়তো কোনো কারণে মিস করে গেছেন। দীপু আছেন মিরপুর এক থেকে, লিখেছেন মেঘলা আপু আপনাদের অনুষ্ঠান শুনে চোখে পানি এসে গেল, ওকে। অ্যান্ড ফাহিম আছেন ঢাকা থেকে, লিখেছেন হ্যালো আপু আমি গুরুর জন্য দোয়া করছি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আছেন এই মুহূর্তে আমিনুল ইসলাম, উনি স্পেন থেকে আছেন, লিখেছেন যে জানি তোরই বাড়িতে হবে সাগর পাড়ি দিতে হবে, রাইট। এবং রুহুল লিখেছেন যে আমি মালয়েশিয়াতে থাকি, ওখান থেকে আপনাদেরকে শুনছি, অ্যান্ড থ্যাংক ইউ রুহুল আপনাকে। জালাল খানও আছেন, লিখেছেন যে আপু আপনাকে অনেক ধন্যবাদ ফেসবুকে থাকার জন্য, এবং জালাল আপনাকেও অনেক ধন্যবাদ আপনি ফেসবুকে আছেন এবং কমেন্ট করছেন শুনছেন আমাকে এই মুহূর্তে। অ্যান্ড মোহাম্মদ আলামিন লিখেছেন যে আমি আছি আপু, থ্যাংক ইউ। অ্যান্ড মনিরুল ইসলাম লিখেছেন যে দোয়া করি আশা আপুর জীবনটা অনেক সুন্দর হোক। খালিদ হাসান লিখেছেন যে আপু আমার কমেন্ট পড়ো না, আমি সুমাইয়াকে ভালোবাসি, ওকে। খালিদ হাসান শেষ মুহূর্তে পড়ে দিলাম আপনার এই কমেন্টে। এবং আগামীকাল মানে আজকে 21 ফেব্রুয়ারিতে কারা কারা কি করছেন, অনেক বন্ধুই লিখেছেন যে আজকে এই প্রোগ্রামটি শুনেছেন এবং জেগে আছেন, হয়তোবা নাও ঘুমাতে পারেন, সকালবেলা উঠে শহীদ মিনারে ফুল দিতে যাবেন, সবকিছু প্রিপারেশন নিচ্ছেন এবং ফুল টুল সব রেডি করছেন সবাই মিলে, সেটা খুব মজার একটা ব্যাপার, শ্রদ্ধা জানানোর পাশাপাশি কিন্তু খুব আনন্দেরও বিষয় আছে 21 ফেব্রুয়ারিতে, যেহেতু এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, সো এটা আমাদের জন্য বড় একটি গর্ব, বড় ভালোবাসা, অনেক বড় কিছু, আমাদের এটা বড় অর্জন। আর সেই অর্জনের সাথে বন্ধুরা তো অবশ্যই অবশ্যই তাদের মন আত্মা প্রাণ সবকিছুই বিলিয়ে দেবে, এটাই খুবই স্বাভাবিক। আমিও ইনশাল্লাহ আজকে যাব, এটাই আশা করছি, হয়তো কারোর সাথে দেখা হয়েও যেতে পারে শহীদ মিনারে, ওকে। সো বন্ধু আপনি কিন্তু অবশ্যই সাথে থাকবেন, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি কিন্তু আগামী সপ্তাহে তো আবারও আসবো, আপনার সাথে কথা হবে, আপনার যে সমস্ত কথাবার্তা আছে সবকিছু আপনি চাইলে এখনো কমেন্ট করতে পারেন পুরো সপ্তাহ জুড়ে, আর SMS করবেন আমাদেরকে 16260 আর SMS লাইন খোলা থাকবে যেটা বলছিলাম রাত 3টা পর্যন্ত। সো যদি আপনি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, তাহলে অবশ্যই বন্ধু আপনি টেক্সট করতে পারেন, আপনার সেই টেক্সটের নিয়মটি আমি জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, এবং সবকিছু লেখার আগে গুরু শব্দটি লিখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, ওকে। চলে যেতে চাই না, তারপরে যেতে হবে, এবং যেতে যেতে খালি দীর্ঘশ্বাসও দিয়ে যেতে চাই না আমি, কারণ খুব হাসি হাসি মুখে যেতে চাই কিন্তু তারপরও কেন যেন হাসি আসছে না, দুঃখ পাচ্ছি কারণ আমার যেতে একদমই ইচ্ছে করে না, মনে হচ্ছে যে কথা বলেই যাই, বলতেই থাকি, কিন্তু কিছু করার নাই, সময় তো আর বাধা মানে না, সময়ের কাছে আমরা বাধা পড়ে গেছি। তো যাই হোক বন্ধু, অনেক অনেক ভালো থাকবেন, মানুষকে ভালো রাখবেন, প্রিয় মানুষটির সাথে খুব খুব ভালোবাসা নিয়ে জড়িয়ে থাকবেন, এই প্রত্যাশা। This track was downloaded from FusionBD.com.